আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে যারা দেখছেন এই মুহূর্তে জাগো এফএম 94.4 এবং যারা শুনছেন স্বাগত প্রত্যেককে। এবং প্রতি বৃহস্পতিবার রাতের মতো কিন্তু আজকে আমরা হাজির হয়ে গেছি এবং এই অনুষ্ঠানটার সঙ্গে একটা অন্যরকম ভালোবাসা বা ভালো লাগা আমার একদম অনুষ্ঠানের শুরু থেকে, যেহেতু আমি নিজে ব্যক্তিগতভাবে এই ধরনের প্যারানর্মাল বলি কিংবা হরর বলি বা ভৌতিক বলি, এই গল্পগুলো আমি শুনতে বা এক্সপ্লোর করতে আমার ভীষণ রকম ভালো লাগে। তাই এই অনুষ্ঠানের ব্যাকগ্রাউন্ডে যখন কাজ করতাম বা এখনও যখন কাজ করি, একটা অন্যরকম ফিল বা একটা থ্রিলিং ফিল কিন্তু আমার ভিতরে কাজ করে। তো যখনই আমি সুযোগ পাই এই অনুষ্ঠানটা উপস্থাপনা করবার, সেই সুযোগটা কিন্তু আমি বরাবরই এর আগেও লুফে নিয়েছিলাম এবং আজকেও লুফে নিয়েছি। বিকজ এই ব্যাপারগুলো কিন্তু আমি পার্সোনালি শুনতে বেশ এনজয় করি এবং আশা করছি যে আপনারও ভীষণ রকম ভালো লাগে। তবে এতটুকু অনুরোধ করব, দুর্বল চিত্তের যারা রয়েছেন তাদের জন্য হয়তো বা ভূত স্টুডিও নয়, তবে যদি আপনার মনে হয় যে না আজকের এপিসোডটা শুনে দেখি যে কেমন লাগে, তো যদি প্রথমবার আজকে জয়েন করে থাকেন সেক্ষেত্রে আপনাকে স্বাগত। আমার নামটা হচ্ছে আরজে অপূর্ব এবং আছি একদমই রাত 12টা অবধি এবং ঠিক রাত 10টায় কিন্তু জিয়াগো এফএম থেকে শুরু হয়ে গেল ভূত স্টুডিও। কেউ ঢাকা, কেউ কুমিল্লা, কেউ ময়মনসিংহ, কেউ ফরিদপুর, কেউ হয়তো বা দুবাই থেকে, কেউ ওমান থেকে, বিকজ অনলাইনে সবগুলো প্ল্যাটফর্মে কিন্তু অলরেডি আমাদের লাইভ শুরু হয়ে গেছে। ফেসবুক, ইউটিউব, অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট সবগুলো মাধ্যমে কিন্তু আমরা অলরেডি অ্যাক্টিভ এবং আপনি সমগ্র বিশ্ব থেকে কিন্তু আমাদেরকে শুনতে পারছেন এই মুহূর্তে। তো স্বাগত আপনাকে জাগো এফএম 94.4 এ। শুরু হয়ে গেল ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। তো যদি এখন অবধি আপনি আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়ে না থাকেন, শুধুমাত্র হয়তো বা আপনি রেডিওতে শুনছেন, পাশাপাশি চাইলে কিন্তু আপনি ফেসবুক বা ইউটিউবের থ্রুতে আমাদেরকে দেখতেও পারেন এবং আশা করছি আপনি ভালো আছেন এবং যেখানে জাগো এফএম 94.4 সেখানেই আপনি সবসময় থাকেন। যদি এমনটা হয় একটা ধন্যবাদ আর অপূর্বর পক্ষ থেকে এবং জাগো এফএম এর পক্ষ থেকে। আমাদের প্রথম যিনি অতিথি তার সাথে আমরা পরিচিত হব, বাট তার আগে আপনাকে মনে করিয়ে দিতে চাই পরবর্তী এপিসোডে যদি আপনি, যে আপনাকে বলছি নেক্সট এপিসোডে আমরা চাই যে আপনি আসুন এবং আপনার জীবনে ঘটে যাওয়া যে হরর এক্সপেরিয়েন্সগুলো রয়েছে সেই ঘটনাগুলো শেয়ার করুন। মোবাইল ফোনের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন এবং পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। তবে চলুন শুরু করা যাক আজকের ভূত স্টুডিও। প্রথম যিনি অতিথি রয়েছেন তার সাথে পরিচিত হতে চাই। আসসালামু আলাইকুম, কি নাম আপনার?
ওয়ালাইকুম আসসালাম, আমার নাম রিজভি।
রিজভি, কোথেকে এসেছেন রিজভি?
আমি মগবাজার ইস্কাটন থেকে এসেছি।
মগবাজার ইস্কাটন থেকে। আপনার প্রথম যে স্টোরিটা সেটা কি আপনার নিজের সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা?
না, ঘটনাতে চলে যাই। তো এটা হচ্ছে 2018-র দিকে হচ্ছে। আমার ওই ফ্রেন্ড হচ্ছে ঢাকার সিদ্ধেশ্বরী, জায়গাটা অনেকে চিনেন। সিদ্ধেশ্বরীতে হচ্ছে সে তার ফ্যামিলি নিয়ে একটা নতুন বাসায় উঠে। তো ঘটনাটা শুরু হয় হচ্ছে 2018-19 সব ঠিকঠাক। তো 2019-এ ঠিক অক্টোবরের শেষের দিকে হচ্ছে কিছু ঘটনা তারা ফেস করে, শুধুমাত্র আমার ফ্রেন্ড না, তার ফ্যামিলি মেম্বার্স থেকে শুরু করে ওই সে যে বাসাতে উঠে সেখানের যে অ্যাপার্টমেন্টগুলোতে যারা থাকে সবাই ওইগুলো ফেস করে, সে প্যারানর্মাল সিমটমগুলো। তো ঘটনাটা হচ্ছে এরকম, 2019-এর অক্টোবরের একদম শেষ দিকে তাদের পাশের অ্যাপার্টমেন্টটা খালি হয়ে যায়। তো ওখানে হচ্ছে নতুন হচ্ছে কিছু ভাড়াটিয়ারা উঠে। তো মূলত তখন থেকে হচ্ছে ঘটনাটা ঘটে আর কি। তো যখন তারা উঠে, তো এর মধ্যে হচ্ছে আপনার প্রথম দিকে যে ঘটনাটা ঘটে এটা হচ্ছে তারা অ্যাপার্টমেন্টে উঠার পরে ওই দিন রাতের দিকেই হচ্ছে তাদের ওই বিল্ডিংয়ের নিচে গ্যারেজে আগুন লেগে যায়। অ্যান্ড জিনিসটা খুবই সেন্সিটিভ ইস্যু ছিল, পাশাপাশি অনেকেই হচ্ছে বিষয়টা একটু অন্যরকমভাবে দেখা স্টার্ট করলো, যে হচ্ছে প্রথমেই হচ্ছে একজন নতুন ভাড়াটিয়া যখন অ্যাপার্টমেন্টে আসলো তারপরেই কেন এরকম একটা ঘটনা ঘটবে। তো অনেকে অনেক রকমভাবে ব্যাখ্যা দিতে থাকে, বাট যাই হোক এটা অনেকে সেটা অন্যরকমভাবে নেয়। তো আমার ফ্রেন্ড এবং তার ফ্যামিলি মূলত ঘটনাগুলো ফেস করে আপনার যখন কিনা এর পর দিন থেকে যে ঘটনাগুলো ঘটে, তার মধ্যে হচ্ছে পরদিন তারা যখন নতুন আসে তো পরদিন হচ্ছে তাদের অ্যাপার্টমেন্টের যে পাশের অ্যাপার্টমেন্টে যারা উঠে, তো তারা হচ্ছে আবার ওখান থেকে ওই ফ্যামিলির যদি বর্ণনা দেই, সেখানে হচ্ছে আপনার একজন পুরো ফ্যামিলি উঠে ওখানে, আশেপাশে তাদের সাথে অন্য কেউ উঠে না, মানে আছে না অনেকে কম্বাইন্ড ফ্যামিলি থাকে, ওরকম না, বাবা মা এবং হচ্ছে বাবা মা, একজন কলেজ পড়ুয়া মেয়ে এবং হচ্ছে বারো বছর বয়সী একটা কাজের মেয়ে আর কি। তো এই ফুল ফ্যামিলি নিয়ে হচ্ছে তারা অ্যাপার্টমেন্টে উঠে, তো তখন হচ্ছে তাদের অ্যাপার্টমেন্ট থেকে একজন আর কি, মানে আমার ফ্রেন্ডের বাসায় আসে, এন্ড তখন আমার ফ্রেন্ডের মার সাথে কথা বলতে যায়। তো কথা বলার টাইমে উনি প্রথম দিনই, মানে বিষয়টা খুবই অদ্ভুত যে যেদিন তারা আসে ওই দিনই হচ্ছে তাদের বাড়ির নিচের গ্যারেজে আগুন লেগে যায়। তারপর হচ্ছে যখন দ্বিতীয় দিন তারা আসে, আসার পর তারা এমন একটা জিনিস মানে বলে ফেলে, সাধারণত এই ধরনের ঘটনা অনেকে হাইড রাখতে চায়, বাট উনি ডিরেক্ট এসেই বলে যে হচ্ছে ওনারা আগে যে অ্যাপার্টমেন্টে থাকতো তখন তারা কিছু প্যারানর্মাল সিমটম ফেস করতো, লাইক হচ্ছে যখন তারা মানে দেখা গেছে যে ওখানে সবাই হচ্ছে মানে কাজে বিভিন্ন ইস্যুতে হচ্ছে বিজি থাকে, হ্যাঁ, তার বাবা হচ্ছে আপনার বিদেশে কোনো একটা কাজে হচ্ছে বিজনেসের জন্য চলে যায়, অথবা মা হচ্ছে জব পারমিটের জন্য অন্য কোথাও থাকে, মেয়ে কলেজে পড়ে, তো দেখা যায় হচ্ছে প্রতিবারই হচ্ছে বাসায় হচ্ছে একাকিত্বের একটা বিষয় থাকে যে হচ্ছে কেউ না কেউ একজন একা বা হচ্ছে দুজন বাড়িতে একা থাকতে হয়। তো ওই মোমেন্টে হচ্ছে তারা কিছু ঘটনা ফেস করে, লাইক হচ্ছে নামাজ পড়তেছে, মানে নামাজ পড়া অবস্থায় যখন তারা ঘরে একা নামাজ পড়তেছে তখন তারা ফেস করে যে আশেপাশে কেউ যেন তাদের দিকে লুক দিয়ে আছে, এবং মানে এটা তারা মানে নিজ থেকে এটা ফিল করে। এরপর লাইক হচ্ছে তারা যখন মানে তাদের রান্নাঘরের যে সাইডটা আছে, তো ওখান থেকে হচ্ছে তারা প্রতিনিয়ত হচ্ছে দেখা যায় যে একদম রাতের দিকে হচ্ছে কোনো কিছু নড়ছে বা এরকম বিভিন্ন কিছু ফেস করে, প্লাস হচ্ছে আদার্স অনেক কিছু। এর মধ্যে আবার এটাও বলে ফেললো যে হচ্ছে তার যে কলেজ পড়ুয়া মেয়েটা, তো তার সাথে জিন বা হচ্ছে আধ্যাত্মিক কোনো কিছু তার সাথে থাকতে পারে, এরকম কিছু একটা এগুলো মানে শেয়ার করলো। তো নর্মালি আমার ফ্রেন্ডের ফ্যামিলিটা হচ্ছে যখন প্রথম তাদের কাছ থেকে শুনে, তো তারা এটা নর্মালভাবে এটা নিতে পারে নাই, বিকজ এটা তারা কেন শেয়ার করবে, বিকজ তারা নতুন এসেছে, এখনও তাদের সাথে ওরকম সম্পর্ক গড়ে ওঠেনি, তারপর আবার আগের দিন হচ্ছে এরকম একটা ঘটনা ঘটলো, গ্যারেজে আগুন লাগলো, তো মানে সবকিছু খুবই অদ্ভুত। তো এর মধ্যে মানে এই ছিল হচ্ছে ঘটনা এতটুক। তো এরপর থেকে হচ্ছে আমার ফ্রেন্ডের ফ্যামিলি ওই প্রবলেমগুলো ফেস করে, তার মধ্যে হচ্ছে প্রথম দিকে যেগুলো শুনি সেটা হচ্ছে যে যখন তারা ওয়াশরুমে যায়, তার বাবা আর কি এটা ফার্স্ট ফেস করে, আমার ফ্রেন্ডের বাবা, যে উনি ওয়াশরুমে গিয়ে যখন মানে ড্রেস চেঞ্জ করছে তখন উনি ফেস করে যে হচ্ছে কি মানে ওই রকমই, মানে উনি যেরকম ভাবে বললো আর কি পাশের অ্যাপার্টমেন্টের যে মহিলাটা, যে মানে তাদের দিকে কেউ না কেউ হচ্ছে সবসময় একটা দৃষ্টি দিয়ে থাকে, যে তারা এটা বুঝে না যে কেউ আমার দিকে তাকিয়ে আছে, বাট তারা বুঝতে পারে না, তো ওই সেম জিনিসটাই সে উনি ফিল করতে থাকে। তো এরকম চলতে থাকে। এরপর দেখা গেছে যে তারা কোথাও বসে হচ্ছে তারা আড্ডা দিচ্ছে রুমের একটা সাইডে, তো তাদের অনেক রাত করে হচ্ছে আড্ডা দেওয়ার একটা অভ্যাস থেকে যায়। তো যখন তারা আড্ডা দিতে থাকে তো তখন হচ্ছে তারা দেখে যে হচ্ছে কেউ একজন তাকিয়ে আছে ঠিক রান্নাঘরের সাইড থেকে আর কি। ঠিক ওই মহিলাটা যে যে ঘটনাগুলো বলেছে তাদের সাথে ঠিক সেমগুলোই ঘটছে, লাইক রান্নাঘর থেকে কেউ তাকিয়ে আছে ওখান থেকে, বা রান্নাঘরে কোনো একটা জিনিস এখান থেকে ওখানে নড়ছে, বা কোনো একটা জিনিস যখন বাসায় কোথাও রাখা হয় তো ওই জিনিসটা পরবর্তীতে আর পাওয়া যাচ্ছে না, এরকম আর কি। তো এর মধ্যে আবার তাদের আমার ফ্রেন্ডের হচ্ছে ফ্যামিলি মেম্বারসদের কথা যদি বলি, তারা টোটাল 6 জন মেম্বার, এর মধ্যে তার 2 বোন আছে আর হচ্ছে তার একটা ভাই আছে, ছোট ভাই, বছর 3-1 হবে, আরেকটু ছোট হতে পারে, মানে কথা বলতে পারে না তার এক্সপ্লেনেশন অনুযায়ী। তো ওই ছেলের সাথে, ওই বাচ্চা ছেলেটার সাথেও এরকম ঘটনা ঘটে। এর মধ্যে আবার একটা মজার বিষয় হচ্ছে যে ওই পাশের অ্যাপার্টমেন্ট থেকে তারা প্রতিনিয়ত হচ্ছে, মানে তার আমার ফ্রেন্ডের ফ্যামিলির সাথে মানে খাতির দেয় বা হচ্ছে আড্ডা জমাতে পছন্দ করে। তো প্রায়শই হচ্ছে তাদের বাসা থেকে হচ্ছে কখনো ওই মহিলা আন্টিটা আসে অথবা হচ্ছে কাজের মেয়েটা আসে। তো দেখা গেছে যে ওই অ্যাপার্টমেন্ট থেকে যে কাজের মেয়েটা, সে যখন আসে, আসার পর ওই বাচ্চা শিশুটাকে সাথে করে নিয়ে যায়। মানে আমরা সাধারণত এরকম দেখে থাকি যে মানে এরকম একটা সম্পর্ক যখন তৈরি হয়ে যায় তখন মানে বাচ্চা, হ্যাঁ মানে এক বাড়ির মানুষ হচ্ছে আরেক বাড়িতে নিয়ে যায়, খেলাধুলা করে এই ওই, তারপর আবার এসে দিয়ে যায় বাচ্চাটাকে। তো যখন ওই কাজের মেয়েটা ওই বাচ্চাটাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর আবার যখন কাজ শেষে যখন আবার বাচ্চাটাকে ফেরত দিয়ে দেয়, তো তখন থেকে হচ্ছে ওই বাচ্চাটা হচ্ছে কিছু মানে জিনিস, মানে অ্যাবনর্মাল কিছু জিনিস হচ্ছে তার ফ্যামিলি দেখে। লাইক হচ্ছে রাতে 2:30 বা 3টার দিকে বাচ্চা হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে। হঠাৎ করে বাচ্চাটা হচ্ছে মানে চিৎকার বা হচ্ছে কান্নাকাটি এটা নর্মাল থাকে, বাট অ্যাজ এ নর্মাল একটা বেবি যেরকম ভাবে চিৎকার চেঁচামেচি করে থাকে তার থেকে খুবই অ্যাবনর্মাল টাইপের। অ্যান্ড একটা বাচ্চা হয়েও মানে সে অনেক কিছু ইঙ্গিত দিতে থাকে, যেটা আমার ফ্রেন্ডও বলে, লাইক সে কোথাও তাকিয়ে মানে লাইক মানে মানুষ ভয় পায় না, তো ভয়ের টাইমে যে একটা দৃষ্টি, একটা লুক দিয়ে সে যখন মানে তাকিয়ে থাকে, সে এক দৃষ্টিতে সে হচ্ছে কোথাও একটা দিকে তাকিয়ে সে হচ্ছে কান্না করতে থাকে প্রচন্ড। তো এই জিনিসটা মানে আমার মানে আমার ফ্রেন্ডের ফ্যামিলি এটা নর্মালি নিতে পারেনি। তো তখন থেকে আবার তারা এটা নিষেধ করে দিল যে ওই অ্যাপার্টমেন্ট থেকে ওই কাজের মেয়ে আসলে বা কেউই যদি আসে ওই বাচ্চাটাকে নিতে, তাহলে তারা ওই বাচ্চাটাকে নিতে দেয় না। তো এই হচ্ছে এইভাবে চলতে থাকে ঘটনাগুলো। এর মধ্যে হচ্ছে আবার যে ফ্যামিলি মেম্বারসদের কথা বললাম, এর মধ্যে তার ছোট বোন, সে হচ্ছে ক্লাস 5 পড়ে, তো তার সাথেও একটা ঘটনা ঘটে। তাদের বাসার যে একটা মানে যদি এক্সপ্লেন করি যে হচ্ছে তারা যে তার ফ্রেন্ড যে রুমটাতে থাকে, তো ওই রুমের সাথে হচ্ছে যে জানালা, জানালা দিয়ে হচ্ছে আপনার সিঁড়ি ঘর দেখা যায়। তো সিঁড়ি দিয়ে হচ্ছে নর্মালি উঠানামা করলে সেটা বোঝা যায়। তো তার আমার ওই ফ্রেন্ডের বোন আর কি, তো একদম মাগরিবের সময় হয়তো, তো ওই টাইমে হচ্ছে সে জানালার দিকে তাকিয়ে অধর অপেক্ষা করে আছে যে তার মা বাবা কখন আসবে। তো সে ওই অপেক্ষায় থেকে জানালার দিকে জাস্ট তাকিয়ে আছে। তো এটা মাগরিবের সময়ের ঘটনা আর কি, মাগরিবের একটু পরে। তো তখন সে খেয়াল করলো, তো ওই সিঁড়িঘর সাইডটাতে আবার খুবই অন্ধকার, মানে ওখানে হচ্ছে আপনার তেমন একটা মানে বাতি থাকে না। তো তাদের অ্যাপার্টমেন্টের সাইড প্লাস হচ্ছে তাদের নিচে যে অ্যাপার্টমেন্টগুলো থাকে, তো এখানে হচ্ছে লাইটের ব্যবস্থা নেই, অথচ পুরো বিল্ডিং এ সব জায়গায় হচ্ছে লাইটের ব্যবস্থা আছে। তো তখন দেখা যায় যে সে খেয়াল করে যে একদম ফুল নিকাব পরা একটা, মানে সেটা কি মেয়ে নাকি, মানে এটা ওরকম ভাবে বোঝা যায় না, নিকাব সাধারণত মেয়েরাই পরে থাকে, তো এরকম আর কি পরা অবস্থায় একটা মানে অবয়ব সে দেখতেছে। অ্যান্ড সেটা অন্ধকারে বোঝা যাচ্ছে না, যতটুকু সে বুঝতেছে সেই অনুযায়ী বলছে। অ্যান্ড তার চোখ প্রচন্ড মানে হচ্ছে লাল হয়ে আছে, যেটাকে বলে মানে ওরকম না, মানে চোখ লাল সেটা বোঝা যায়, মানে আমি যেটা বলছি যে পুরো রুম যখন অন্ধকার থাকে তখন তো সাধারণত বোঝা যায় না, বাট ও নিজে থেকে যেটা বললো যে তখন বোঝা যাচ্ছে যে তার চোখটা প্রচন্ড লাল হয়ে আছে, এরকম একটা কর্নারে দাঁড়িয়ে আছে। তো এটা ফার্স্টে সে দেখতে পায়, অ্যান্ড তখন তার ফ্যামিলি মেম্বারদেরকে জানায়, বাট ফ্যামিলি মেম্বার এটা তখন পাত্তা দেয় না, এটাকে নর্মালি মানে স্বাভাবিক বাচ্চা মেয়ে যখন তখন এটা কেউই নর্মালভাবে নেয় না। তো এই সেম জিনিসটা আবার তার ফ্যামিলিতে হচ্ছে, তার আরেকজন কাজিন, সে নাকি হচ্ছে বেড়াতে আসে, তো সেও নাকি এই জিনিসটা দেখে। আবার সে দেখে হচ্ছে যখন তার বাড়ির মেইন গেটটা, মেইন দরজা দিয়ে যখন বের হয়, তো বের হওয়ার টাইমে ঠিক ওই জায়গায় যে জায়গাটা ওই মেয়েটা দেখেছিল সিঁড়িঘরের জায়গাটা, ওই ঠিক নিচে কোনার সাইডটাতে ওই অবয়বটা সে আবারও দেখতে পায়। অ্যান্ড এটা যখন দেখে, এই নিয়ে হচ্ছে ফ্যামিলির দুজন মেম্বার এই জিনিসটা দেখল। দেখার পর এখন হচ্ছে তাদের ফ্যামিলি এই জিনিসটা নর্মালি নিতে পারছে না। তো এর মধ্যে যে লাস্ট যে মানে ঘটনাটা ঘটে, যেটার পর ফ্যামিলির কারো কোনো সন্দেহ রইল না যে তাদের সাথে কি হতে যাচ্ছে বা কি হচ্ছে, তো সেটা হচ্ছে যে লাস্ট একদিন হচ্ছে তারা ফ্যামিলি মেম্বাররা মিলে আড্ডা দিচ্ছিল একসাথে। তো আড্ডার একটা মোমেন্টে দেখা গেছে যে কি যেন একটা প্রচন্ড বেগে, প্রবল বেগে এসে মানে তাদের দরজায় একটা ধাক্কা দিল, ধাক্কাটা মানে এজ এ নর্মাল না, মানে আপনি বলতে পারেন যে চার পাঁচজন একসাথে মিলিত হয়ে যে মানে একটা ধাক্কা দেয়া, তো ওরকম একটা আওয়াজ আর কি, বিকট শব্দ শুনতে পায় তো দরজার সাইডটাতে। তখন তারা খুলে দেখে কেউ নাই। অ্যান্ড তাদের এক্সপ্লেনেশনটা কিছুটা এরকম ছিল যে বাহিরের দরজার সাইডটাতে হচ্ছে আয়াতুল কুরসির একটা হচ্ছে আপনার ফ্রেম আকারে সেটা ঝুলনা ছিল। তো অনেকে এটা বলে যে মানে তাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে অনেকে বলে যে কিছু একটা হয়তো অশুভ কোনো কিছু হয়তো বা আসতে চেয়েছিল, তো তখন ওই জিনিসটার জন্য তারা আসতে পারেনি। তো এটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে। তো এইগুলো চলতে থাকে। তো এইগুলো চলার এক পর্যায়ে তখন যখন ফ্যামিলি মেম্বাররা বিষয়টা ক্লিয়ার হলো, তখন তারা হচ্ছে একজন হুজুর আনে, এনে তারপর হচ্ছে বাড়ি বন্ধ করে দেয়া না কি বলে, তো ওরকম আর কি। কিন্তু অনেক কিছুই ট্রাই করে কিন্তু কোনো কিছুতে কিছু হয় না। আসলে হুজুর নিজেও বলতে পারছে না যে আসলে কি সমস্যা হচ্ছে। তো এরপরে হচ্ছে 2021 জানুয়ারির দিকে হচ্ছে ওই ফ্রেন্ড ওরা হচ্ছে তারা বাসাটা ছেড়ে দেয়। তো বাসাটা ছেড়ে দেওয়ার পরে পরবর্তীতে যেটা জানতে পারে, ও এর মধ্যে হচ্ছে অ্যাপার্টমেন্ট হচ্ছে আপনার প্রতি তলায় হচ্ছে চারটা করে অ্যাপার্টমেন্ট থাকে। তো ওই নতুন যে ভাড়াটিয়ারা এসেছিল তারা হচ্ছে আপনার C1 ছিল, তারপর তারা যে অ্যাপার্টমেন্টটাতে থাকতো সেটা হচ্ছে C3। তো এর মাঝে যে অ্যাপার্টমেন্টটা পড়ে C2 আর হচ্ছে C4, এই C2 আর C4 এর মধ্যে এই অ্যাপার্টমেন্ট দুটোতে তারা কোনো প্রকার প্রবলেম ফেস করে নাই, বাট হচ্ছে এই প্রবলেমগুলো চলতেছিল C1 আর হচ্ছে C3 যেখানে আমার ফ্রেন্ড ছিল এবং হচ্ছে যে নতুন ভাড়াটিয়ারা এসেছিল তারা। তো ওই আবার ফ্রেন্ডরা ওই বাসা ছেড়ে দেয়, তারা বনশ্রীর দিকে শিফট হয়ে যায়। বাট তারপরেও আমার ওই ফ্রেন্ডের এক্সপ্লেনেশন থেকে জানা যায় যে হচ্ছে তখনও পর্যন্ত ওই বাসাতে হচ্ছে এখনো পর্যন্ত কেউ ভাড়া থাকতে চায় না। লাস্ট ওরা যাওয়ার পর যে ভাড়াটিয়ারা এসেছিল তারা আপনার হায়েস্ট 3 মাস থেকেছে, তারা ওই রকম অ্যাবনর্মাল সিমটম ফেস করেছে, দেন আর কেউ ওই বাসাতে থাকতে চায় না। তো এটাই ছিল আমার ফার্স্ট ঘটনা।
অলরাইট, প্রথম একটা এক্সপেরিয়েন্স আমরা শুনলাম আজকের ফার্স্ট যিনি মানে গেস্ট বা অতিথি তার কাছ থেকে, রিজবির কাছ থেকে। এনিওয়েজ, অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, যেমনটা ব্রাহ্মণবাড়িয়া থেকে আছেন আমাদের সাথে সিফাত, এবং তিনি বেশ অনেকদিন যে অদ্ভুত স্টুডিও বেশ ফলো করছেন এবং তার কাছে বেশ ভালো লাগে। মেহরাব আছেন আমাদের সাথে, মেঘলা বলেছেন তিনি শুনছেন এবং তার বেস্ট ফ্রেন্ড রাজন, হুমায়ুন, তন্ময় তারাও শুনছে এবং সবাই মিলে এই মুহূর্তে আছেন। আচ্ছা, ওকে, বন্ধুরা মিলে শুনছেন এই মুহূর্তে, ভেরি গুড, ভেরি গুড। কুমিল্লা থেকে আছেন আমাদের সাথে এই মুহূর্তে মাহমুদুল্লাহ এবং তার কাছেও বেশ ভালো লাগে ভূত স্টুডিও। আবির বলছেন যে আগামী সপ্তাহে তিনি আসবেন এবং তার কাছে 5টা ঘটনা রয়েছে ইনশাল্লাহ, এবং আমরাও চাই যে আপনি আসুন নেক্সট এপিসোডে এবং আপনার ঘটনাগুলো বলুন। সো পরের এপিসোডে যদি আপনি আসতে চান, ঝটপট করে যেটা করবেন, মোবাইল ফোনের SMS অপশনে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, লোকেশন এবং প্রফেশন, এবং পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। যদি আপনার মনে হয় যে এই অনুষ্ঠানটা অনেকদিন কন্টিনিউ হোক, সেক্ষেত্রে আপনার সাপোর্টটা ভীষণভাবে প্রয়োজন। উইদাউট রেজিস্ট্রেশন তো আমি আপনাকে ট্রেস করতে পারবো না, হয়তো বা আপনার কাছে বেশ কিছু স্টোরি আছে আপনি নিজে ফেস করেছেন কিংবা আপনি কালেক্ট করেছেন, বাট আমি আপনাকে রিচ করব কিভাবে? ডেফিনেটলি আপনি তখনই আমাকে রিচ করতে পারবেন কিংবা আমি আপনাকে রিচ করতে পারবো তখন যখন আপনি রেজিস্ট্রেশনটা করবেন। সো ফেসবুক লাইভে, ইউটিউব লাইভে মানে আপনি যদি লেখেন যে আমার কাছে স্টোরি আছে আমিও আসবো, সেক্ষেত্রে সেই স্টোরিটা শুধুমাত্র আমি রিড আউট করতে পারি কিং, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আমি অন এয়ারে নিয়ে আসতে পারছি না। আপনার সম্পূর্ণ ডেটাটা আমার দরকার, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে হবে। মোবাইল ফোনের SMS অপশনে যে টাইপ করবেন RBS, কোনো হোয়াটসঅ্যাপ, ইমো কিংবা অন্য কোনো প্রসেসে না, মোবাইল ফোনের SMS অপশনে যে টাইপ করতে হবে RBS, তারপর নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, পাঠিয়ে দেবেন 26969 নাম্বারে। দয়া করে একদম হাত জোর করে বলছি প্রত্যেককে, শুধুমাত্র যারা গল্প বলতে আসবেন তারাই RBS টাইপ করবেন। আদারওয়াইজ মানে আমাকে আপনার ভালো লাগে কিংবা গল্প ভালো লাগছে এই জন্য RBS টাইপ করবেন না। আপনার যদি আজকে রিজবির প্রথম ঘটনাটা ভালো লাগে তাহলে JFM লিখবেন, তারপর নাম, লোকেশন, তারপর আপনার মেসেজ যে রিজবির স্টোরিটা আপনার কাছে ভালো লেগেছে কিংবা মন্দ লেগেছে, ফিডব্যাকটা পাঠাবেন 26969 নাম্বারে। রিজবি, আমরা দ্বিতীয় ঘটনাটা শুনব, এটা কোথাকার ঘটনা?
জি, আমার দ্বিতীয় ঘটনাটা হচ্ছে কুমিল্লার 14 গ্রাম।
ওকে,
তো এটাও আমার ওই ফ্রেন্ডের কাছ থেকেই শোনা। তো জায়গাটা হচ্ছে কুমিল্লার 14 গ্রাম, আমরা অনেকেই চিনি। তো ওখানকার এক মানে এক বাসিন্দা, তো তারা হচ্ছে আপনার ঢাকাতে থাকে, তো কুমিল্লাও তাদের বাড়ি আছে। তো তাদের বাড়ির সিস্টেমটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি। তো তারা হচ্ছে বাড়িতে সাধারণত এত যাতায়াত হয় না, ঢাকাতেই তারা থাকে পার্মানেন্ট। তো তো গ্রামে হচ্ছে আপনার হলিডে বা ভেকেন্টে যে কোনো টাইমে হচ্ছে তারা যায়। তো ঘটনাটা ঘটে, বাট তার আগে হচ্ছে কিছু এক্সপ্লেইন করি। সেটা হচ্ছে তাদের বাড়িটা লোকেশনটা আবার খুবই মানে ভালো একটা জায়গা, লাইক হচ্ছে বাজারের খুব কাছাকাছি, বাজার থেকে আপনার 10-12 মিনিটের রাস্তা পার হলেই হচ্ছে তাদের বাড়িটা পড়ে, ডুপ্লেক্স বাড়ি। আর তাদের বাড়ির পেছন সাইডে সেটা হচ্ছে একদম কাছাকাছি, আপনার মানে হেঁটেই যেতে পারেন, আপনার হচ্ছে তাদের পারিবারিক গোরস্থান, কবরস্থান আর কি। তো এই কবরস্থানকে ঘিরে হচ্ছে কাহিনী যা কিছু ঘটার। তো ঘটনাটা ঘটে হচ্ছে আমার ফ্রেন্ডের মানে যে ফ্রেন্ডের কাছ থেকে শুনি, তো তার ফ্যামিলি মেম্বারসদের মধ্যে হচ্ছে তার একজন দাদা, তো তার দাদা নাকি ওই এলাকার মধ্যে হচ্ছে পীর বা হচ্ছে মাওলানা টাইপ এরকম কিছু একজন ছিল, মানে খুব গণ্যমান্য একজন মানুষ ছিল। অ্যান্ড মানুষরা তাকে খুব সম্মান করত, কোনো বিচার আচার বসালে হচ্ছে তার কাছ থেকে হচ্ছে পারমিশন নিত, বা হচ্ছে যে কোনো সমস্যার প্রয়োজনে হচ্ছে ওই ওনার কাছে যেত। তো স্পেসিফিক কারণে হচ্ছে আমি ওনার নামটা মেনশন করছি না, ওখানকার যারা আছেন তারা হয়তো বা চিনে থাকবেন। তো এর মধ্যে হচ্ছে ওই বাড়ি দেখাশোনা করার জন্য হচ্ছে দুজন লোক রাখা হয়, তারা তো ঢাকাতেই থাকে। তো ওই দুজন লোক রাখা হয়, ওই দুজন লোক ওই কবরস্থানেরও দেখাশোনা করে। তো এর মধ্যে হচ্ছে কোনো এক ভ্যাকেশনে হচ্ছে তারা ওই গ্রামে আসে অ্যান্ড হচ্ছে তারা বাড়িটাতে উঠে। তো এর মধ্যে এর আগেও তারা আসতো, যাওয়া আসা করতো। তো যে মানে যে বছর থেকে হচ্ছে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আপনার রমজানের হচ্ছে কিছু হচ্ছে মানে 2-3 সপ্তাহ আগে হয়তো তারা এসেছিল। তো এর মধ্যে হচ্ছে ঘটনাটা ঘটে। তো ওই ফ্যামিলি মেম্বারসদের মধ্যে একজন আপনার, যেহেতু ওদের বাড়ি ডুপ্লেক্স সিস্টেমে ছিল, তো হচ্ছে অনেকগুলো রুম ছিল, ওই রুমের একটা রুমে একজন মেম্বার ছিল, একজন মেম্বারই ছিল। তো ওই মেম্বার হচ্ছে আপনার রাতের দিকে একটা জিনিস দেখে যে তার মানে হচ্ছে ওখান থেকে হচ্ছে একদম কাছেই হচ্ছে কবরস্থান, শুধুমাত্র ওই জায়গা থেকেই দেখা যায় আর কি কবরস্থানটা। তো ওখান থেকে হচ্ছে সে দেখতে পায় ওই দিন যে হচ্ছে পুরো গোরস্থান হচ্ছে একদম আলোকিত হয়ে আছে, অথচ এখানে গোরস্থানের মধ্যে কোনো লাইটের ব্যবস্থা ছিল না। ওখানকার তাদেরই নিয়ম ছিল হচ্ছে কবরস্থানের আশেপাশে কোনো লাইট টাইট ওখানে মানে থাকে না, মানে নর্মালি ঢাকা শহরে যে কবরস্থানগুলো থাকে ওখানে লাইটিং সিস্টেম থাকে, বাট গ্রামেগঞ্জের সাইডগুলোতে ওরকম থাকে না। আবার কবরস্থানও খুব ভালো একটা লোকেশনে ছিল, যেখানে হচ্ছে বাইরের দিক থেকে গেট ছিল, ভেতরে খুব গুজগাছ ছিল। কিন্তু মানে যে ঘটনাটা উনি ফেস করে যে হচ্ছে পুরো কবরস্থান আলোকিত হয়ে আছে, জাস্ট উনি এতটুকুই দেখে। অ্যান্ড এতটুকু দেখার পর ওদিন রাতেই হচ্ছে তার প্রচণ্ড জ্বর আসে, 102-103 ডিগ্রি জ্বর আসে। তো এই প্রচণ্ড জ্বরে হচ্ছে সে মানে একদম হচ্ছে জ্বর একদম টানা 3 দিন যাবৎ চলে। তো পরবর্তীতে সে হচ্ছে ঘটনাটা বলে। আচ্ছা, এই গেল। তারপর আরেকজন মেম্বার যেটা ফেস করে, সে হচ্ছে তার খুব রাত পর্যন্ত বাইরে থাকার অভ্যাস থাকে। তো ওই দিনও হচ্ছে খুব রাত পর্যন্ত বাইরে ছিল। তো সে যখন হচ্ছে মানে বাড়িতে আসতেছিল, তো তাদের বাড়িতে আসার টাইম হচ্ছে কবরস্থান হয়ে দেন বাড়িতে ঢুকতে হয়। তো কবরস্থান দিয়ে যখন আসতেছিল, তখন সে হচ্ছে তার কানে ব্লুটুথ ছিল, সে হচ্ছে গান শুনছিল। তো এমন মোমেন্টে হচ্ছে সে পাশে কবরস্থান থেকে শুনতে পাচ্ছে যে বিভিন্ন দোয়া দুরুদ এগুলো পড়ার শব্দ শুনতে পাচ্ছে। সে আশেপাশে তাকালো, অনেক কিছু খেয়াল করার ট্রাই করলো, বাট কোথাও কোনো প্রকার মানুষ বা লোকজন কেউই ছিল না। যে এই আওয়াজটা আসলে আসছে কোথা থেকে সে বুঝতে পারতেছিল না। তো তার কাছে সে ওরকম ভীতু প্রকৃতির ছিল না, যার কারণে সে এরকম একটা প্যারানর্মাল ঘটনার মুখোমুখি হয়, বাট সে এটাকে নর্মাল ভাবেই নেয়। এবং হচ্ছে সে পরদিন হচ্ছে তার ওই গ্রামের হুজুরের শরণাপন্ন হয়, এন্ড তখন তাকে হচ্ছে ঘটনাটা বলে যে এই ঘটেছে আমার সাথে, তো এটার এক্সপ্লেনেশনটা কি। তো তখন উনি বলল যে দেখো, কবরস্থান ওই সাইডটাতে হচ্ছে বিভিন্ন কবরস্থানে হচ্ছে জিন জাতি এদের আনাগোনা থাকে। তো জিনদের মধ্যে হয়তো বা তারা আছে না যে ইবাদত করে বা হচ্ছে দুরুদ শরীফ এগুলো পড়তে থাকে, তো হয়তো বা ওরকম দুরুদ কালাম পড়তেছিল, তো তুমি ওটা শুনছো, তো এটা নর্মালি নাও, এটা কারোর সাথে শেয়ার করার দরকার নাই। আর তখন তুমি যখন এগুলো শুনতে পাও, তখন তুমি কাউকে ডিস্টার্ব করবে না। এই হচ্ছে পরপর দুটো ঘটনা ঘটে। তো এই দুটো ঘটনাও সবাই নর্মালি নেওয়া স্টার্ট করে। কিন্তু এরপর যে ঘটনাটা ঘটে সেটা সেখান থেকেই আসলে মূল ঘটনাটা শুরু। তো সেটা হচ্ছে যে পীর, তার যে দাদার কথা বলছিলাম মাওলানা, তো শুধু ওনার কবরই না, ওনার আশেপাশে হচ্ছে অন্যান্য ফ্যামিলি মেম্বারসদেরও কবর ছিল তাদের। তো এর মধ্যে যে পীর মাওলানা ছিল, ওনাকে নাকি সাক্ষাৎ দেখতে পায় তারা, তাদের মধ্যে প্রথম একজন দেখতে পায়। তো ওই যে যে ছেলেটার কথা বললাম, তো ওই মানে হচ্ছে আমার ওই ছেলেটা হচ্ছে মানে আমার ফ্রেন্ড আর কি। তো ও হচ্ছে আবার যে মানে দু তিন দিন পর আর কি, যখন ওই সেম কবরস্থান হয়ে যখন যাচ্ছিল, তো এমন মোমেন্টে হচ্ছে আপনার, আগে বলি ওই গ্রামে হচ্ছে আপনার এশার নামাজের পর হচ্ছে সব দোকানপাট সব বন্ধ হয়ে যায়। তো মনে করেন যে বলতে পারেন অনেকটা এশার নামাজের পরই হচ্ছে মানে একদম রাত্রি টাইম হয়ে যায়, সবাই যার যার বাড়িতে চলে যায়, কোনো দোকানপাট খোলা থাকে না, খুব গভীর রাত বলতে আমরা যেটা বুঝি রাত আটটা নয়টার পরে। তো এর মধ্যে হচ্ছে সে হচ্ছে বাড়ি ফিরে হচ্ছে আপনার ঠিক পৌনে একটার দিকে। তো এই মোমেন্টে যখন সে হচ্ছে বাড়িতে যায়, তখনও সে একাই ছিল, যখন বাড়ি যাওয়ার পথে যখন ওই গোরস্থান হয়ে যাচ্ছিল, তো তখন হচ্ছে সে একদম মানে সে এখনো বলে যে সে নিজের চোখে দেখেছে যে তার চোখকে সে বিলিভ করাতে পারেনি যে হচ্ছে তার সামনে তার দাদা দাঁড়িয়ে আছে। অ্যান্ড তার এক্সপ্লেনেশনটা এমন ছিল যে নিচ থেকে একটা আলো উপর হয়ে আছে, অ্যান্ড খুব ছোট মানে পরিসরের ভিতরেই ছিল, মানে ওরকম না যে এর আগে একজন যেটা দেখেছিল যে পুরো গোরস্থান আলোকিত হয়ে আছে, ওরকম না, নিচ থেকে একটা আলো আসছে, অ্যান্ড ওই আলোর মধ্যে হচ্ছে তার দাদা হচ্ছে দাঁড়িয়ে হচ্ছে কোরআন তেলাওয়াত করছে। তো এটা সে দেখে, অ্যান্ড দেখার পর যে সে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। দেন পরবর্তীতে সকালে হচ্ছে সবাই আসে দেখে, দেন ওকে ওখান থেকে তুলে আনার পর যখন তার কাছে শুনতে চায় সে এগুলো বলে। তো বলার পর তখন ওই মসজিদের ইমামকে খবর দেয়া হয়। তো পুরো ঘটনা শোনার পর সে বলে যে এটা হচ্ছে তার কাছে ব্যাখ্যা হচ্ছে তার দাদার সাথে যে কারিন জিন ছিল, তো ওই কারিন জিনের থ্রুতে হচ্ছে এরকমটা হয়েছে। তখন তার দাদা বলল যে তোমরা এরকম জিনিস যখন ফেস করতেছ, তোমাদের কি কারো কোনো ক্ষতি হয়েছে? তখন সবাই বলতেছে না হয়নি। অবশ্য প্রথম একজনের যেটা হয়েছিল যে জ্বর আসছিল, বাট এটা সবাই হচ্ছে ন্যাচারালি ধরে নেয়, এটা তেমন একটা ওই ঘটনার থ্রুতে হয়েছে এমনটা ভাবেনি। তো এইভাবেই চলতে থাকে। দেন তখন উনারা বলে দেয় যে আপনারা যথাযথ ট্রাই করবেন এই রাস্তাটা অ্যাভয়েড করা। তো তখন ওই রাস্তাটা হচ্ছে আপনার বন্ধ করে দেয়, ওখানে পিছন সাইড হচ্ছে রাস্তা আছে, তো ওই রাস্তা দিয়েই মানুষ যাতায়াত করে, আর এখন ওই জায়গা দিয়ে কেউ আসে না। তো এরপর থেকে হচ্ছে আপনার প্রায়শই হচ্ছে মানুষরা এগুলো ফেস করে, অনেকে হচ্ছে আছে না যে কৌতূহলবশত হচ্ছে ওই কবরস্থান চলে যায়, যাওয়ার পর শোনার ট্রাই করে, অ্যান্ড এখনো তারা শুনতে পায়। এখানে মজার একটা ঘটনা হচ্ছে যে বাহিরের কোনো মানুষ যখন আসে ওই কবরস্থানে, তখন তারা এরকম কিছু ফেস করে না, অ্যান্ড অনেক মানে হচ্ছে বছর যাওয়ার পরে হচ্ছে তারা একটা সিদ্ধান্তে আসে যে হচ্ছে এটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে কবরস্থান, এখানে কোনো কিছুই হবে না। আর যেহেতু এখানে তাদের একটা মানে তার দাদার মাজার শরীফ ছিল, তো ওটাও তারা হচ্ছে কিছু সময়ের জন্য বন্ধ করে দেয় মানুষের আসা যাওয়ার জন্য। তো এর মধ্যে যেটা বলতে চাচ্ছি যে তার দাদা জীবিত থাকা অবস্থায় যাদের সাথে উঠা বসা ছিল শুধুমাত্র তারাই এগুলো শুনতে পেত, দেখতে পেত স্বচক্ষে। তখন প্রথম আমার যে ঘটনাগুলো ছিল সেগুলো হচ্ছে তার ফ্যামিলি মেম্বাররা ফেস করে, তারপর হচ্ছে বাকিরা আস্তে আস্তে গ্রামের আরও যারা থাকে তো তারা দেখতে থাকে। তো মানে বিষয়টা হচ্ছে এরকম যে যারা হচ্ছে তার দাদার সাথে উঠা বসা ছিল জীবিত অবস্থায়, যাদের সাথে পরিচয় ছিল, তো তারা কিন্তু ওই আওয়াজগুলো শুনতে পায় বা হচ্ছে তার দাদাকে দেখতে পায় স্বচক্ষে। কিন্তু যাদের সাথে পরিচয় নেই বা আপনি বাহির থেকে কোনো মানুষ এসে যদি দেখতে চায় বা শুনতে চায়, তো তারা নাকি ওটা শুনতে পায় না। তো এটা অনেকে অনেকভাবে এক্সপ্লেন করে যে হচ্ছে হয়তো অনেকে বানোয়াট কথা বলে বা গ্রামে গঞ্জে সবাই মানুষরা বোকা বানায়। তো আপনি ভাববেন না এরকম কিছু, কারণ বোকা বানালে একজন দুজন বানাতে পারে, বাট পুরো গ্রামের সবাই তো আর এটা করবে না। তো এটাই ছিল আমার সেকেন্ড ঘটনা।
অলরাইট, সেকেন্ড স্টোরি আমরা শুনছিলাম রিজভীর কাছ থেকে, এবং আরো একটা ঘটনা, এবং এই ধরনের ঘটনাগুলো যে সবসময় ঢাকায় ঘটে কিংবা ঢাকার বাইরে ঘটে তাও কিন্তু না। রিজভীর ঘটনাটা আমরা যখন শুনছিলাম সেম টাইম কিন্তু আমরা কিছু টেক্সট রিড আউট করার আমি চেষ্টা করছিলাম এবং কিছু টেক্সট হচ্ছে আগে থেকে দেখে নিচ্ছিলাম। যেমনটা হচ্ছে আমাদেরকে হামিদ ভাই নামে একজন বলেছেন, তিনি পেশায় একজন ব্যাংকার এবং ঢাকাতে যে কোনো একটা কোয়ার্টারে তিনি থাকেন, এবং তার কোয়ার্টারে উপরতলা থেকে প্রায় সময় বেশ কিছু শব্দ তিনি শুনতে পান, যদিও উপরতলার যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটটা একদমই ফাঁকা। এবং এর আগেও সেই কোয়ার্টারে যিনি থাকতেন তারাও নাকি নিয়মিতভাবে বিভিন্ন অদ্ভুত শব্দ বা কখনো কখনো চিৎকার শুনতে পেতেন। এটা কেন হয়, আসলে ওই যে বিজ্ঞান যেখানে থেমে যায় এর বাইরেও তো অনেক ব্যাপার স্যাপার থাকে, এবং কিছু কিছু ব্যাপার থাকে, কিছু কিছু বিষয় থাকে যে বিষয়গুলো আসলে কেন হয়, কি জন্য হয়, যার স্পেসিফিক কারণ আমরা কেউই আজ অবধি খুঁজে পাইনি। এনিওয়েজ, ভূত স্টুডিও চলছে, সঙ্গে রয়েছে অপূর্ব এবং আমাদের প্রথম যিনি অতিথি, তার দুটো ঘটনা শুনলাম, আরো প্রায় দুটো ঘটনা আমরা শুনবো, আশা করছি ভালো লাগছে। শুভ্রা আছেন আমাদের সাথে এবং তিনি রয়েছেন এই মুহূর্তে আমাদেরকে কাফরুল থেকে, আছেন আমাদের সাথে ওয়েস্ট রামপুরা থেকে জমাইন সহ আরো অনেকগুলো বন্ধু। সেই SMS গুলো বা কমেন্টস গুলো আমরা নিব, এবং তবে আপনাকে চাই শেষ মুহূর্ত পর্যন্ত যেন আপনি আমাদের সঙ্গে থাকেন। facebook.com/apurbo.fm এটা আমার ফেসবুক পেজ, যারা এখন অবধি এই পেজের সঙ্গে যুক্ত হয়ে যাননি খুব সিম্পল, এই পেজে কিন্তু আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতেই পারেন। রিজভীর কাছে আমরা আবারও যাব, রিজভীর পরবর্তী যে স্টোরিটা সেই স্টোরিটা শুনবার জন্য, এবং আশা করছি যে আপনি পুরোটা সময় জুড়ে থাকবেন আমাদের সঙ্গে জাগো FM 94.4 এ। আগামী পর্বে যদি আপনি আসতে চান, ঝটপট করে যেটা করবেন, মোবাইল ফোনের SMS অপশনে যেয়ে টাইপ করবেন RBS, তারপর নাম, লোকেশন এবং প্রফেশন পাঠিয়ে দিবেন 26969। রিজভী, তৃতীয় কোন ঘটনাটা শুনছি আমরা?
তৃতীয় ঘটনাটা হচ্ছে আমার এক বোনের কাছ থেকে শোনা, তো তার বাবার সময়ের ঘটনা আর কি, তার বাবা তাকে শেয়ার করেছিল। তো ঘটনাটা হচ্ছে আপনার 92 কি 93 দিকের ঘটনা। তো তখন তার বাবা হচ্ছে ক্লাস 8 কি 9 এ পড়াশোনা করত। তো তাদের, তার বাবা ওই মোমেন্টে হচ্ছে তাদের বাড়িতে হচ্ছে একজন লজিং মাস্টার হচ্ছে রাখে। তো লজিং মাস্টার তো আমরা সবাই বুঝি, তো উনিও সেম হচ্ছে তিন বেলা হচ্ছে মানে ওখানেই খাওয়া দাওয়া করতো, এন্ড সারাদিন পড়াশোনা করাতো। বাট থাকার বেলা হচ্ছে লজিং মাস্টার সাধারণত বাড়িতেও থাকে, বাট উনি হচ্ছে তার বাড়িতেই থাকতো। তার বাবার গ্রামের হচ্ছে আপনার কিছু দূর পরই হচ্ছে ওই লজিং মাস্টারের বাড়ি, তো ওই জায়গাটাকে আমরা বলি পাঁচখান্দি। আর এই ঘটনাটা হচ্ছে সম্পূর্ণ আমার এলাকারই ঘটনা। তো ঘটনাটা ঘটে হচ্ছে তখন ফাইনাল এক্সাম তার বাবার। তো ফাইনাল এক্সামের টাইমে কোনো এক রাতের দিকে তার বাবার এবং হচ্ছে লজিং মাস্টার দুজনেরই হচ্ছে খেয়াল হয় যে তাদের মূলত গাইড বা কোনো একটা নোট মেবি তার বাবার এক ফ্রেন্ডের বাসায় রেখে আসে। তো তখন আবার হচ্ছে অনেক রাত, রাতের টাইম হয়ে গেছে আপনার, তখন রাত আনুমানিক 1টা কি 1:30 মতো সময়। তো এর মধ্যে হচ্ছে তাদের মনে পড়ে সকালে হচ্ছে এক্সাম, বাট ওই নোটটা খুবই দরকার ছিল, তো যার জন্য হচ্ছে তারা দেরি না করে তখন বেরিয়ে পড়ে তার ফ্রেন্ডের বাসা উদ্দেশ্যে। তো ওই রাতের দিকেই তারা বেরিয়ে পড়ে। তো তখনকার সময় যেহেতু আপনার বুঝতেছেনই হচ্ছে এটা 92-93 দিকের ঘটনা, তো তখন কিন্তু যাতায়াত ওরকম মানে খুব বেশি অ্যাভেলেবল ছিল না, বা হচ্ছে রিক্সা যানবাহন কোনো কিছু পাওয়া এগুলো মানে সোনায় সোহাগা বলতে পারেন অনেকটা, কারণ তখন আর হচ্ছে রাতের দিক তখন তো নর্মালি পাওয়া যেত না। আবার হচ্ছে তখনকার সময় এখনো মনে আছে আমার যে মানে লাইটের ওরকম সিস্টেম ছিল না, মানে রিক্সা চলতো তো নিচে হচ্ছে হারিকেন সিস্টেম, এটা জ্বালিয়ে হচ্ছে রিক্সা চলাচল করতো, এটা অনেকে দেখেছি আমরা, তো ওরকমই ছিল। তো তখন তারা কোনো রিক্সা পায়নি, অ্যান্ড তারা হাঁটা শুরু করলো। অ্যান্ড আমার বোনের বাবার বাড়ি থেকে হচ্ছে তার ফ্রেন্ডের বাড়ির দূরত্বটা হচ্ছে আপনার 20 কি 25 মিনিটের পথ। তো তারা বেরিয়ে পড়ে ওই রাতেই কোনো কিছু না ভেবে, তো বেরিয়ে পড়ে। এর মধ্যে হচ্ছে আমার মানে বোনের বাবা আর হচ্ছে তার যে লজিং মাস্টার দুজনের বয়সের গ্যাপটা ওরকম বেশি না, আপনার অনেকটা হচ্ছে 2-3 বছরের বড় ছোট আর কি, অনেকটা কাছাকাছি, তো দুজনেই হচ্ছে খুবই ভালো সম্পর্ক ছিল। তো ঘটনাটা ঘটে মূলত তারা খুব সুন্দরভাবেই হচ্ছে ফ্রেন্ডের বাসায় যায়, অ্যান্ড হচ্ছে বইটাও কালেক্ট করে। তো করার পর যখন তারা ব্যাক করবে তো ওই সময় মূলত ঘটনাটা ঘটে। তো ঘটনাটা ঘটে হচ্ছে আপনার যখন ব্যাক করার সময় হয়, তো তখন হচ্ছে তার ফ্রেন্ডের ফ্যামিলি থেকে বলা হয় যে আজকে রাতটা থেকে যাওয়ার জন্য, বাট তারা যেহেতু কালকে এক্সাম তো এই জন্য তারা বেশি একটা দেরি না করে কোনো কিছু না ভেবে তারা তখন বেরিয়ে পড়ে। আর ওই রাস্তা দিয়ে যখন তারা যায়, তো বলে রাখি যে ওই রাস্তাটা আপনার তখনকার সময়ে খুবই মানে ফ্যামিলিয়ার একটা জায়গা ছিল, মানে খুব আপনারা বলতে পারেন যে জিনতাত্ত্বিক বিষয়গুলো অনেক বেশি ঘটত, যেটা হচ্ছে এখনো পর্যন্ত এখানে বড় বড় হচ্ছে আপনার বিভিন্ন মাহফিল আয়োজন করা হয়, দোয়া মাহফিল এটা ওটা। লাস্ট হচ্ছে আমার এখনো মনে আছে 1.5 বছর আগেও একটা বড়সড় মাহফিলের আয়োজন করা হয় ওই স্পেসিফিক জায়গাটাকে ঘিরে, কারণ এখনো মানুষ কিছু প্যারানর্মাল ঘটনা ফেস করে। তো তখন হচ্ছে ওই যে রোড দিয়ে যাচ্ছিল, তো যখন তারা আসছিল তার ফ্রেন্ডের বাসায়, তো যে রোড দিয়ে আসলো, তো তারা হচ্ছে যাওয়ার টাইমে বিপরীত একটা রাস্তা দিয়ে যাচ্ছিল শর্টকাটে যাওয়ার জন্য। তো ওই রাস্তা সম্পর্কে তাদের ধারণা ছিল না, আর ওই রাস্তাটাই হচ্ছে বিভিন্ন প্যারানর্মাল সিমটম মানুষ ফেস করত। তো যখন হচ্ছে তারা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো, তো তখনই এর মধ্যে তার লজিং মাস্টার এটা দেখছিল যে, কারণ আমার বোনের বাবা সে এই রাস্তা চিনত না, তার লজিং মাস্টার চিনত। তো তার মাস্টার বলতেছে যে আমরা তো রাস্তা মেবি হারিয়ে ফেলেছি অর্ধেক পথ আসার পর, বলে মেবি এটা না ওই রাস্তা হতে পারে বা এরকম এরকম। আর রাস্তা এরকম ছিল আপনার অনেকটা বলতে পারেন যে দু সাইড হচ্ছে জঙ্গল টাইপের আর মাঝে হচ্ছে সরু রাস্তা। তো মনে করেন এখানে বিভিন্ন রাস্তা দিয়ে যাওয়ার পথে বিভিন্ন বাঁক নিতে হয় ডানে বামে এখানে। তো নর্মালি হচ্ছে যেহেতু মানে স্বাভাবিক লজিং মাস্টার এখানে যাওয়া আসা হতো, তো তার তো চেনার কথা, বাট সে ওই মোমেন্টে হচ্ছে রাস্তা নাকি হারিয়ে ফেলেছে বা সে বুঝতেছিল না। আবার ভাববেন না অন্ধকারের কারণে, কারণ এমনটা হওয়ার কথা না, বিকজ অন্ধকার হলেও তারা রাস্তা চিনেই যেতে পারত। তো এর মধ্যে হচ্ছে আবার দেখতে মানে তার লজিং মাস্টার ফেস করতেছে যে রাস্তা এটা মানে থামতেছে না, মানে সে যে একটা লোকেশনের উপর যে সামনে হচ্ছে আপনার একটা হিন্দু বাড়ি পড়ার কথা, তো হিন্দু বাড়ির লোকেশনটা ধরে হচ্ছে সে সামনে এগোবে, তো ওই হিন্দু বাড়িটাও সামনে আসতেছে না এরকম আর কি। তো তখন হচ্ছে সে এক জায়গায় থামলো, থামার পর বাবা জিজ্ঞেস করতেছিল যে মানে কি হয়েছে, তো উনি কিছু বলতেছে না, উনি জাস্ট দোয়া কালাম পড়ে নিজের শরীরে ফু দিয়ে দেন হচ্ছে উনি আবার হাঁটা শুরু করলো। তো এর মধ্যে তার বাবা বুঝতে পারতেছিল যে কোনো কিছু একটা হচ্ছে তাদের সাথে বা হতে যাবে। তো এর মধ্যে মানে যে জিনিসটা ঘটে, যেটা এখনো মানে তার বাবা এটার কোনো মানে রহস্য উদ্ঘাটন করতে পারেনি, যে একদম রাস্তার মাঝ বরাবর আগুনের গোলার মতো কোনো কিছু হচ্ছে ডান থেকে বামে ছোটাছুটি করতেছে, অ্যান্ড এটা তারা দেখতেছে। আর আমি আগেই বলেছিলাম যে ওই টাইমে হচ্ছে কোনো লাইটের ব্যবস্থা ছিল না, মোবাইল ফোন এগুলো তো অ্যাভেলেবল ছিলই না। তারপর হচ্ছে আপনার মানে এরকম একটা অবস্থা যে আশেপাশে কোনো মানে আলোর থ্রুতে যে বোঝা যাবে যে হচ্ছে কি আসলে জিনিসটা, এটাও বোঝা যাচ্ছিল না। অ্যান্ড তারা খুব ভালোভাবে বুঝতেছিল যে এটা কোনো একটা প্যারানর্মাল ঘটনাই ঘটছে তাদের সাথে। তো তারা এটা দেখার পর রীতিমতো মানে কিছু না ভেবেই তারা জাস্ট হাঁটা শুরু করলো, অ্যান্ড প্রথমে তো হচ্ছে ডান থেকে বামে ছোটাছুটি করতেছিল, অ্যান্ড পরবর্তীতে হচ্ছে একদম সোজা সরাসরি একদম সোজা চলে গেছে আর কি, এরপরে নাই হয়ে গেছে, এরপর আর তারা ওটা দেখতেছিল না। তো এর মাঝে হচ্ছে পিছন থেকে একটা বাইক আসলো, মানে ঘটনাটা যখন ঘটে তখন তারা মানে একটা ঘোরের মধ্যে ছিল, লাইক তারা কিছু বুঝতেছিল না যে কি হচ্ছে। আর বাইক আসার পর অনেকবার হর্ন করার পরে দেন যখন তারা সাইড দিল, বাইকটাও এখানে চলে গেল। তো বাইকের নর্মাল আলোতে যেটা সে বুঝতেছিল যে একদম আলোটা মানে ওই ঝলকটা হচ্ছে একদম সামনে এসে সরাসরি সেটা উধাও হয়ে যায়, অ্যান্ড এই ঘটনা এখানেই শেষ। দেন হচ্ছে তারা আবার সামনে এগোতে থাকে, অ্যান্ড তখন ওই হিন্দু বাড়িটা পেয়ে যায়। তো হিন্দু বাড়ির এখানে হচ্ছে একজন মানুষ মানে বাড়ি থেকে বের হলো, বাহিরে বাহিরেই ছিল উনি বসা উঠোনের দ্বারে। তো উনি যখন তাদের দেখলো এসে বলল যে তোমরা এই রাস্তা দিয়ে কেন আসলা। তো তখন বলতেছে যে আমরা তো চিনি না জানি না, এটা তো শর্টকাট হয় আমাদের অমুক জায়গা যাওয়ার কথা। বলে যে শর্টকাট বলে এই রাস্তা দিয়ে তোমরা কেন আসলা, তোমরা তো জানো না এখানকার ঘটনা সম্বন্ধে, এখানে সাধারণত এই রাস্তা দিয়ে দিনের বেলা মানুষ চলাচল করে, রাতে এত মানুষের যাওয়া আসা হয় না। তো এটা বলার পর তখন তারা বলল যে এখন মানে কি করণীয় বা কি করব। তখন উনি জাস্ট বলল যে তোমরা পেছনে তাকাবা না, তোমরা সোজাসুজি যেতে থাকো, সামনে একটা বাজার পড়বে, তো ওই বাজারে তোমরা জাস্ট গিয়ে ওখান থেকে তোমরা হেঁটে চলে যেতে পারবা, তখন ওখান পর্যন্ত আর কোনো সমস্যা হবে না। তো এর মধ্যে আবার হাঁটা শুরু করলো ওই বাজারের উদ্দেশ্যে। তো তখনও কিন্তু ওই যে মানে অভিশপ্ত যে জায়গাটার কথাই বলেন আপনি বা যেটাই, তো ওই জায়গাটা এখনো শেষ হয়নি। তো এর মাঝে হচ্ছে ডান সাইডে হচ্ছে একটা পুকুর, বড় পুকুরের মতো জায়গা পড়ে। তো ওই পুকুরে নাকি মানে তারা যাওয়ার টাইমে শুনতে পাচ্ছিল যে কোনো একটা জিনিস যেন ওই পুকুরে এসে পড়লো। মানে আমরা নর্মালি হচ্ছে পুকুরে গোসল করতে গেলে যেরকম উঁচু থেকে লাফ দিলে যে একটা আওয়াজ হয় বা কোনো কিছু ফেললে যে একটা আওয়াজ হয়, ওই শব্দটা শুনতে পেল। তো দেন এটা শোনার পর তারা তখন আর থামে না, তারা তখন তার লজিং মাস্টার বলতেছিল যে কোনো কিছু ইয়ে করো না, জাস্ট হাঁটতে থাকো সামনে। তো তারা হেঁটে চলে গেল এন্ড যাওয়ার পর তারা বাজার পর্যন্ত এসে পড়লো, এর মধ্যে আর কিছু ফেস করেনি। তো বাজারে আসার পর একজন পরিচিত মানুষের সাথে দেখা হলো, তো তখন গিয়ে তার কাছ থেকে ডিটেলস এ শুনতে চাইলো যে আসলে কি মানে এখানকার এরকম কেন ঘটনা। তো বলে যে এখানে সাধারণত মানে দিনের বেলায় মানুষ যাতায়াত করে, রাতের টাইমে ওরকম মানুষ আসে না, আর যারা আসে তারা কিছু ঘটনা ফেস করে। এর মধ্যে উনি স্পেসিফিকলি একটা ঘটনা বলছিল যে অনেক আগে নাকি যে ওই যে পুকুরটা, তারা যে অলরেডি পুকুরটা পাস করে এসেছে, তো ওই পুকুরের ঘটনা যেহেতু তাকে বললো যে পুকুরে কিছু একটা পড়ার শব্দ শুনেছে, এটা যখন তাকে এক্সপ্লেন করলো তখন বললো হ্যাঁ ওই পুকুরে আরেকটা ঘটনা আছে যে পুকুরের পাশেই হচ্ছে একটা আপনার খেজুর গাছ, খেজুর গাছের মতো আছে। তো ওই খেজুর গাছ নাকি একদিন এরকম হয়েছে যে একটা লোক মানে লোক যাচ্ছিল ঠিকই ওই পুকুরের ধারে ধার দিয়ে, তো তখন হচ্ছে উনি দেখে যে ওই খেজুর গাছটা অর্ধেক হয়ে ভেঙে মানে পানিতে পড়ে গেল। তো এটা এরকম সিন্স যে হচ্ছে মানে আশেপাশে কোনো মানুষ ছিল না, কেউ গাছটা কাটতেও ছিল না, এটা হঠাৎ করে এটা কেন ভাঙবে, কোনো ঝড় ছিল না, কোনো প্রকার দুর্যোগ অবস্থা ছিল না, তাহলে এরকমটা হবে কেন। তো এটা তখন তারা নর্মালি নেয়নি। তো একজন মানুষের এক্সপ্লেনেশন তো সবাই আসলে শুনতে চায় না, অনেকে হয়তো বলে যে হ্যাঁ মেবি হয়তো কেউ কেটে চলে গেছে, সকালে উঠে সবাই দেখে যে অর্ধেক হচ্ছে উপরে আর বাকি অর্ধেক হচ্ছে পানিতে পড়ে আছে। তো এরকম ভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন ঘটনা শুনতো, অনেকে আসতো রাস্তা দিয়ে, তো উপর থেকে হচ্ছে মানে আপনার মানে পাখিদের আওয়াজ শুনতো, মানে পাখিদের ডাক শুনতো, বাট উপরে তাকিয়ে দেখতো যে কিছুই নাই। তো এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটে। তো পরবর্তীতে তারা তাদেরকে বলে দেওয়া হয়েছে যে তোমরা কখনো এই রোড দিয়ে আসবা না, তোমরা ওই মেইন রোড দিয়ে আসবা যতক্ষণ টাইমই লাগুক, বাট এই রাস্তা কখনো তোমরা ফলো করবা না। তো এটাই আমার ফ্রেন্ডের বাবার সাথে ঘটা ঘটনা, মানে সরি আমার বোনের বাবার সাথে। তো এটাই আমার বোন আমাকে শেয়ার করে, এটাই হচ্ছে আমার
টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন এবং পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। অলরেডি এই মুহূর্তে যেটা আমাকে নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি, বিরতির পরে যখন ফিরছি তখন পরবর্তী গেস্টকে নিয়ে আমরা ফিরছি, সঙ্গেই থাকুন।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shape. Spicy seasoning e twisted o grand potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahol to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shape. Spicy seasoning e twisted o grand potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao.
স্বাগত আপনাকে আরো একটিবার, এবং চলছে কিন্তু ভূত স্টুডিও। ভূত স্টুডিও ব্রডকাস্ট বাই প্রাণ পটাটা, এবং রয়েছে আপনাদের সঙ্গে যুক্ত আর যে অপূর্ব, এবং আশা করছি একদম শেষ মুহূর্ত পর্যন্ত আপনি আমাদের সঙ্গে থাকবেন। আর ভূত স্টুডিওতে আসার যেটা প্রসেস, সেই প্রসেসটা আপনাকে আরো একটিবার মনে করিয়ে দিতে চাই। যদি নেক্সট এপিসোডে আপনি এখানে আসতে চান, মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর নাম, তারপর লোকেশন এবং প্রফেশন, পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। রিজভি এসেছিল একটু আগে, এবং রিজভির তিনটা ঘটনার মতো আমরা শুনলাম, এবং সেই ঘটনাগুলো আপনার কেমন লাগলো
সেই ফিলিংসটা, সেই অনুভূতিটা কিন্তু আপনি জানাতে ভুলবেন না, বা সেই ফিডব্যাকটা। বিকজ এখানে যে মানুষগুলো আসেন রাত বিরাতে, বা এইখানে যেই মানুষগুলো আসলে অনেক স্ট্রাগল করে আসেন গরমের ভেতরে, আপনি হয়তো বা এসি রুমে কিংবা হচ্ছে ফ্যানের নিচে শুয়ে শুয়ে আপনি আমাদেরকে শুনছেন এই মুহূর্তে, বাট যেই মানুষগুলো আসলে বিভিন্ন রকম ট্রাফিক জ্যাম বলি বা সময়ের প্রেশার বলি বিভিন্ন প্রবলেম ফেস করে তারপর কিন্তু এখানে আসেন, তো সেই মানুষগুলোর প্রতি শ্রদ্ধা আমার পক্ষ থেকে, জাগো এফএম এর পক্ষ থেকে। তো আপনাকেও বলবো সেই ফিডব্যাকটা জানাবেন এবং সেই মানুষগুলোর কিন্তু ভালো লাগে। তো আজকের যে যিনি দ্বিতীয় অতিথি তার সাথে আমরা একটু পরিচিত হতে চাই এবং তার কাছ থেকে আমরা বেশ কিছু স্টোরি শুনবো। আসসালামু আলাইকুম ভাইয়া, কি নাম আপনার?
ওয়ালাইকুম আসসালাম, আমার নাম সালমান।
সালমান ভাই কেমন আছেন?
এই তো আল্লাহর রহমতে ভালো।
ওকে সালমান ভাই, কোথা থেকে এসেছেন?
আমি টাঙ্গাইল গোপালপুর।
টাঙ্গাইল থেকে এসেছেন, বাহ চমৎকার। সো এই ব্যাপারগুলো আমাদেরকে ইন্সপায়ার করে, বিকজ যেই মানুষগুলো আমাদের এখানে আসেন, কখনো কেউ নোয়াখালী থেকে, কেউ কুমিল্লা থেকে, আজকে টাঙ্গাইল থেকে একজন আসছেন, কেউ মুন্সিগঞ্জ থেকে আসেন, ময়মনসিং থেকে আসেন, সো ভালো লাগে, ইন্সপায়ার করে অনেক বেশি। সালমান ভাই, প্রথম কোন ঘটনাটা শুনছি আমরা?
প্রথম আমার নিজের লোকে ঘুরে যাওয়ার একটা ঘটনা আর কি।
ওকে,
আমি সামরিকভাবে মাঝখানে একটু আমার চলাফেরা ভালো ছিল না, মানে বন্ধুদের সাথে ঘুরতাম, আড্ডা দিতাম, এই কারণে আমার বোন জামাই আর কি আমাকে তাদের ওখানে চলে নিয়ে গেল, এক কথায় ধনবাড়ি থানা। ধনবাড়ি থানা পানগাতা বাগোয়া, তো ওইখানে আমি একাই থাকতাম। ওইখানে মানে আমার বোনের জামার একটা কোচিং ছিল, ওই কোচিং এ রাত্রেবেলা আমি একাই থাকতাম। তো একদিন আমি হঠাৎ করে বিকেলের দিকে আর কি আমার বাড়িতে আসছি, মানে আমার বোন জামাই আর আমার বাড়িটা পাশাপাশি আর কি। তো ওইখানে আসার পরে আমার গেতে একটু লেট হয়েছে আর কি, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে যেতে যেতে রাত দুইটা আড়াইটার মতো ভেজা গেছে। তো ভেজা যাওয়ার পরে আমি বাজারের মানে বাজারে যখন ঢুকছি, ঢোকার সময় হঠাৎ করে আমি দেখতেছি একটা মোটা একটা কড়ুই গাছ আছে, আমি যে বাসার সামনে থাকি আর কি, ওটার সামনে অনেক মোটা একটা, বিশাল মোটা একটা কড়ুই গাছ আছে। ওটা কেন কাটে না, কি জন্য কাটে না সেটা আমি তখন জানতাম না, এখনো আছে সেই কড়ুই গাছটা। তো গাছের আগায় মানে একদম মাথায় ধাও ধাও করে আগুন জ্বলতেছে। তো আমি তো এটা আমি ভাবছি ভ্রম, আচমক একটা আগুন, এটা আমি ভাবছি হয়তো ভ্রম অথবা আকাশের কোনো একটা কিছু হতে পারে আর কি, এরকম কিছু। তো এটা আমি ওইভাবে অবলম্বন করি নাই। তো এটা যখন দেখলাম তো আমি মানে অবলম্বন করি নাই। তো আমি যখন কড়ুই গাছ দিয়ে নিচে যাইতেছি, একদম যখন আমার বাসায় যাইতে হয় আর কি, আমার বোনের বাসায়, তখন ওই কড়ুই গাছের নিচ দিয়ে যাইতে হয়। যাওয়ার সময় আমার শরীরটা সম্পূর্ণ ভিজা গেছে, মানে বৃষ্টি হইতেছে, কোথাও বৃষ্টি নাই, শুধু ওইখানে বৃষ্টি। পরে আমি আমার আপুরে ডাকলাম, জাফর দরজা খুলো, একটা গামছা দাও, আমি তো ভিজা গেছি। পরে আমার আপা বলতেছে যে বাইরে আসছে, কি বলস তুই, বৃষ্টি নাই কোনো জায়গায়, তুই ভিজা গেছিস? পরে আমি বললাম যে হ্যাঁ ভিজা গেছি। এখন আপু যখন দরজাটা খুলে গামছাটা নিয়ে আসছে, হয়তো ভাবছে আমি কোনো জায়গায় পয়লা ঢেড়ে গেছি পানিতে এরকম কিছু। তো আমি তো একটু হতাশ হয়ে গেছি যে কোনো জায়গায় বৃষ্টি নেই, অথচ আমি বৃষ্টিতে ভিজলাম। তো যখন আমার আপা গামছাটা দিচ্ছে আমাকে তয়লাটা, তো ওই সময় উনি যখন দিচ্ছে আমার শরীর আবার শুকনা। তো এটা আমি অনেক একটা আশ্চর্য হয়ে গেলাম। তখন আমার আপা আমাকে বলতেছে যে তুই এগুলা কি ফালতু কথা বলছ, তোর একটা থাপ্পড় মারমু ছেড়া।
যখন আপনি ফিল করছিলেন যে বৃষ্টি আপনার গায়ে লাগছে, তখন তো বৃষ্টি হচ্ছিল,
দেখেছি এমনকি বৃষ্টি আছে, কিন্তু আমার শরীর তখন পানি মানে নাই, শুকনো, যেরকম একটা স্বাভাবিক মানুষ চলাফেরা করে ওরকম। তো ওই সময় আমার কথা আর কেউ বিশ্বাস করেনি। তো এইভাবে চলতে চলতে কিছুদিন গেল আর কি। যাওয়ার সময় তখন আমার বোন আবার চলে গেল বাড়িতে, ওই কোচিং এ থাকতো আর কি বাসায়। তো ওখান থেকে যখন বাড়িতে চলে গেল, এখন কোচিং এ তো একজন লোক থাকতে হইব। তো আমার বোন জামাই বললো যে তাহলে তুমি থাকো, আর যেহেতু এখানে তুমি থাকে লেখাপড়া করবা, তো তুমি এখানেই থাকো, আর তুমি কোচিংটা রাত্রে পাহাড়ও দিও, আর তোমার আপু তাহলে বাসায় যা থাক। তো বেশ ভালো কথা, উনি গেল। যাওয়ার পরে হঠাৎ করে একদিন কি রকম যেন একটা আচমকা মানে কবুতরের একটা আওয়াজ পাইতেছে। তো আমি তখন একটু উঠলাম ওই ঘরের ভিতরে, রাত্রিবেলায় উঠলাম। উঠার পরে মানে হঠাৎ করে কবুতরের আওয়াজ। তো যাই হোক, আমি আবার সিলিং আছে এখানে, সিলিংয়ের ওখানে আমি ওটা জাগাইলাম, মানে দেখলাম একটু সবিরা যে ওখানে কবুতর আছে কিনা। দেখি যে না, আসলে কবুতর আছে কিন্তু জুমলা কবুতর। তো ওইটা আমি আবার পরের দিন বললাম যে রাত্রে আপারে বললাম যে আপা আমি কিন্তু অনেক ভয় পাইছি, তো ওখানে তো কবুতর আছিল, আমি তো অন্য কিছু ভাবছিলাম। আর গাছের মধ্যে এরকম একটা ঘটনা ঘটলো, তারপর আমি বৃষ্টিতে ভিজে গেছিলাম, তোমরা তো কেউ আমার কথা বিশ্বাস করল না। তো আপা বলো যেন ওইসব কিছু না, এগুলা তোর একটা ভ্রম। তো আমি বেশ ভালো কথা মেনে নিলাম। তো আমি এগুলো আগে বিশ্বাসও করতাম না, যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। তো একদিন হঠাৎ করে মানে ওই কবুতরের আওয়াজের মতো করে আসতেছে, আমি শুয়ে রয়েছি রাত্রে ঘুম ঘুম ভাব। তখন রাত বাজে আড়াইটার মতো, ওই দুইটা থেকে আড়াইটা হইব আর কি। তো তখন হঠাৎ করে দেখি যে আমার পাশে একটা মেয়ে এসে বসে রয়েছে। আমার কিন্তু দরজা সব লক করা, মেয়ে এসে বসে রয়েছে। তো তারপরে বসে থাকার পরে আমি ঘুমন্ত অবস্থায়, পরে আমি একটু নড়াচড়া করতে করতে দেখি আলোকৃত ভালোকৃত ভাব, মেয়েটা অনেক ফর্সা। তো ওনার লগে আমি উঠলাম, ওইটা বসলাম। বসার পরে আমি তো ভয় পাইছি যে আমার দরজা লাগানো ঘরের ভিতর মেয়ে মানুষ, এটা কি একটা বিষয়, এটা কখন আসলো, আমি দরজা লাগানোর আগে আসলো না পরে আসলো তা বুঝতে পারতেছি না। তো ওইখান থেকে ওই যে আমাদের এক কথা টাঙ্গিলা ভাষায় শাবল বলে,
জি,
পরে আমি শাবলটা হাতে নিছি। হাতে নেওয়ার পরে বলে পরে বলতেছে ওই মেয়েটা যে তুমি তো আমার এই শাবল থেকে কিছুই করতে পারো না, তোমার হাতে ওইটা কেন নিলে, এটা তুমি কিছুই করতে পারবে না আমাকে। আর অনেক হাসতেছে, তো বেশ ভালো কথা। পরে দেখি যে ওনার ডানা বাইরে আসে। তো এক কথা তখন বুঝতে পারলাম যে এটা আমি পরি বুঝ মানে আমার পরি আর কি, আমার লগে এরকম ঘটনা ঘটাইতেছে। তো ওনার সাথে আমি অনেক কথাবার্তা বলি, রাত্রে কথাবার্তা বলি, আমার লগে দেখা করতে আসে। এভাবে চলতে থাকে, অনেকদিন চলতে থাকে। চলার পরে একদিন আমি রাত্রে ঘুমাইছি, তো আমাকে অনেক লোভ দেখায় যে তুমি আমার সাথে যাও, চলো যাই। আমি ওইদিকে গেছিলাম একবার, পরে আমার আবার দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পরে পরে একদিন বলতেছে তুমি আমাদের সাথে চলে যাও, তো আমার লগে গেলে তুমি অনেক ভালো থাকতে পারবা। আর অনেক লোভ দেখাইতেছে যে তোমার পরিবারে আমি ভালো রাখবো, তারপরে তোমার যা প্রয়োজন সবকিছু তোমার পরিবারকে দেব। মানে এগুলো বলতেছে না আমি যাবো না, আমি তো অস্বীকার করতেছি যে আমি যাবো না। তো তখন আমাকে বলতেছে যে তাহলে তুমি আমার সাথে এইভাবে মিশলা কেন, কারণ আমি তো মিশি নাই, আপনি নিজে বাজে আসছেন। তো ওইখানে এভাবে চলার পরে হঠাৎ করে আমার ওই যে যখন আমি শাবলটা হাতে নিয়েছিলাম, তো আমার বলো তুমি শাবলটা দেখে কিছুই করতে পারবে না, তো এটা তো গেলই। তো একদিন হঠাৎ করে এইভাবে চলার পরে আমি একদিন ঘুমায় রয়েছি, আমি ঘরের ভিতর দরজার লক করে ঘুমায় রয়েছি। এটা এখনো আমার যখন মনে হয় মানে ভয়ে আতঙ্ক হয়ে যায় আমি। তো ঘরে আমি লক করে ঘুমাইছি। তো আমি রাত্রে যখন ঘুমিয়ে পড়ছি, ঘুমানোর পরে শেষ রাতে মানে ফজর আজান দেয় না, ফজর আজানের সময় আমার স্কুলের যে আমি যে স্কুলে পড়তাম, আমার কোচিং স্কুলের সাইডে আর কি, আমার বোনের আমি স্কুল দিয়ে করছি, স্কুলের সাইডে একদম লগি ছিল আর কি। তো আমি হাই স্কুলের একটা নারকেল গাছ আছে ওটার কর্নারে পড়ে রয়েছি। আমি কিন্তু শুলাম ঘরের ভিতর রাত্রে ফজর আজানের পর পর আমি ওটার কর্নারে পড়ে রয়েছি, একদম মাঠের কোনায়। বিশেষ করে সেখান থেকে হাইটা জ্বালিয়ে যাইতে লাগবে 10-15 মিনিট, ওইখানে আমি পড়ে রয়েছি। তো ওইখানে যখন যারা ফজর নামাজ পড়তে যায় তারা আমার ওইখান থেকে উঠে আনছে। তো এই সমস্ত উঠে আনার পরে পরে এগুলো তো তখন জানাজানি হয়ে গেল, আমার বন্ধু বান্ধব কেউ আমার পাশে আসে না, কোনো বান্ধবীরা পাশে আসে না, ভয় পায়। তো আমি ওইখান থেকে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে পরে আমার আম্মা আর ওইখানে যাইতে দিল না। পরে আমার যে গোপালপুর সিমলা বাড়ি, তো আমাকে ওইখানে গোপালপুর সুতিবেম পাইলট উচ্চ বিদ্যালয় ওইখানে এনে ভর্তি করে দিল। তখন আমি ক্লাস নাইনে উঠলাম, মানে নাইনে যখন উঠলাম তখন আমার ওখানে ভর্তি করে দিল, ওখানে আমি থাকলাম না। তো তারপরে এভাবে চলার পরেও ওইখানে সে আমার লোক রাত্রে বিরক্ত করে, তো আমি রাত্রে অযথায় ওইটা বসে থাকি, মানে এক কথা ধ্যানের মতো কারোর সাথে আলাপ করি, কথাবার্তা বলি। পরে এগুলা আমি আবার কবিরাজ এগুলা বিশ্বাস করতাম না বা করিও না, তো এখন না করলে তো চলেও না। পরে আমার আম্মু একদিন দেখতেছে যে আমি রাত্রেবেলা বসে বসে কার লোকের জন্য আলাপ করতেছি, তো উনি তো হতম হয়ে গেল। পরে একটা কবিরাজ ডাক দিয়েছে, আনার পরে পরে কবিরাজটা বলতেছে যে আপনার ছেলের লোকে কিছু একটা ভর করে আছে। এখন আমি আর কিছু বলতেছি না, আমি তো জানি যে কি আমার প্রবলেম, কোনটা কি হইতেছে এটা তো আমি আসলে জানতাম, তো উনি আর কি বলবো, কিছু একটা যে ভর করে আছে আমার উপরে তো আমি জানি, কারণ কবিরাজ তার বলার কিছু নাই। পরে কবিরাজে যাই হোক তাবিজ টবিজ দিল আমাকে, তো আমি তাবিজ এগুলো বিশ্বাস করতাম না, পরে খুলা ফেলাইছিলাম কিছুদিন দেওয়ার পরে। পরে তাবিজগুলো আমি খুলা ফেলাইলাম, খুলা ফেলানোর পরে আবার একই প্রবলেম থাকা দিল। ফালাই দিছি, ফালাই দেওয়ার পরে আবার এরকম শুরু করলো, দেখা করতে আসে, দেখা করতে দেখা করে যায়, তো এইভাবে চললো। তো আবার কবিরা যাই না তাবিজ টবিজ দেওয়ার পরে, পরে এটা যাই হোক এখন আর কোন সমস্যা করতেছে না, কিন্তু আমার একটা শক্তি দেখেছিল।
আচ্ছা,
শক্তিটা কয়েক প্রকারের, তো একটা আমি এখানে বসে যেহেতু একটা দেখাইতে পারবো। আমি গোদারাঘাট, এই যে গুলশান লিং রোড গোদারাঘাট, এখানে একদিন যে রাস্তায় প্রেশার মাপে না,
জি,
ওইখানে আমি প্রেশার মাপানোর জন্য তো গেছিলাম, যে বলতেছি আপা আমার প্রেশার মাপা দেন, তো তো হঠাৎ করে হাতটা মুট পাকাইতে বলতেছে, আমি মুট পাকাইছি, তো এইভাবে মুট পাকাইতেছি স্বাভাবিক, কিন্তু আমি যে ই করি টাস করে শব্দ করে ওঠে, তো এখন ওনা বলতেছে ম্যাজিকের মতন, মানে যখন আমি এখানে করি লোহার মতো শক্ত হয়ে যায়। তা ওই ঘটনার পরে থেকে আর কি, পরে এটা যেটা আমি যে শাবল ধরছিলাম, ওই শাবল ধরার পর থেকে আমার হাতে এরকম একটা হয়ে গেছে। তো আর কয়েক প্রকার এরকম কিছু আছে আমার মধ্যে, এটা এখনো আছে, এগুলো যায় না। আবার কোয়ান্টাম ল্যাবে ওইখানে রক্ত দিতে গেছিলাম,
জি,
রাস্তায় এটা যদি রক্ত দেওয়ার জন্য ওইখানে বলতেছে একটু মুট পাকান, আমি আমার অত খেল নাই, আমি তাহলে বারেবারে মুট পাকাইতাম। তো এইভাবে যখন মুটটা পাকাইছি, মুট পাকানোর পরে শব্দ হয়েছে ওইখানে, একে অবস্থা ডাক্তাররা বলতেছে যে আবার করো তো, আবার করো তো, আমি এভাবে করতেছি। কয় তুমি কি কোনো ম্যাজিক জানো? বললাম না, আমি তো কোনো ম্যাজিক জানি না। কয় তাহলে ফুটে কীভাবে? কয় ওনারা চেষ্টা করছে, ওনাদের ফুটে না, তো মানে আমার ফুটতেছে। একটা পুলিশ ছিল ওইখানে, সেও আমার দিকে তাকিয়ে লবা হয়ে গেছে। আবার আমি এখানে মারতে পারলাম পুলিশটাকে, মারলো ডপ খায়, যে ফুটবলে যাওয়া ঘুষি মারলে ডপ খায় না, মুন্সিগঞ্জ ওইখানে আমার আপন কাকা ডাক্তার আর কি, তো ওইখানে যে ডাক্তারের যে মেন আরো এমবিবিএস ডাক্তারে আসে ওইখানে, উনি দেশের বাইরেও যায়। তো আমার দাঁড়ানো স্টাইল দিকে বলতে স্যার তুমি কি কোনো মানে ডিফেন্সে চাকরি করো? আমি তো কোনো জিমও করি নাই, টিফেন্সের পাশেও যাই নাই। আমার দারুণ স্টল দিকে বলতেছে, হাঁটা চলা দিকে বলতেছে, বললাম যে না আমি তো কোনো ডিফেন্সে নাই, মানে আমি ঠিক এইভাবে দাঁড়াইছি, তো মানে প্রশাসনের মতন লাগে নাকতেছে ওনার কাছে। তো এটা অনেকেই মনে করে কি যে আমি রাস্তায় যখন বাইর হই যে আমি নাকি প্রশাসনের লোক, কিন্তু আসলে মূলত না, আমি একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, এটা তো কি আর বলবো।
অলরাইট, এবং এটাই আপনার প্রথম স্টোরি ছিল?
আমার প্রথম স্টোরি ছিল।
ওকে, সো আমাদের সেকেন্ড যিনি গেস্ট, এবং তার একটা অদ্ভুত রকম প্রতিভা বা একটা ঘটনার পর থেকে হচ্ছে তার হাত যখন তিনি মুষ্টিবদ্ধ করছেন একটা শব্দ তিনি ফিল করছেন। এনিওয়েজ, সো এটা কেন ঘুরছে বা কি জন্য ঘুরছে এই ব্যাপারটাও অনেকটা যদি বলি যে অদ্ভুত কিংবা ভুতুরে কিংবা একটু অন্যরকম, এবং আশা করছি আপনি আমাদের সঙ্গে রয়েছেন এবং ঘটনাগুলো আপনার কাছে ভীষণ রকম ভালো লাগছে। টাঙ্গাইল থেকে সালমান ভাই এসছেন, এবং আপনাকে যেটা বলব যে আপনি অনেক সময় টিকাটুলি থেকেও আসতে চান না, আপনি ভাবেন যে না এখানে যাব আসলে আমার তো অনেক কাজ, কিন্তু আপনি আবার রেজিস্ট্রেশনটা ঠিকই করেন। সো রেজিস্ট্রেশনটা শুধুমাত্র তারা করবেন যারা পরের পর্বে কনফার্ম আসতে পারবেন। সুরাইয়া আছেন আমাদের সঙ্গে, বলছেন ভালো লাগছে, আর মৌল আছেন আমাদের সাথে, আর এদিকে আছেন আমাদের সাথে সোহাগ ভাই, তিনি বলছেন ভালোবাসার আরেকটা নাম হচ্ছে ভূত স্টুডিও। সো ভূত স্টুডিওকে যারা ভালোবাসেন বা যারা ওন করেন, এই মানুষগুলোকে সবসময় আমাদের পাশে চাই, এবং আমরা সবসময় এক্সপেক্টে থাকে আমাদের যে এই মানুষগুলো সবসময় আমাদের সঙ্গে থাকবে কিংবা পাশে থাকবে। তমা আছেন আমাদের সাথে, বলছেন ভূত স্টুডিও শুনলেই ভয় লাগে, এবং একা একা প্রায় সময় রাতে বাসায় যখন থাকি কিছু অদ্ভুত বা ভুতুরের শব্দ শুনতে পাই, এবং কিছু একটা এক জায়গায় রাখার পর সেটা অন্য জায়গায় খুঁজে পাই। সেম এরকম একটা ঘটনা আমিও প্রায় সময় আমার নিজের বাসাতেই কিন্তু ফেস করে থাকি। কোন একটা জিনিস ধরে নিলাম, এই সেলফোনটা আমি এখানে রেখেছি এবং পুরো বাসায় কেউই নাই, সো ঘুম থেকে ওঠার পর আমি আবিষ্কার করলাম যে এই সেলফোনটা ড্রয়িং রুমে আছে কোনো একটা জায়গায় কিংবা কিচেনে আছে। সো এটার কারণ বা ব্যাখ্যা আমি নিজে এখন অবধি জানি না যে কেন হয় বা কি জন্য হয়। সো নেক্সট এপিসোডে আসবার জন্য যদি আপনার কাছেও এরকম কিছু ঘটনা থেকে থাকে, মোবাইল ফোনের SMS অপশনে যে টাইপ করবেন RBS, আপনার নাম, লোকেশন, প্রফেশন, এবং পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। সালমান ভাই, সেকেন্ড কোন ঘটনাটা শুনছি আমরা?
সেকেন্ড ঘটনাটা হলো আমার আর আমার আম্মুর লগে।
ওকে, এটা কতদিন আগের ঘটনা?
এটা 5-7 বছর আগের ঘটনা আর কি।
ওকে,
একদিন হঠাৎ করে আম্মা আর আমি বসে রয়েছি আমাদের রান্নাঘরের পাশে, তো বিকালের দিকে আর কি, ওইখানে রান্নাঘরের পিছনে দুইটা গাছ আছে, ক্রসিং গাছ, মানে দুইটা গাছ আইসা মাঝখানে এসে একত্র হয়ে গেছে। তো ওইখান থেকে মানে রান্নাঘরের পিছন দিকে একটা বিকট একটা আওয়াজ আসছে, মানে দৈত্যর মতো হেসে দিচ্ছে। তো দৈত্যর মতো হেসে দিচ্ছে, আম্মা তো ভয় পাইছে, আমিও ভয় পাইছি। পরে আমার আম্মা দৌড় দিছে, আমিও দৌড় দিছি। তো এখন দেখি আম্মা আসতে পারতেছে না, আমিও আসতে পারছি না। আমাদের যে বাড়িও ঠান্ডা আছে, আবার ওই সময় বৃষ্টি হইতেছে, হালকা হালকা বৃষ্টি। তো আমি উঠানের মধ্যে পড়ে গেছি, ছাতা হাতে ছিল, তারপর ওইটা নিয়ে পড়ে গেছি। আমার আম্মা আবার আমার ধরতে যায়, উনিও পড়ে গেছে। তো এর মধ্যে আমার আব্বা হাওকা শুনে উনি ঘরে থেকে বাইরে আসছে, আসে সব জায়গায় দেখতেছে যে কিছু নাই, লাঠি একটা নিয়ে বাইরে যেতেছে, পিছনে যাইতেছে, না কিছুই ভাই নাই। তো কিছু না পাওয়ার পরে ওটা তো গেল, ওই দিনের ঘটনাটা। তারপরে দু একদিন পরে আম্মা পিঠা বানাইতেছে, তেলের পিঠা আসছে, তো পিঠা এগুলাম এবার একটু পছন্দ করতাম, তো তো বানাইতেছে। বানানোর সময় হঠাৎ করে একটা দুর্গন্ধ, মানে আমি পিঠা খাইতে খাইতে ওই রান্নাঘরের পিছনে দিয়ে গেছি যে একটা দুর্গন্ধ পাইছি, একদম এক কথায় মানে আইসটা আইসটা, মানে কয়েক রকমের একটা গন্ধ আসতেছে,
মাছের গন্ধ, মেছো গন্ধ,
হ্যাঁ মাছের মতো গন্ধ, খুব একটা গন্ধ, মানে বিকট গন্ধ, ওখানে যাওয়া যাইতেছে না হঠাৎ করে। তো আমি আবার ওইখানে যাই পেসা পড়তে গেছিলাম আর কি, তো আবার পিঠা আবার হাতে নিয়ে ওইদিকে দাঁড়ায় আবার আমি দাঁড়ায় রয়েছি। তো অনেক বিকট একটা গন্ধ, তো এটা আমি আবার আমার আমারে ডাক দিছি। আমারে ডাক দেওয়ার পরে যখন উনি গেছে, যাওয়ার কিছুদিন পরে গন্ধ পাই নাই। আমার কাকি আছে, ছোট কাকি, উনি গেছে, উনিও গন্ধ পাইনি, মানে কিছুদিনের মধ্যে গন্ধ নাই গেল। তো তার দু একদিন পরে সেম একই ঘটনা, মানে আমার আমার বলছি যে মা আমি তো আমি বুঝতে পারছি যে ঘটনাটা কি। তো আমি আবার সালাই করে পিঠা বানাইতে বলছি যে আমার একটু পিঠা বানাচ্ছি না। তো আমার বলতেছে আচ্ছা কালকের আগের দিন বানাইলাম, আজকে বানাইতে হবে। বললাম হ্যাঁ বানাও। পরে বানাইছে, আমি পিঠা নিয়ে আবার গেছি ওইখানে। তো যাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে আমি পিঠাটা হাত থেকে ফেলাই নাই, কিছু করিও নাই। তো ওই দিন আর কিছু বলি না যে গন্ধ কি হাবি যাবে, এগুলা ডাকেও দিই নাই, মানে শুধু বলছি এদিকে আসো তো একটু দরকার আছে। এখন আম্মা গেছে, আমার ছোট কাকি গেছে, যে তারাও গন্ধ পাইছে। ওই দিন আমি গন্ধর কথা উল্লেখ করি না যে কি একটা গন্ধ করতেছে, এটা আমি বলি নাই। কিন্তু যখন ওনারা সরাসরি গেছে, আমি জোরে জোরে ডাকতেছি, যাওয়ার পরে ওনারাও ওই দিন গন্ধ পাইছে। যাই হোক, গন্ধ পাওয়ার পরে আমার আম্মায় পিঠে এই উপর গাছের দিকে ঢেলা ঢেলা দিতেছে আর বলতেছে যে তুমি কই থেকে আসছো, আমি তো জানি না। তো আমাদের সন্তান বা ছেলেরা মেয়েরা অনেক ভয় পায়, তুমি চলে যাও এখান থেকে।
আপনার মা বললেন,
হ্যাঁ এগুলা বলতেছে আর পিঠা ঢেলাইতেছে, আমি পিছনে দিকে হাসতেছি যে এগুলা কি করে পিঠ ওইদিকে ঢেলাই দেয় কেন। এটা একটা হাসার মতো ঘটনা, কিন্তু কিন্তু পিঠা ঢেলা দিতেছে এটা কি জন্য দিতেছে আমি বুঝতেছি না, কিন্তু আমার আম্মা কিন্তু বুঝতেছে কারণ কি জন্য দিতেছে আর বলতেছে তুমি চলে যাও, তো এখানে আসো না, আমার পোলা বানেরা ভয় পায়। তো পিঠাটা দেওয়ার পরে তার একদিন পরেই, মানে ওইখানে তো তারপরে পিঠাগুলো দেওয়ার পরে গন্ধগুলো চলে গেছে, আমরা কিছু দেখতে পারিনি ওইখানে, তো গন্ধগুলো চলে গেছে। তো তারপরের দিন একটা মানে কাকা বলে ডাকি আমরা আর কি, প্রতিবেশী বাইরে বসে রয়েছে। যেমন যে বৃষ্টির দিন আবার গরমও হয়, রাত্রে অনেক গরম হয়েছে, তো উনি আবার রাস্তার সাইডে এক গাছের নিচে মাসালের উপর বসে রয়েছে। হঠাৎ করে পিছন দিকে ওনার থাবর মারছে। এখন কে বা কোনো মানুষ থাবর মারলো কিনা কিছু নেই, ওই খেয়াল করে ভাবছে হয়তো বা কোনো মানুষ থাবরটা মারছে। তো উনি তো পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে উনি আবার উঠে কয় যে দাঁড়া, তুই আমার ধাক্কে থাপর মারলি, তো আর আমি ধরতেছি, উনি তো মানুষ ভাবছে। তো মানুষ ভাবার পরে তো উনি ওটা পিছনে পিছনে আসছে, মানে উনি এগিয়ে যায় ওইটাও এগিয়ে যায়, উনি দাঁড়ায় ওইটাও দাঁড়ায়, এরকম একটা অবস্থা। তো যখন উনি এগিয়ে গেছে, যাওয়ার পরে আমাদের ঠিক আমাদের ঘরের পিছনেই মানে রাস্তার লগে একটা কাঁঠাল গাছ আছে, সর সর করে ওই গাছ উল্টা পড়ছে। তখন তো ওনার মাথার মধ্যে একটা ই চাপছে, এটা তো মানুষ না। পরে ওইখানে দেরি না করে উনি চলে গেছে। চলে যাওয়ার পরে এই ঘটনাটা পরের দিন সকালে বলছে অনেকে, মানে এলাকায় উদ্দেশ্যে সরাসরি হয়ে গেছে। তো এই যখন সরাসরি হয়ে গেছে, তার মাঝখানে বাড়ির লোকটা মারা যায়, আমাদের প্রতিবেশী কাকা আর কি, ওই থাপড়টা খাওয়ার পর মাঝখানে পরে উনি মারা গেল। মারা যাওয়ার পরে যাই হোক, আমি একটা অভ্যাস ছিল আমার, তখন টাচ মোবাইল ছিল না, অ্যান্ড্রয়েড ছিল না, ওই যে জাবা একটা মোবাইল ছিল, জাবা।
আচ্ছা,
তখন ওইটাতে আমি মোবাইলে ছবি টবি দেখতেছি, আর এই যে কাঠির মতো কি জানি থাকতো ওইটাতে আমি টিপতেছিলাম, ওই সময় অ্যান্ড্রয়েড বাইরে ছিল না। তো আমার একটা অভ্যাস ছিল যে রাত দুইটা তিনটা মতো নতুন একটা জিনিস ভাইরাল, তো ওইটা অবশ্যই মানুষ টিপে টিপি করে। আমার আব্বা আমার কিনা দিয়েছিল, তো আমি আবার জানালা খুলে দিয়ে, আমার একটা অভ্যাস ছিল জানালা একটা পায়ের মানে পা একটা জানালা কাছে রেখে দিতাম সবসময়, আর মোবাইলে টিপতাম। টিপ টিপতে মোবাইলে আমি যখন ওই ধান্দায় বেড়ে যাইতাম, কখন রাত্রে দুইটা তিনটা বেজে গেত বুঝতাম না, দিনের বেলা ঘুম পাড়তাম, রাত্রেবেলা মোবাইল টিপতাম। তখন আবার আমার স্কুল ছিল বন্ধ, স্কুলটা বন্ধ থাকার কারণে আমি রাত জায়গায় যাই মোবাইল টিপতাম। আর নতুন কিছু পাইলে তো এরকম হয় যে মোবাইলের মধ্যে এত কিছু হয়। তো একদিন দেখি যে আমার কাকি, যে কাকির কথা বললাম আমি, যে উনি গেছিল সুন্দর করে ওই দিক দিয়ে জানালার সাইডে নেমে যাইতেছে, জানালার সাইডে নেমে যাইতেছে। তো আমি ভাবছি যে তাহলে কাকি হইতে পারবো, কারণ বসত এত রাত্রে যাইতেছে। এখন আমি আবার মোবাইলে দেখি ঘড়ির টাইমটা, যে তখন ঠিক আড়াইটা বাজে, আড়াইটা কিছু সামথিং। তো আমি আবার উঠে গেছি। যাওয়ার পরে তো আমার কাকির তো আমি পাই নাই, কোনো মানুষই নেই, অস্তিত্বই নেই, অথচ আমি যাইতে দেখলাম। তো তারপরের দিন ঘটনা, আমার আম্মা আমার ডাকতেছে যে একটু এদিকে আসো, তো এদিকে এদিকে আসো। এবারে আমি জানো ই করতেছে, মানে শুনতেছি না, আমি একটু অলস টাইপের ছিলাম, ওইটা যাইনি আমি, ওই রাত্রে দেড়টা দুইটার দিকে হবে, তো আমি আর ওইটা যাইনি। পরে আমি বলছি যে কি হয়েছে তোমার, কি বলো, এখন আমি যাইতে পারবো না, রাত্রিবেলা কেউ ডাকে, তখন আম্মা আবার পাশের রুম থেকে ডাকতেছে যে কি হয়েছে, এরকম করতেছো কার লোকে, তুমি না আমার ডাকতেছো, কই কই আমি তো ডাক দিই তোমায়। তো আমি তখন চুপ হয়ে গেলাম, তাহলে আমার আম্মার কণ্ঠে কে আমার ডাকলো। তো ওই দিন ডাকার পরে তখন আর ঘুম হয় না, তো আমি ওই দিনও মোবাইলটা নিয়ে গেতেছি, মোবাইল টিপতেছি ওইখানে ঠিক ওই জানালা খুলে ওইভাবেই। তো ওই দিন দেখে যে আমার আম্মায় যাইতেছে, ওই দিন দেখলাম আগের দিন কাকি পরে দেয় আমার আম্মু। তো আমার আম্মা যাওয়ার পরে আমি আবার করছি কি, ওই যে ওই দিন যে ঘটনা ঘটছে, আমাদের বাড়িতে চতুর্থ সাইডে তখন টিনের বেড়া ছিল, আমি এক পাশে টিনের বেড়া কাইটা দিছিলাম, ওই দিন ঘুরে যাইতে সেদিকে আমি দেখতে পারি নাই, কিন্তু পরের দিন আমি টিনের মাঝখানে একটু ফাঁকা রেখে দিয়েছিলাম যাতে আমি এদিকে যাইতে পারি। তো আমার রুম থেকে বাইরেলেই তো যখন ঘটনাটা দেখছি, আমি তো পজিশন করে রাখছি যে আমি বাইরে পড়বো ওই দিক দিয়ে, তো আমি যখন বাইরে পড়ছি দেখি যে কিছুই নাই, মানে ওই দিক দিয়ে ঘুরেও পাইলাম না, এই দিক দিয়ে ঘুরেও পাইলাম না, যে যদি কখন এরকম হয়। আর এগুলা ওই যে ওই ঘটনাটা বা প্রথম যে ঘটনাটা বললাম, ওই ঘটনার পর থেকে আমার লগে সচরাচরই ঘটে, মানে আমার লগে মানে বিরক্ত করার চেষ্টা করে, মানে যাই হোক আমি বুঝতে পারি আর কি আশেপাশে কিছু আছে। তো এইভাবেই চলতেছিল। তো এটা পরে একদিন কবিরাজ আসছে, কবিরাজ এসে বলতেছে যে এটা আসলে আপনাদের কোনো ক্ষতি করবো না, এটা আপনাদের বাড়িতে থাকে আগের থেকে। আর রাত 8-9 বাজলেই যে আমাদের এলাকার যে মুরব্বী মৌলানা নামাজ টামাজ পরে পাঁচ ওয়াক্ত নামাজ পরে ইমামতি করে, তারা রাত্রে 8-9 বাজলেই আমাদের পুরান বাড়ি যাচ্ছে, পুরান বাড়ির দিকে নামতে পারে না, ওই যে আগুন টাগুন ধরাই নিয়ে যান লাগতো, অনেক আগে দিয়ে আসতো, মানে যদি রাত্রি হইতো আর ওই রোডে কেউ রাস্তার মানে রাত্রেবেলা চলাফেরা করতো না। তো এটা আবার যাই হোক, আমি আবার এগুলা বেশি ঘাটাঘাটি করি, তো মানে অনেক ঘাটাঘাটি করার পরে মানে কই কি আছে পরে এগুলা আমি এটা জানার চেষ্টা করি। তো একদিন রাত্রে 12 বাজে, একজন টিভি আনছে লাগাই দেওয়া লাগবো, আমি আবার ইলেকট্রিক কাজ করতাম, তো গেছি, 3 মিস্ত্রি নাকি এসে ঘুরে গেছে লাগাইতে পারে নাই ওয়াল টিভি গুলা। তো আমি যে লাগাইতে গেছি, লাগাই আসতে আসতে আমার 1-1.5 মতো বাজে গেছে। তো বাজে যাওয়ার পরে আমাদের যে পুরান বাড়ির রাস্তাটা আছে ওই দিক দৌড়ার সময় আমি দেখি সামনে জানি কি একটা হোম ঘুরে মানে আসা বললো আর কি। আসার পরে আমি আবার ওইভাবে ইয়ে করি নাই, কিন্তু আমি আতঙ্কে পিছাই গেছি। পিছাই যাওয়ার পরে আমি আবার মানে হাত দিয়ে একটা ঠেলা মারছি, যখন আমি ডাইন হাতটা ধাক্কা দিই দেওয়ার আগে আসে, একটু বাম হাতটা ধাক্কা দিলে একটু সরে যাওয়ার চেষ্টা করে, তখন আমি বুঝতে পারলাম যে এটা তো ডাইন হাতের কাজ না বাম হাতের কাজ। আমি বাম হাতে একটু একটু করে ঠেলা দিতেছি, পরে এবার করতে করতে আমি কিছুক্ষণ পরে রাস্তার মাঝখানে পরে রয়েছি, কিন্তু আমাদের যে বাড়িটা আছে আমি একটু আমার শুধু ডাক দিছিলাম যে আম্মা আগে আসো, পরে এইভাবে যখন বলছি আগে আসো তো সবাই এসে তখন আমার নিয়ে গেছে, দৌড়াদৌড়ি করে নিয়ে গেছে, তখন আমি অজ্ঞান অবস্থা ছিলাম, কেমনি নিয়ে গেছে সেটা আমি জানি না। তো ওনারা বলতেছে যে আমার নামে অজ্ঞান হয়ে গেছিলাম, তো কি দেখলাম আমি, পরে এটা দেখার পরে আমি মানে কথাও বলতে পারতেছি না কিছু, আমি বহু দূরে বসে রয়েছি, মানে অনেক অনেক কথা বলতেছে, আমাদের তাকায় রয়েছে, আমার চোখ নাকি লাল টুকটুকো হয়ে গেছে, এরকম অনেক ঘটনা ঘটতেছে। তো তারপরে আমি অনেক নাকি খারাপ বিহেভ করছি সবার লগেই, যে আসে তার লগে খারাপ বিহেভ করতেছে, মানে মারতে যাই ওইটা করি এটা করি, এক কথায় ড্রেসিং টেবিলের গ্লাস শোকেসের গ্লাস এগুলো সব আমি গুছায় নাকি ভেঙে ফেলাইছি, আমার হাতকে এখানে কাইটাও গেছিল, ডাক্তার এখনো আছে এখানে। যাই হোক মানে তখন আমার হুশ জ্ঞান ছিল না, পরে আমার একটা তাওই ঘিরে ডাকতাম, এক কথা আমার আব্বার দাদা উনি আমার এসে মানে পানি টানি দিয়ে একটু ঠিকঠাক করে ঘুম ভরে গেছে। পরে দিন সকালে আমি তো ঘুম থেকে ওঠার পরে বলতেছে যে কি হয়েছিল আমার, পরে আম্মা বলতেছে এরকম, আপা বলতেছে এরকম, সবাই এরকম বলতেছে, আমার ছোট ভাই আছে উনি এরকম বলতেছে যে তোমার লোক এরকম ঘটনা হয়ে গেছে, তুমি ওখানে পড়ে আসিলা কেন, তো একদিন, তারপরে কিছুদিন যাওয়ার পরেই হঠাৎ করে আবার ধীরে ধীরে বৃষ্টি হইতেছে। আমি আবার গেট লাগাইতে গেছি, গেট লাগানো যাওয়ার সময় দেখি যে একটা মহিলা কান্না করতেছে, ওই কাঁঠাল গাছের গুড়ে একটা যে খেরের পালা দিছে, এক কথায় যে খড়, ওই খড়ের পালা দিছে, ওইখানে কান্না করতেছে এক মহিলার কণ্ঠে। আমি এগিয়ে যাই, যখন খেলের খেরের পালার দিকে যাই এগিয়ে যাই, তখন আমার আবার ওই রাস্তার অপোজিটিভ সাইডে আপনার কলা গাছ আছে, কলা গাছ মানে অনেকগুলা একটা কলার বাগান, ওই দিকে আবার কান্না করে, আমি ওই দিকে গেলে ওই দিকে কান্না করে, আবার ওই দিকে গেলে ওই দিকে কান্না করে। তো এরকম ভাবে যখন আমি চলাচল করতেছি, আমার আবার দাদি এখনো বাইসে আছে, আমার দাদি লাইট ধরছে, লাইট ধরার পরে তো আমার ডাকতেছে, আমি শুনতেছি না। তো না শোনার পরে উনি আবার পরে বাইরে আসছে, আইসে পরে আব্বার সব ডাক দিয়ে নেয় যে আমার লয়ে এসে পড়ছে এখান থেকে। পরে ওইভাবেই ঘটনাগুলা চলতে থাকলো। তো কোভিড টোভিড করে আমার মোটামুটি সুস্থ করছিল। তো এখন আমি তাবিজ বিশ্বাস করি, তাবিজ টুবিজ সব ফালাই দিচ্ছি, আমার তাবিজ একদম সহ্য হয় না, আমি তাবিজ এক কথা আমার তাবিজ ঘৃণা কর, এই কারণে ফালাই দিছিলাম। তো এখন আমার লোক এরকম কিছু আর হইতেছে না।
ওকে,
এটা আমার আসলে দ্বিতীয় ঘটনা,
দ্বিতীয় ঘটনা।
হ্যাঁ,
ওকে, তো আরো দুটো ঘটনা আমরা আপনার কাছ থেকে শুনবো, রাইট?
হ্যাঁ,
ওকে। এনিওয়েজ, চলছে ভূত স্টুডিও ব্রডওয়ে বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা খেতে কি চিপস এর মতো নাকি বিস্কেটের মতো, সেই ফিলিংসটা কিন্তু আপনি আমাদেরকে জানাতেই পারেন। নাম্বারটা 26969, মাহবুব আছেন আমাদের সঙ্গে, এবং অনেককে দেখছি যে SMS প্যানেলেও কিন্তু যুক্ত হচ্ছেন, ফেসবুক ইউটিউব সবগুলো মাধ্যমের পাশাপাশি কিন্তু বেশ কিছু মানুষ SMS-এও যুক্ত রয়েছেন। যেমনটা রাহা বলছেন, তার হাতের যেই ম্যাজিকটা দেখলাম বা যে ব্যাপারটা দেখলাম এটা খুবই ইন্টারেস্টিং। আছেন আমাদের সাথে তমা সহ আর অনেকেই, যেমনটা বৈশাখী বলছেন তিনি আছেন এই মুহূর্তে আমাদেরকে মেহেরপুর থেকে শুনছেন তিনি, এবং আরো অনেকে যুক্ত রয়েছেন, যেমনটা হচ্ছে আলভি আছেন আমাদের সাথে, আছেন আমাদের সাথে কুমিল্লা একটি মাদ্রাসা থেকে অনেকগুলো বন্ধু আমাদেরকে শুনছেন, ধন্যবাদ। এরকম অসংখ্য মাদ্রাসার বন্ধু আছেন যে যারা নিয়মিতভাবে আমাদের সঙ্গে থাকেন, এবং হোস্টেলের বেশ কিছু বন্ধু আছেন যারা কন্টিনিউ আমাদের সঙ্গে যুক্ত থাকেন, তাদেরকে অনেক 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 কৃতজ্ঞতা এবং ভালোবাসা। তো পরের পর্ব, রাইট, পরের পর্বে যদি সালমান ভাইয়ের মতো আপনি এখানে আসতে চান, কিংবা রিজভির মতো যদি আপনি এখানে আসতে চান, সেক্ষেত্রে ঝটপট করে রেজিস্ট্রেশনটা করে ফেলবেন। রেজিস্ট্রেশনের নিয়মটা একটু পরে বলছি আবারও, স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, তার আগে চলুন সালমান ভাইয়ের তৃতীয় ঘটনাটা আমরা শুনে ফেলি। সালমান ভাই।
হ্যাঁ, আমার তৃতীয় ঘটনা বলার জন্য আমি প্রস্তুত। আমি এমনি এখনো প্রস্তুতি বানিয়ে আসি নাই, মানে আমি যেগুলা ঘটনা ঘটছে যেখান থেকে হইতেছে যেটা মনে পড়তেছে আমি সেটাই বলতেছি, মানে কোনো রেয়ার সেল এগুলো আমি এগুলো করি নাই। আমার সাথে লগে ঘটছে ঘটনাগুলা, তো এটা আমার লগে আরেকটা ঘটনা ঘটছে, তো সেটা আরেকবার বলে এটা বলার পরে আমার আব্বার একটা ঘটনা আছে, আমি সেটাও বলবো।
জি,
আপনার যে বনানী কবরস্থান, আমি প্রজেক্টের নাম বলবো না বা কোম্পানির নামটা বলতে পারবো না, বনানী কবরস্থানের পাশে আমাদের একটা প্রজেক্ট ছিল, ওখানে আমি চাকরি করতাম, তখন আমি ইঞ্জিনিয়ারে পড়ছি, ঠিক আছে, কিন্তু তখন আমার চাকরি হয়েছিল না, আমি কন্ট্রাক্টর আন্ডারে কাজ করতাম, মানে কন্ট্রাক্টর আন্ডারে মাসিকভাবে যে ডেলি বেসিকভাবে কাজ করে না, ওইভাবে আমি কাজ করতাম। তো রাত বাজে তখন, মানে আমারও টাকা দরকার, আমার কাজের চাপ, আমরা তিন চারজন আর কি রাত্রে কাজ করবো একটা দুইটা পর্যন্ত আর কি, তাহলে আমাদের মানে যদি 12টা পর্যন্ত করি তাহলে নাকি 2 হাজিরা, তিনটা বন্ধ করলে 3 হাজিরা, তো বাস যদি 3 হাজিরা উঠে, তো তখন আমার হাজিরা ছিল 500 টাকা করে, আমি মোটামুটি তখন কাজ করতাম, তো 1500 টাকা, তো দিনের বেলা আমি ঘুম পারবো এটা ভাইবে, তো আমি গেছি, আমরা 12টায় কাজ করতেছি। তো একজন তো এসে বললো 9টার সময়, তো আমরা তিনজনে কাজ করতে করতে 12টা সাড়ে 12টা বেজে গেছে। এর মধ্যে কিছুক্ষণ পরে একটা ছেলে বলতেছে যে ভাই আমার একটু ভয় করতেছে, আমি নিচে চলে গেলাম। তো আমি তাকাইনি, আমি কাজের ধন্দে আছি, আমি আর আমার একটা মানে বন্ধুর মতো কাজের ক্ষেত্রে আর কি, নাম ছিল হাবিব, এখন উনি বসুন্ধরা যে সেক্স কোম্পানিতে আছে। তো এটা ঢাকার ঘটনাই, তো এখন আমি 12টায় যখন কাজ করতেছি, আমি আর হাবিব ভাই তিনজন কাজ করলাম, একজন তো চলে গেল, হয়তো বাবু কিছু আগে দেখছিল, এই ঘটনা চলে গেছে, আরেকজন 9টার সময় চলে গেছিল। মানে ওর নাইট করতে ভালো লাগতেছে না। তো আমি আর হাবিব বেজন কাজ করতেছি, তো ওদিকে একটা ছায়ের মতো দৌড় পারে, এদিক দিয়ে যায় ওইদিক দিয়ে আসে, ওইদিক দিয়ে মানে যেদিকেই যাই ওইদিকেই। তো হাবিব ভাই তো বুঝতে পারছে, তো হাবিব ভাই ওখানে বসে থাকিয়ে কিছু না বললে উনি একটা সিগারেট ধরাইল। আমি ভাবতেছি যে এটা কি করতেছে, এখন কাজ সময় কাজগুলো শেষ করে লাগবো, কাজগুলো শেষ করে পরে খান। কয় না তুই বুঝবি না, আমার বলতেছে এখানে কিছু একটা ঘটনা আছে নেমে যাই। তো আমি বললাম যে না কাজ শেষ করে দিলাম, কোনো ঘটনাই নেই। তো আমরা যখন নেমে জান লইছি, তো উনিও যাইতে পারতেছে না আমিও যাইতে পারতেছি না, এই ঘটনার উনি হয়তো বা দেখতেছে। তো এখন উনিও নামতে পারতেছে না আমিও নামতে পারতেছি না, এরকম একটা পরিস্থিতি, মানে আমাদেরকে নাম দিয়ে দিতেছে না। তো আমার লগে ওই যে একটা পরীর একটা ঘটনা যে এটা ঘটে গেছিল, তখন আমি একটু সাহস ছিল। তো আবার এখন পর্যন্ত যদি কোনো সমস্যা হন লয় তো ওইটা আমার একটু হেল্প করে, যদি আমি অসুবিধা পড়ে যাই তখন আমার মধ্যে কিভাবে শক্তি এসে পড়ে, তো আমি আগে তখন ভয় পাই নাই। তো বলতেছি যে হাবিব আপনার দ্বারা আমি দেখি, ওনার সরাই দিয়ে আমার পিছনে রেখে আমি দেখলাম, জিজ্ঞাসা করলাম যে কি কি সমস্যা আপনার, আপনার আমাকে যাইতে দিতেছে না কেন, আমরা তো আপনার কোনো ক্ষতি করি নাই, তো আপনাদেরকে যাইতে দেন। কয় না যাইতে দিন না, বললাম আমাদের দোষ কি, কয় যে আমি এখানে থাকি তোরা এখানে এসে কাজ করতেছ, আমার এখানে ঘুরতে কষ্ট অসুবিধা হইতেছে, তোরা লাইট জ্বালায় রাখছস, যে হলে হ্যালোজিন লাইট গুলা ওইগুলা জ্বালায় জ্বালায় কাজ করতেছি, আর আমরা সাউন্ড করতেছি, কয়েকগুলা তোরা কেন করতেছস এত রাত্রে হলে তোর।
তিনি স্বাভাবিকভাবে মানুষের মতো কথা বলছিলেন বাংলায়।
হ্যাঁ হ্যাঁ স্বাভাবিকভাবে। তো বললাম যে দেখো তুমি যেখানে থাকো এটা তো আমরা জানি না, এটা বারোতলায় ঘটনাটা তো স্বাভাবিক মানুষের মতোই, কিন্তু আমরা মুখের চেহারাটা দেখতে পারতাছি না, ছায়ার মতো, আর মানে উনি যে মানুষের মতো ধারায় রয়েছে এটাও বুঝতে পারতাছি। তো আমি বললাম যে আচ্ছা তুমি এখানে কিভাবে আসছো, ওই যে যখন আমরা কবিরা যে বলে আমি তো ওইভাবে জিজ্ঞাসা করতেছি, তো হাবিব ভাই ওনারও সাহস আছে, উনিও বলতেছে তো তুমি এখানে কিভাবে আসছো, তো উনি বলতেছে যে আমি যে গাছে থাকতাম ওই গাছটা ভাঙে চৌকাটটা বানানো হয়েছে, আমি চৌকাটে লোকাইসা পড়ছি, মানে এক কথা দরজার চৌকাট, যে দরজা যে বানায় না দরজার চৌকাট থাকে না, যে গাছে থাকতো ওই গাছ নাকি কাইটে ওইটাতে চৌকাট বানাইছে, ওই চৌকাটের লোকে আসছে, ওই চৌকাটটা বারোতলা লাগানো হয়েছে। এই ছিল ঘটনা ওইটার। তো যখন আমরা নাইমা আশা করি, তো ওই সময় হাবিব ভাই সিঁড়ি থেকে পড়ে গেছিল, সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পরে এখন বারোতলার তো নতুন বিল্ডিং, লিফ্ট তো চালু নাই, তো এখন আমি কি করবো, রাত্রেবেলা তো ফোনও দেওয়া যায় না। তো ওনারে পারে পারে আমি নিয়ে নিয়ে নামতেছি, নামার সময় আমি আবার উনি সহ দুজনে পড়ে গেলাম, পড়ে যাওয়ার পরে পরে আমি তাকাইছি, তাকানোর পরে পরে যখন মানে ওই যে বললাম না যে পরে আমার একটা শক্তি দিয়ে গেছিল প্রথম গল্পতে, তো ওই সময় আমি একটু চোখটা বন্ধ করে ওনার একটু স্মরণ করছি, তো উনি দেখে যাইসা পড়ছে, এটা হাবিব ভাই দেখছিল এখানে যাইসা পড়ছে। পরে আমি ওর ধাম করে গলার মধ্যে ধরে ফেলাইছি, ধরে জাগায় ফেলাইছি, তো এখন তো আমাদের বাসন লাগবো। পরে আমি হাবিব ভাই বলছি আপনি জানে আমি আসতেছি, কয় না তোরা রেখে আমি যাব না, কয় আমার জন্য তুই বিপদে করবি, আজকে নাইট করার কথা ছিল না আর তুই নাইট করতে চাইলেও না, তো যাই হোক দুজনে নাইট করলাম, আমি তোর রেখে যাব না, কারণ উনি কিন্তু পরিটা যাচ্ছে আমি দেখতেছি উনি দেখতে পারতেছে না। তো উনি বলতেছে যে তুই তাহলে এক কাজ কর, তুই আমার লগে আয়। বললাম যে না ভাই আপনি যান আমি একটা জিনিস ধরে রয়েছি, আপনি জানকে আপনার অনেক ক্ষতি হবেন, আপনি একটা নিচে জানগা যদি পারেন লোকজন নগর উল্টে আসেন, আপনি নিচে যান, এখন কারো ফোন দিয়েও পাবেন না, কেউ ফোন ধরবেও না, তো আপনি নিচে চলে যান। পরে উনি নিচে চলে গেছে, নিচে চলে যেয়ে পরে উনি লোকজন নগর উঠে আসছে, আবার পরে দেখা যায় আমি আসতে করে নেমে যাইতেছি, মানে ওনারা কিনা নিতে আসবো, আমি নেমে গেছি এখান থেকে।
আপনি নিজে নেমে গেছেন?
হ্যাঁ, মানে এক কথায় ওইটার আমি ফাঁকে একটা মানে ধাক্কা মারলাম, দূরে চলে গেল, তখন ওইটা আমার শক্তি ছিল না।
ওকে, এবং এটাই ছিল আপনার তৃতীয় ঘটনা। ওকে সালমান ভাই, আমরা আপনার চতুর্থ ঘটনাটা এখন শুনে ফেলবো, তারপরে হচ্ছে আপনার বাকি কনভারসেশন আমরা যাব, চতুর্থ ঘটনা শুনবো আমরা।
চতুর্থ ঘটনা এটা আমার আব্বার কাছ থেকে শোনা আর আমার দাদির কাছ থেকে, মানে আমার আব্বা আমারে বলছিল, তো পরে আমি আমার দাদিরে জিজ্ঞাসা করছিলাম যে ঘটনা সত্য কিনা। আমার দাদা যুদ্ধের সময় স্বর্গে ডাক্তার ছিল, তো উনি আবার খুব শৌখিন ছিল খাওয়ার দিক দিয়ে, তো উনি রাত্রেবেলা ইলিশ মাছ নিয়ে আসছে আমার দাদা, এখন উনি মারা গেছে। তো ইলিশ মাছ নিয়ে আসার পরে উনি আস্তে আস্তে, মানে উনি নাগরপুর অর্জুনা নাগরপুর আছে না, এই নাগরপুর এখন ছিল লাস্টের দিকে যখন মারা গেল, তখন যে অর্জুনা আপনার ক্লিনিকটা ছিল সরকারি হাসপাতাল, ওইখানে আমার দাদা ডাক্তারি করত। তো ওইখান থেকে আসার সময় উনি রোগীর দিকে আসতে আসতে ওনার দেরি হয়েছিল, আর তখন যে কোনো মানুষ ডাক দিল উনি চলে যেত রোগী দেখার জন্য, ওনার কাছে রাইতে আর দিন ছিল না। তো ওখান থেকে আসার সময় এক লোকে ইলিশ মাছ বিক্রি করতেছে রাত্রে, টাঙ্গাইল গোপালপুর দিয়ে আসার সময় বাস স্ট্যান্ডে। তো ওইখান থেকে ইলিশ মাছ একটা নিয়ে আসে দাদির কাছে দিছে যে এটা কুটো, ওইটা রান্না বান্না করো আমি খাওয়া দাওয়া করবো। তো আমার আব্বা তখন নাকি 8-9 বছর বয়স বা 12-13 বছর এরকম হব, উনি উনি ওইটা আসছে মাছ দিকে, উনি ওইটা আসছে ইলিশ মাছ, তো তো বলতেছে তাহলে রান্না করে দিল তো খাইতে পারবো। তো উনি ওইটা আসিয়া তারপরে ইলিশ মাছ নিয়ে আমার আব্বা আর দাদি দুজনেই নাকি রান্না করে দিয়ে গেছে। তখন ওই এলাকাটা ছিল একটু গোফার মতো, যেহেতু আমার বাপ ছোট ছিল তখন তো অবশ্যই গোফা। তো ওই মাছটা রেখে আব্বারে বলছে, আমার আব্বার নাম হাফিজুর রহমান, তো ওনার হাফিজ করে ডাকে, বলছে হাফিজ তুই বাবা এখানে বস, আমার দাদি আমি বড়ি নিয়ে আসি, বড়ি তো বড়িতে নিয়ে আসি নাই। তো উনি বড়ি মানে মাছটা যে কুটবো কুটার জন্য বড়ি আনতে গেছে, আনার পরে উনি যখন গেছে এর মধ্যে লাল কাপড় পরে একটা পইরে আমার আব্বার সামনে এসে নাচানাচি করতেছে, মানে বসেই যাচ্ছে এক কথায় যেটা। তখন আব্বা অনেক ছোট, মানে 10-12 বছর এরকম হইব আর কি। তো আব্বা তো সিক্রিট দেয় ওইখানে, তখন ঘনবসিত একটা গ্রাম ছিল, যখন সিক্রিট দিছে তখন ওইখানে সবাই মানুষের জড়ো হয়েছে, তো কি হয়েছে যে এরকম অবস্থা যে আমি আমার সামনে এসে নাচানাচি করতেছে লাল কাপড় পরা। তো আমার আব্বারে নাকি অনেকেই তখন এগুলা ই করতো, প্রচলন ছিল, এখন এগুলা তো আসলে প্রচলন হইতেছে না, মানে জালের নিচে নাকি রাইখা গোসল করাইলে নাকি মানুষের ভয় কাটে, এটা নাকি মানুষের বিশ্বাস ছিল তখন। তো আমার আব্বারে জালের নিচে রেখে মানে গোসল করাইতেছে, মানে উপরে জাল নিচে আমার আব্বা উপরে পানি ঢালতেছে। তো এটা তো গেল, তার সপ্তাহিক পরে এই যে জিয়ারুর রহমান আছে না, জিয়ারুর রহমান
জি,
উনি আমাদের গোপালপুর থানায় গেছিল, তখন ওই যে আমার আব্বা জিয়ারুর রহমানের বাস্তবে দেখবো আর কি, সামনাসামনি দেখবো। তো এই কারণে কারোর কাছে না বুঝলে তারা 3-4 জন বন্ধু মিলে ওইখানে গেছে গোপালপুর। গোপালপুর যাওয়ার পরে উনি এখন ইলেকট্রিক্যালের বড় কন্ট্রাক্টর আর কি, তো তখন ইলেকট্রিক্যালের লাইট জ্বলতেছে জেনারেটর সিস্টেমে না কেমনে, যাই হোক উনি লাইট গুলো তাকাতে দেখতে দেখতে ওনার নাকি রাত অনেক রাত হয়ে গেছে। তো ওনার তখন তো ফোন ছিল না, কে কখন আসে বসতে দেখতে পারে না, বুঝতে পারেনি, উনি আবার লাইট দেখতেছে ঘুরতেছে ফিরতেছে সে কেমনে লাগাইছে এগুলা। তো ওইখান থেকে আসতে আসতে আপনার রাত 2-3 এরকম হয়ে গেছে, মানে গাড়ি হয় নাই আপনার, হাইটে হাইটে আসতেছে। তখন কিরকম নাকি একটা ভ্যান ছিল পায়ে চালাইতে হইতো, আবার আপনার গরুর গাড়ি এগুলোর মধ্যে আসতে হইতো ওই সময় আর কি। তো আমার আব্বা ওইখানে আসার সময় যে চাঁদপুর বেড়ে বলে গোপালপুর থানায় চাঁদপুর, ওখানে উঁচু একটা ব্রিজ আছে, ব্রিজের সাইডে জাম গাছ, এখন ওইখানে জায়গায় যখন আসতেছে তখন এখন আসার সময় দেখতেছে একটা রিক্সা মানে বেল মারতেছে, মানে বেল মারতেছে কিন্তু উনি ডাকতেছে শুনতেছে না, ওনারে পাস করে ছেড়ে চলে গেল। তো উনি একটু আগের থেকে নাকি একটু পাজি ছিল আর কি ছোট দিকে, তো উনি ভাবতেছে যে আমি রিক্সা আমার থাবাদা দৈরা পিছনে দৈরা যাবো, যেহেতু রিক্সা আমাদের বাড়ির দিকে যেতেছে থামবো তো কোনো জায়গায়, যেহেতু রাস্তা একটাই। তো উনি ধরতে যখন রিক্সাটা ধরতে গেছে, ওনার হাতের নিচ থেকে রিক্সাটা চলে গেছে, রিক্সার মধ্যে হারিকেন জ্বালানো, আবার বেল মারতেছে, কিন্তু পিছন থেকে যেই রিক্সার মধ্যে হাতটা দিচ্ছে হাতের নিচ থেকে রিক্সা নাই। তো হাতের নিচে রিক্সা নাই, তো উনি তো ভয় তো পাইছে, মানে আমার আব্বার মুখের কথা এটা আব্বার কাছে শুনছিলাম। তো হঠাৎ করে জাম গাছের দিকে, মানে ওই জাম গাছের দিকে ঝাঁকিয়ে পড়তেছে অনেক জোরে, মানে ঝড়, মানে ঝড় আসলে তো ওরকম ঝাঁকি হয় না, প্রচুর ঝাঁকিয়ে পড়তেছে। ঝাঁকিয়ে পড়ার পরে পরে উনি জাম গাছ থেকে, মানে ওই দিকে তাকায় তাকায় থাকতে থাকতে নামতে নামতে বারে বারে আপনার পানির দিকে নেমে পড়ছে, বেষ্ট বেতটুক পানির মধ্যে নেমে পড়ছে। তো নেমে পড়ার পরে উনি একটু সেন্স এসছে ওনার, যে আমি উনি পানির দিকে নামে কেন। পরে উনি সাইড দিয়ে যাইয়া রাস্তা উইটা পড়ছে, ওইটা হিন্দুবাড়ির দিকে নেমে গেছে। হিন্দুবাড়ির দিকে নেমে যাওয়ার পরে তো তখন হিন্দুরা নাকি ভয় পাইত, অনেক ভয় পাইত, তো ওনারা চোর চোর বইলে বাইরে আসছে। আব্বা বলতেছে আমি চোর না গো, আমার মার বাইর না, আমি চোর না, আমি কিন্তু ভয় পাইছি এরকম অবস্থা, আমি গোপালপুর গেছিলাম জিয়ার রহমানের দেখার জন্য, তো আমার আসতে দেরি হয়েছে, আমাদের লোক অনেক গেছিল, তো না তো আমি আমাদের কোনো বন্ধুদেরকে আর পাশে পাই নাই, তো আমি একা একা আসতেছি, আমার লোক এরকম ঘটনা ঘটে গেছে, আমি এই কারণে এইদিকে ঢুকে পড়ছি আপনাদের বাড়ির দিকে। পরে আমার আব্বারা জিজ্ঞেস করছে তোমার বাড়ি কই, পরে বলছে আমার বাড়ি সিমলা, কিন্তু আমার নানার বাড়ি থাকে। আমি কয় তোমার নানার বাড়ি কোথায়, কয় যে আমার নানার বাড়ি সতীলা জুদবাগল এলাকার নাম, তো নাম বলছে ওনার নানা ছিল মাস্টার, নাম ছিল মুসলিম মাস্টার, সবাই এক নামে চিনত মুসলিম মাস্টার। তো বলছে যে তোমার তোমাকে আমরা নিয়ে যাবো ওইখানে, যদি তোমার ওইখানে যদি অস্বীকার করে যে ওনার তোমার নানা না, তাহলে তোমাদের তোমাকে আমরা অনেক মারধর করবো আবার বাইন্দা রাখবো। পরে বলছে আচ্ছা আগে আমার লয়ে যান ওইখানে, পরে লয়ে গেছে, লয়ে যাওয়ার পরে তখন আব্বারে আমার নানা আর ওনার, মানে আব্বার নানা আর এই যে আমার আব্বার নানি দুজনে রাগ, যে তুই এত রাত্রে উনি গেছিলি কি জন্যে আর এরকম ঘটনা তোর লাগে কি জন্যে ঘটলো, এগুলা বলার পরে ওনারকে ওই যে ওইভাবে পরে বলো যে আমারই নাতি, ওনাদেরকে কিছু বলবেন না, হয়তো ভয় পাইছে উনি আগে থেকে, ও আগে থেকে খটর একটু ঘুরে আর লেখাপড়া করতে চায় না। তো এইভাবেই ওনার ঘটনাটা এই হলো। তারপরে ওই যে আমি যে প্রথম বললাম যে আমার দাদা ইলিশ মাছ নিয়ে আসছিল, ওইটা এখন নাকি সবাই বলে যে বুড়ি হয়ে গেছে। আমি একদিন আমাদের বাড়িটা রাস্তার এবার এসে করছি, তো তো আমরা পুরান বাড়ি এক রাত ছিলাম আমি আমার কাকাতো ভাইয়ের লগে, রাত্রে দেড়টার দিকে আমি বাইরে বেরিয়েছি, পিছনে দরজা খুলে বাইরে বাইরের দিকে বেরিয়েছি, ওইখানে পুকুর গাছ এক কথায় টক আম গাছ করে বলতো, ওই মোটা একটা টক আম গাছ, ওইখানে আবার একটা কি যেন নাম বলে ছাগল নাদি নাকি একটা গাছের নাম বলে, যাই হোক আপনার জামের মতো আর কি, ওইটা মুখে দিলে মুখটা লাল টকটক হয়ে যায়, পাকা ফল মুখে দিলে, যাই হোক ওটা অনেকে পাইরে বাইরে খায়। দেখি ওই গাছের উপরে সুন্দর করে বসে রয়েছে আর এ বাকিরা পা ঝুলাইতেছে, এটা আমি নিজে দেখতেছি, সাদা কাপড় পরা, সাদা কাপড় পরা পা ঝুলাইতেছে আর গুনগুনায় গান গাইতেছে, কিন্তু পা দুইটা আমরা যে পা দেখি যে সামনের দিকে আমাদের পা, আমি পরিষ্কার দেখতে পারছি পা দুইটা উল্টা,
মানে পেছনের অংশ সামনের দিকে,
হ্যাঁ মানে এইভাবে আর কি ঘোরানো, মানে আমাদের পা সামনের দিকে না, ওইটা পিছনের দিকে এইভাবে দুলকে দুলাইতেছে আর মাথাটা সামনের দিকে আর গুনগুনায় গান গাইতেছে। তো এটা দেখে আমি ওখানে মানে ডাক ডুক দিছি, এক কথা ওখানে নড়াচড়া করতে পারতেছি না। তো আমার কাকাতো ভাই নাম সাইফুল, উনি বর্তমানে ইনকাম ট্যাক্সে চাকরি করতেছে, তো উনি আবার ওনার আগের থেকে উনি সাহসী ছিল, তো উনি গেছে। উনি আবার জানে এগুলা, ওনারা সবাই জানে। মানে আমরা কাকাতো পরিচিত, আসলে বয়স অল্প তো, কিন্তু উনি আমার দাদার আপন মামাতো ভাই। আমার দাদা আর মামা সমবয়সী এরকম ছিল আর কি, কয়েক বছর ছোট বড়। কিন্তু এই কারণে আমরা সবাই কাকাতো ভাই পরিচিত, কিন্তু মূলত আমার দাদার আপন মামাতো ভাই। তো তো উনি বলতেছে যে কই এখানে কিছু নাই, এখান থেকে যা, এখানে আর আসবি না। পরে উনি আমার নিয়ে গেল, পরের দিন সকালে বলতেছে ওইদিকে যেন আর ভুলে তো যাস না। কেন ভাই, কি এসছে ওইদিকে যাম না কেলে? পরে বলতেছে যে ওইখানে সমস্যা আছে, ওইখানে যাবি না। মানে ওনারা সবাই জানতো, আমরা জানতাম না আরকি। এটা ছিল আমার চতুর্থ ঘটনা।
অসংখ্য ধন্যবাদ সালমান ভাই, আপনি খুব বেশি ভালো থাকবেন। এবং আপনি অফিয়ারে যেটা বলছিলেন যে আপনার হাতের যে ব্যাপারটা, এটা থেকে আপনি মুক্তি পেতে চান, এবং আমরা দোয়া করছি যেন আপনার সুস্থতা কামনা করছি, এবং খুব দ্রুতই যেন আপনি এই ব্যাপারটা থেকে রিকভার হয়ে ঘুরে দাঁড়াতে পারেন আর একটা বার। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন। জি, সালমান ভাই ছিলেন আমাদের সঙ্গে দ্বিতীয় অতিথি, এবং তার কাছ থেকে আমরা অনেক চমৎকার কিছু ঘটনা শুনছিলাম। যিনি টাঙ্গাইল থেকে এসেছিলেন, এবং তার পারিবারিক বেশ কিছু ঘটনা এবং তার ব্যক্তি জীবনে ঘটে যাওয়া, যেহেতু তিনি একজন ইঞ্জিনিয়ার, তার সাইটের একটা ঘটনাও তিনি আমাদেরকে শোনাচ্ছিলেন। অসংখ্য ধন্যবাদ তাকে, এবং একই সঙ্গে আপনাদেরকেও ধন্যবাদ। এবং পরের পর্বে আসার যে প্রসেস, সেটা মনে করিয়ে দিই, RBS, তারপর নাম, লোকেশন, প্রফেশন, এবং পাঠিয়ে দেবেন 26969 নাম্বারে। এবং এই মুহূর্তে নিতেই হচ্ছে একটা ছোট্ট বিরতি, এবং বিরতির পরে যখন ফিরছি পরবর্তী অতিথিকে নিয়ে ফিরছি। থাকুন যুক্ত জাগো এফএম 94.4 এর সঙ্গে, চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণপটাটা।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো প্রাণ পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro, texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips, eta biscuit, eta chips, eta biscuit, eta chips bro.
Bachai kora alu shape spicy seasoning er twist hello prawn potato.
Guys thamo, eta chips ta ki biscuit, ke bujhe nao.
একদম ঠিক, আপনি শুনছেন জাগো এফএম 94.4, চলছে ভূত স্টুডিও, ব্রাজ্যু ভাই প্রাণ পটাটা। এবং আজকে যতগুলো গল্প শুনছি, এবং অনেকেরই যেটা বলছেন যে বেশ ভালো লাগছে, এবং একটু আগে যেই ভদ্রলোক ছিলেন আমাদের সঙ্গে, তিনি টাঙ্গাইল থেকে এসেছিলেন, রাইট? তো এই ব্যাপারগুলো আসলেই একটু আগেও বলছিলাম যে আমাদেরকে পজিটিভলি খুব পরিমাণে ইন্সপায়ার করে, এবং আমাদের ভীষণ রকম ভালো লাগে। তো সেই ভালো লাগার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে, যারা আমাদের সঙ্গে সবসময় এভাবে করে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ। তন্ময় বলছেন তার কাছেও বেশ ভয় লেগেছে এবং ভালো লেগেছে আজকের স্টোরি। আলবী আছেন আমাদের সাথে, এবং বলছেন তিনি গত সপ্তাহে একবার রেজিস্ট্রেশন করবেন ভাবছিলেন, বাট তখন করা হয়নি, আজকে রেজিস্ট্রেশন করে ফেলেছেন, এবং তিনি আসবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আছেন আমাদের সাথে শুভ সহ আরো অনেকেই, তবে আজকের যিনি সর্বশেষ অতিথি তার সাথে আমরা পরিচিত হব, এবং তার কাছ থেকেও বেশ কিছু ঘটনা আমরা শুনব। সালামু আলাইকুম, কি নাম আপনার?
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আসেম মোহাম্মদ আমি।
আসেম মোহাম্মদ, আসেম কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আল্লাহ রেখেছেন ভালো।
ওকে, আমরা প্রথম কোন ঘটনাটা শুনছি আসেমের কাছ থেকে আজকে?
প্রথম যে ঘটনাটা আমি বলতে যাচ্ছি সেটা একটা বড় ভাইয়ের থেকে কালেক্ট করা। তো আমি যেমন ঘোরাঘুরি করতে খুব পছন্দ করি, যেমনটা আপনিও জানেন, তো ওই ভাইয়াটাও প্রচুর পরিমাণে এরকম ভাবে ঘোরাঘুরি করতে খুব ভালোবাসে আর কি। আর তার একটা নিজস্ব প্রাইভেট কার আছে, সেটা দিয়েই মানে সে মাঝে মাঝে একা একা বা বন্ধু বান্ধব নিয়ে বিভিন্ন সময় কক্সবাজার, বান্দরবান বিভিন্ন অঞ্চল ঘুরে থাকেন তিনি। তো তিনি একবার ঘটনাটা বলতেছিলেন আমাকে, এটা বেশ কিছুদিন আগেরই ঘটনা, তিনি আমাকে শেষ এই তিন চার দিন আগে শেয়ার করেছেন ঘটনাটা। তো তিনি একবার চট্টগ্রামে কোনো এক জায়গায়, কোনো একটা প্লেসে তিনি যাচ্ছিলেন, তো একা, সম্পূর্ণ একাই তিনি নিজে ড্রাইভ করে যাচ্ছিলেন তার নিজস্ব গাড়ি দিয়ে। তো তিনি যখন যাচ্ছিলেন, তো স্বাভাবিকভাবেই ঢাকা পার করেছেন, তারপরে কুমিল্লা টুমিল্লা সেখানে একটু বিশ্রাম টিশ্রাম নিয়ে সামনের দিকে এগিয়ে গেছেন। তো তিনি যখন ফেনীতে ছিলেন, ফেনী পার হয়ে চট্টগ্রাম, তো ফেনীতে যখন তিনি যাচ্ছিলেন, ফেনীর মধ্যে যখন ছিলেন তার গাড়িটা, তো দেখা তিনি একটু খেয়াল করলেন যে আশপাশের যেই ল্যাম্প পোস্টের যে লাইটগুলো সেগুলো টিমটিম করছে আর কি, মানে সামনে যে লাইটগুলো মানে সেগুলো একবার বন্ধ হচ্ছে একবার, হাইওয়ে রাস্তার মধ্যে এরকম একটা সমস্যা হচ্ছে। তিনি মানে এটা মানে খুব বিব্রত বোধ করলেন এবং খুব বিরক্ত হলেন যে একটা হাইওয়ে রাস্তা এর মধ্যে যদি এই সমস্ত রাতের বেলা এরকম ঘটনা ঘটে থাকে তাহলে তো গাড়ি চালক যারা আছেন তাদের খুব সমস্যা হয়ে যায়। তো তিনিও একটা বিরক্ত হচ্ছিলেন যে আসলে এটা যারা কর্তৃপক্ষ তারা কেন দেখছে না, বিষয়টা তো খুব দ্রুত সমাধান করা দরকার। তো তিনি এটা ভাবতে ভাবতে তিনি তো ড্রাইভ করে এগিয়ে যাচ্ছিলেন, তার যে হেডলাইট সেগুলো এগুলো আরো একটু বেশি পাওয়ারফুল করে যেন তিনি সামনে রাস্তাটা একটু ভালো করে দেখতে পান। তো সেভাবে তিনি এগিয়ে যাচ্ছিলেন, তো হঠাৎ করে তার গাড়িটা হঠাৎ করে কিভাবে যেন নিজে থেকে ব্রেক হয়ে গেল আর কি, মানে ব্রেক কষে গেল, তার গাড়ি বন্ধ হয়ে যায় নাই বাট ব্রেক হয়ে মানে একদম সম্পূর্ণ কি যেন একটা ধাক্কা খেলো, তার মনে হলো যে সামনে কিছু একটা ধাক্কা খেয়ে তার গাড়িটা পুরোপুরি থেমে গেছে। তো তিনি আবার খেয়াল করলেন যে এক্সিলেটরে চাপ দিলেন যে সামনে যাচ্ছে না কেন গাড়িটা, এক্সিলেটরে চাপ দিলেন কিন্তু গাড়ি কিন্তু স্টার্ট আছে, সবকিছু জ্বলছে, সবকিছু ঠিকঠাক। তিনি বুঝতেছেন না, এক্সিলেটরে জোরে জোরে চাপ দিচ্ছেন কিন্তু গাড়িটাও নড়ছে না, তার আপন স্থানে একদম মানে স্থির হয়ে আছে এমন একটা অবস্থা। তো তিনি বিষয়টা বোঝার জন্য গাড়ি স্টার্ট সবকিছু বন্ধ করে চাবি টাবি বন্ধ করে তিনি গাড়ি থেকে নামলেন, নেমে একটু দেখবেন যে ইঞ্জিনে কিছু হয়েছে কিনা বা সামনে একটু ডিকি খুলে দেখবেন যে কোনো ঝামেলা হচ্ছে কিনা। তো তিনি যখন নামলেন দেখলেন যে মানে খুব ভয় পেয়ে গেলেন, নেমেই সামনে দেখলেন পুরো রক্তাক্ত হয়ে আছে তার গাড়ির সামনে পুরোটা জায়গা রাস্তা রক্তাক্ত হয়ে আছে, আর খেয়াল করলেন যে একটা লাশ পড়ে আছে যার মাথার সাইডটা আপনার দুটুকরো হয়ে আছে, একটা হচ্ছে গলা থেকে একটা অংশ তার গাড়ির সামনে পড়ে আছে আর বাকি যেই বাকি বডিটা এটা গাড়ি থেকে কিছুটা দূরে ছিটকে পড়ে আছে, আর মানে চেহারাটা তো মানে ভেসে আছে তার সামনেই এবং তার যে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে তিনি দেখলেন চেহারাটা দেখে তিনি খুব ভয় পেয়ে গেলেন, ভড়কে গেলেন যে এমন একটা ঘটনা ঘটে গেল তার সাথে। আর তিনি মানে খেয়াল করতে পারেন নাই বা তার মনে আসে না স্পষ্টভাবে, তিনি বলতেছেন যে আমার সাথে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি বা আমার সামনে কোনো মানুষ, তিনি মানে তিনি বলতেছেন যে আমার সামনে আমি কোনো মানুষ দেখিনি গাড়ি চালানোর সময়, হঠাৎ করেই গাড়িটা ধাক্কা দিয়ে থেমে গেল আর থামার পরেও আমি আশপাশে এরকম সামনে দিয়ে সামনে যে গ্লাস সেখান থেকে তো পুরো বিশাল অঞ্চল জুড়ে দেখা যায়, আর যেহেতু শুরুতেই তার স্টার্ট বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু লাইট টাইট সবই জ্বলতেছিল গাড়ির, তো তিনি হেডলাইট দিয়েও দেখতেছিলেন যে সামনে পুরো রাস্তা পরিষ্কার এমনটাই দেখতেছিলেন, কিন্তু যখন তিনি রাস্তা থেকে গাড়ি থেকে নামলেন সবকিছু অফ টফ করে তখন তিনি দেখতেছেন এভাবে করে লাশ পড়ে আছে রক্তাক্ত অবস্থা, মাথা অংশ একদিকে পড়ে আছে বডি বাকিটা অন্যদিকে। তো তিনি এই জিনিসটা মানে পুরো প্রচুর পরিমাণে ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। তো তিনি ভাবলেন যে আর যাই হোক আমি এখন গাড়িতে বসে যেভাবেই হোক আমি গাড়ি স্টার্ট করে আমি এখান থেকে পার হয়ে চলে যাব। আর তিনি বুঝতে পারতেছেন যে এটা তার দ্বারা কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, যে তিনি তো স্পষ্টই বলতেছেন যে আমি এই জিনিসটা দেখিনি, অ্যাক্সিডেন্ট হতে আমি দেখিনি, সুতরাং এটা আমার দ্বারা না, এটা অন্য কিছু অ্যাবনর্মাল কিছু একটা হবে, তিনিও বুঝতে পেরেছেন। তো সাথে সাথে তিনি ভয় পেয়ে যখন গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন তখন তিনি খেয়াল করলেন যে ড্রাইভিং সিট যেখানে তিনি বসেছিলেন সেখানে কিছু একটা বসে আছে, কিছু একটা বসে আছে সাদা পোশাক পরা এবং মানে ভিতর দিয়ে মনে হচ্ছে যে খুব নোংরা একটা পোশাক পরে বসে আছে, সাদা একটা পোশাক, চুলগুলো একদম এলোমেলো অবচল, অনেক বিরাট বিরাট চুল তার কানের দুই সাইড দিয়ে ঝুলে আছে। তো আর চেহারাটা তিনি খেয়াল করলেন যে মানে তিনি মাত্র যে লাশের চেহারাটা দেখলেন যে ছিটকে পড়া মাথা যেটা দেখলেন সেই সেম চেহারাটাই ওই ভিতরে গাড়ির ভিতরে তার সামনে বসে আছে। তো তিনি তো প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেলেন, আর এটা দেখার সাথে সাথেই দেখলেন যে গাড়িটা স্টার্ট হয়ে গেছে এবং গাড়িটা তার দিকে ধেয়ে আসতেছে এরকম একটা অবস্থা। তিনি আশপাশে যে জঙ্গল আছে গাছগাছালি আছে সেদিক দিয়ে দ্রুত নেমে পড়লেন, নেমে তিনি গাছের ওদিক দিয়ে একটু আড়ালে গিয়ে মানে খুব ভয়ে একটু দোয়া দূরত পড়তেছিলেন, আর তখন দেখতেছিলেন যে গাড়িটা সেই মনে হচ্ছে যে গাছ পালাইগুলো ভেঙে ভেঙে ওই তার কাছে চলে আসবে এমন একটা অবস্থা। তিনি খুব দ্রুত ওখান থেকে সরে যাচ্ছিলেন, মানে বারবার সরে যাওয়ার চেষ্টা করতেছিলেন, মানে গাছের আড়াল দিয়ে মানে আছে না হাইওয়ে রাস্তা চট্টগ্রামে আমরা যেগুলো দেখে থাকি হাইওয়ে রাস্তার দুই পাশ দিয়ে এরকম গাছগাছালি থাকে, তো তিনি গাছের ওদিকটা নেমে গিয়ে তো তিনি এগিয়ে যাচ্ছিলেন এবং ভিতর দিকে চলে যাওয়ার চেষ্টা করতেছিলেন। কিন্তু ওই গাড়িটাও মনে হচ্ছে যে তার গাড়ি ভাঙবে এরকম ভাবে গাছপালা দিয়ে টপকায় টপকায় মনে হয় গাড়িটা তার কাছে চলে আসবে, গাড়ি মানে গাছ টাস ভেঙে খুব ফুল স্পিড দিয়ে তার কাছে এগিয়ে আসতে যাচ্ছে। তো তিনি মানে বারবার ওই ওই বিভৎস চেহারাটা দেখে সেখানে তিনি অজ্ঞান হয়ে যান। তো এরপরে তার যখন জ্ঞানটা ফিরে তখন তিনি দেখতে পান যে তিনি একটা মানে কারাগার সেলের মধ্যে বন্দি আছেন, একটা জেলের মধ্যে তিনি সহ আরো কয়েকজন কয়েদি সহ সেখানে বসে আছেন। তো তিনি মানে অবাক হয়ে যান যে এখানে কেন আমি, এখানে কি হচ্ছে। তো তখন মানে মানে তিনি বুঝতে পারেন না যে আমি জ্ঞান হারালাম, এখন আমি জেলে কেন। তো এই জিনিসটা উনি বোঝার চেষ্টা করতেছিলেন যে কি হচ্ছে তার সাথে। তো তিনি আশপাশের কয়েদি যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করার চেষ্টা করলেন যে ভাই আমাকে কেন আটক করা হয়েছে বা আমি কি করেছি, কি দোষ করেছি, আমি তো নিজেও জানি না, আমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম এমন একটা জায়গায়। পরে পাশের যেই কয়েদি ছিল সে তাকে বলতেছে ভাই কি বেশি ভয় পেয়ে গেছিলেন। তো সাথে সাথে মানে তার মানে তার এই কথাটা শুনে আরো বেশি ভয় চমকে যান যে সে আমার ভয়ের ব্যাপার কিভাবে বুঝলো। তো তার দিকে তাকিয়ে দেখে সেই যে তিনি যে লাশের যে চেহারাটা দেখেছিলেন, যে ছিটকে পড়া মাথাটা, সেই মাথা বিশিষ্ট যেই লোক তার পাশে বসে মানে জেলের ভিতরে বসে তার দিকে মানে তাকিয়ে মিটমিট করে হাসতেছে আর তার দাঁত নাই, ভিতরে দাঁত নাই, সেখান দিয়ে বরং মানে কেমন রক্তাক্ত অবস্থা, মানে ভিতরে মনে হয় মানে কাঁচা মাংস তিনি চেবিয়ে খাইছেন এমন একটা অবস্থা, মানে বিঘ্রুটে একটা অবস্থা। সাথে সাথে তিনি চিৎকার দিয়ে উঠেন, চিৎকার দিয়ে উঠেন। তো ওই সময় পুলিশ মানে যে যারা যাকে ওখানে মানে থাকে জেলের মধ্যে যারা যে পুলিশরা থাকে, তো একজন এসে তার কাছে এসে মানে তাকে মানে ইয়ের ভিতর দিয়েই কি বলে এটারে জেলের যে রড যেগুলো আছে ওই রডের ভিতর দিয়ে একটা বাড়ি দেয় তার গায়ে, বাড়ি দিয়ে বলে যে তোর নেশা এখনো কাটে নাই। তো তাকে বলতেছে ভাই আপনি আমাকে কোন নেশার কথা বলতেছেন, আমি কিছুই তো বুঝতেছি না, আমি তো রাস্তার মধ্যে মানে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। মানে সে বলার চেষ্টা করতেছে আপনারা আমাকে কি কারণে অ্যারেস্ট করেছেন। তো তখন বলতেছে তুই কথা বলিস না, মদ খায় গাড়ি চালাস, এখন মানে এখন সাধুগিরি সাজতেছিস, এরকম একটা অবস্থা। তো সে বলতেছে যে আমি পুরো অবাক, আমিও জানি ভাই ভাইয়ার সম্পর্কে, ভাইয়া কখনো এরকম ভাবে আমি ভাইয়াকে কখনো স্মোকও করতে দেখিনি, ড্রিঙ্কস তো দূরের কথা। তো তারা তাকে বলতেছে যে তুই মদ খায় গাড়ি চালাইছিস, এখন রাস্তাঘাটে এরকম ভাবে তুই মানে গাড়ি নিয়ে গাছের মধ্যে ঢুকাই দিছিলি। পরে ও বলতেছে যে ভাই আমি এরকম কিছু করিনি, আপনি আমাকে মানে ছেড়ে দেন, আমার এরকম কোনো ঘটনা, আপনি আমাকে আমার থেকে ঘটনাটা শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন। তো তখন যে পুলিশটা সে বলতেছে যে কেমন দেখাইছিলাম তোরে, এটা বলার সাথে সাথে তিনি আবার অবাক হয়ে যান এটা আবার কি হইল। তো পুলিশের দিকে যখন আবার তিনি তাকান তখন দেখতে পান যে পুলিশটাই সেই ব্যক্তি যে যার চেহারা তিনি দেখতে পেয়েছিলেন রাস্তার মধ্যে, মানে যেই লাশের চেহারাটা তিনি দেখতে পেয়েছিলেন। সাথে সাথে সেখানে তিনি অজ্ঞান হয়ে যান আবার, যে মানে বারবার তার সাথে ওই চেহারাটাই দেখা করতেছে এবং বারবার তাকে ভয় দেখাচ্ছে। তো এরপরে তার যখন জ্ঞান ফিরে তখন তিনি নিজেকে আবিষ্কার করেন হাসপাতালের বেডে, হাসপাতালের বেডে। তো তিনি খুব ভয়ে পায় ভয়ে থাকেন যে একটা চেহারা তিনি তিন চারবার দেখে ফেলেছেন বিভিন্ন জায়গায়। একবার তো রাস্তার মাঝখানে লাশ অবস্থায় তার গলা কাটা একটা চেহারা দেখেছেন, সেই চেহারাটা আবার তার নিজের গাড়ির মধ্যে আবিষ্কার করেছেন যে গাড়িটা তাকে আবার আক্রমণ করার চেষ্টা করেছে। তারপরে তিনি আবার জেলের ভিতরে একটা কয়েদির চেহারা সেম দেখেছেন, আবার কয়েদি থেকে মুক্তির জন্য চিৎকার করে যে পুলিশ তাকে তার কাছে এসেছে তার গায়ে আঘাত দিয়েছে সে পুলিশের চেহারাও সেম দেখেছেন। তো এই জিনিসটা নিয়ে খুব ভয় পেতে থাকেন এবং আশপাশ এদিক সেদিক করতে থাকেন। তো তখন দেখেন যে একটা মহিলা নার্স কোনো ওষুধ টষুধ নিয়ে তার কাছে আসতেছে এরকম একটা, আর তিনি দরজার বাইরে দিয়ে একটু উকি দিয়ে দেখেন, মানে দরজার দিকে একটু উকি দিয়ে খেয়াল করতে পারেন যে বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে, তিন চারজন এরকম ভাবে তার জন্য দাঁড়িয়ে আছে আর তিনি হাসপাতালের বেডে। তো তখন যে নার্সটা তার পাশে এসে বলে কি যে কি হয়েছে, কাকে খুঁজতেছিস তুই। তো তিনি খুব ভয় পেয়ে যান, আবার ভয় পেয়ে যান যে একটা নারী নার্স তার কণ্ঠ একটা পুরুষের মতো তিনি শুনতে পেলেন। তো তার দিকে তাকিয়ে দেখেন নার্সটার চেহারাটাও সেম, মানে পুরো নার্সের পোশাক পরা ঠিক আছে কিন্তু ওই যে কাটা মাথা যেটা সেটা নার্সের চেহারার দিকে বসে মানে ওইভাবে ফিট হয়ে আছে। তো তিনি আবার ভয় পেয়ে যান এবং খুব চিৎকার চেঁচামেচি শুরু করে দেন এবং মানে নিজে কি করবেন এটা কিছুই বুঝতে পারতেছেন না, কারণ এই জিনিসটা থেকে তিনি কিছুতেই মুক্তি পাচ্ছেন না। এরপরে ডাক্তার এবং পুলিশ তারা উভয় দৌড়ায় আসে তার কাছে এবং তাকে কিছু ইনজেকশন পুশ করে এবং পুলিশ তাকে বলে যে মানে তোর কি হয়েছিল, যে তুই এমন করতেছিস কেন, যে রাস্তার মধ্যে তোকে এরকম ভাবে দেখলাম যে তুই একটা গাছের সাথে বেঁধে আসিস তোর গাড়িটা, আর আমরা তোকে এই অবস্থায় উদ্ধার করেছি যে তুই মানে মাতাল, আবল তাবল বকতেছিস, এবং আমরা ডাক্তার দিয়ে চেকও করেছি যে তুই মদ খেয়ে গাড়িটা চালাচ্ছিলি, তোর মদ ছিল। তো সে পুলিশকে খুব ভালো করে মানে অনুভবে বিনয় করে বলে, ভাই আমি জীবনেও কখনো আমি স্মোক করি না, আপনি আমার পুরো শরীর চেক করে দেখেন, আমার কোনো জায়গায় আপনি একটা সিগারেটের বক্স বা একটা কাঠি কিছুই খুঁজে পাবেন না, আর আমার পরিবারকে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন, আমি আপনাকে নাম্বার দিচ্ছি এবং আমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে সবার নাম্বার আমি আপনাকে দিচ্ছি, আমি কখনোই আমি এরকম ভাবে ড্রিঙ্ক করি না, আমি মদ পান করি না। তো তখন তাকে বললো যে তাহলে কি হয়েছে খুলে বল। পরে তিনি বলতেছেন তার সব ঘটনা যখন তিনি খুলে বললেন, এবং জেলের মধ্যে যেটা ঘটেছে একটু আগে নার্সকে যেভাবে দেখেছেন এবং পুলিশকে যেভাবে দেখেছেন সব যখন তাকে খুলে বলল, তো পুলিশ তিনিও বুঝতে পারছেন যে কিছু একটা সমস্যা হয়েছে তার সাথে। আর পুলিশটাও এরকম ভাবে একটু নামাজি ছিলেন এবং তিনি এই বিষয়ে একটু বয়স্ক ছিলেন এবং এই বিষয়গুলো তিনি একটু জানতেন যে এরকম জিন্নাতের কিছু সমস্যা হয়ে থাকে মাঝে। তো তখন তিনি তার মানে জামিনের ব্যবস্থা করে দিয়ে তাকে একটা মানে তার পরিচিত একটা কবিরাজের কাছে পাঠালেন। তখন তিনি বললেন যে এই রাস্তা দিয়ে কেউ একজন যাচ্ছিল, তখন এরকম ভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল এই রাস্তায়, মানে যে রাস্তা দিয়ে তুমি যাচ্ছিলে ওই রাস্তাতেই কেউ একজন এরকম ভাবে একটা মানুষকে এভাবে উড়িয়ে দিয়ে চলে গিয়েছিল, তো তার এরকমই একটা অবস্থা হয়েছিল। তো সেই মানুষটাকে তো ওভাবে করে উদ্ধার করা হয়েছে বা কবরস্থ করা হয়েছে, সেটা আরো অনেক আগের ঘটনা। তো এরপরে তার যে মানে কারিন জিন যেটা আছে ওই মানুষটা, সেটা আশপাশে এখানে ঘোরাঘুরি করে এবং কাউকে দুর্বল পেলে এবং ভীত কাউকে পেলে তার উপরে এভাবে করে টর্চার করে থাকে। তো ভাইয়াটা বললেন যে এখনো মাঝে মাঝে ওই মানুষটা দেখতে পান, তো কিছু দোয়া দুরুদ তিনি পড়েন, তখন তার অবস্থা কিছুটা স্বাভাবিক থাকে, কিন্তু আবার মাঝে মাঝেই তিনি এখনো ওই মানুষটাকে, যে মানুষটার চেহারা তিনি দেখেছিলেন, তাকে এখনো মাঝে মাঝে দেখতে পান। তো ভাইয়া এটাই ছিল আমার প্রথম ঘটনা।
অলরাইট, এবং প্রথম স্টোরিটা যদি বলি যে বেশ অদ্ভুত ছিল, এবং এরকম অদ্ভুত ঘটনাগুলোই কিন্তু প্রতি সপ্তাহে আমরা খুঁজে বেড়াই। আশা করছি আজকের গল্পগুলো বা ঘটনাগুলো আপনার ভীষণ রকম ভালো লাগছে। যেমনটা youtube.com/jagofm সেখানে অনেকে যুক্ত রয়েছেন, facebook.com/jagofm সেখানে অনেকে আছেন আমাদের সাথে যুক্ত। পল্লবী যেটা আমাদেরকে বলছেন যে আজকের ঘটনাগুলো আমাদের কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে এবং আশা করছি এর পরের এপিসোডটা আরো বেশি ইন্টারেস্টিং হবে ইনশাল্লাহ। তো এখানে আপনাকে পাশে আমরা চাই শেষ অবধি, তার জন্য ঝটপট করে রেজিস্ট্রেশনটা করবেন। পরের এপিসোডে আরো নতুন কিছু বন্ধুকে আমরা সুযোগ করে দিতে চাই। হ্যাঁ, তো তার জন্য কি করতে হবে, নতুন বন্ধুগুলো তো আমি হাওয়াতে পেয়ে যাব না, নতুন বন্ধুগুলোর সঙ্গে পরিচিত হতে হলে আমাকে যেটা করতে হবে আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে। মোবাইলের ফেসবুক মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন, যেটা করবেন আপনি RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বারে। ইসমাম বলছিলেন তিনি এবং তার কাজিন আশিক দুজন মিলে শুনছেন আমাদেরকে, এবং আরো অনেকগুলো বন্ধু কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন, যেমনটা হচ্ছে আজমাইন আমাদের শুরু থেকে ছিলেন, যেমনটা আরো অনেকেই আমাদের সাথে রয়েছেন, যেমনটা কুমিল্লা মেঘনা থেকে আছেন আমাদের সাথে তৈয়ব ভাই, এবং তানভীর আছেন আমাদের সাথে সাভার থেকে, এবং যেমনটা সিলেট থেকে আছেন আমাদের সাথে এই মুহূর্তে মেহের নিগার, থ্যাংক ইউ সো মাচ। পরের গল্পটা আমরা শুনবো আমাদের যিনি সর্বশেষ অতিথি রয়েছেন আসেম মোহাম্মদ তার কাছ থেকে। আসেম, এখন আমরা কোন ঘটনাটা শুনছি কিংবা কোথাকার ঘটনা?
এখন যে ঘটনাটা আমি বলতে চাচ্ছি, আমি প্রতিবারই যখনই আসি একটা না একটা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড একটা ঘটনা নিয়ে আসি, তো এটা এরকম একটা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড। আর এটা ঘটনাটা হচ্ছে আসামের, ভারতের। তো ঘটনায় চলে যাচ্ছি, আমার এক ফ্রেন্ডের কাছ থেকে এটা সংগ্রহ করা, আরিফ নাম বন্ধুটা, সে এখন হাটাজারি মাদ্রাসাতে আছে গত বছর, এবং এর আগের বছর সে আমার ক্লাসমেট ছিল। তো ও হচ্ছে মানে বাংলাদেশে এমন কিছু ফ্যামিলি আছে যাদের কিছু ফ্যামিলি বাংলাদেশে আছে এবং কিছু ফ্যামিলি এরকম ভাবে ইন্ডিয়াতে রয়ে গেছে, এরকম ভাবে অনেক ফ্যামিলি আমরা দেখতে পাই। তো আরিফ তাদেরই একজন। তো তার মানে কিছু আত্মীয় স্বজন বাংলাদেশে চলে আসছিলেন ওই 48-এর দিকে, আর কিছু আত্মীয় স্বজন সেখানে আছেন এখনো, ভারতের আসাম অঞ্চলে আছেন। তো তাদের সাথে তাদের যোগাযোগ আছে এখনো। তো সেই সূত্রে সে তার পাসপোর্ট ভিসা করার পর একবার সে ভারতে গিয়ে তার আত্মীয়র বাসায় ঘুরে আসে। তো মানে যে আত্মীয়ের বাসায় ঘুরে আসে তার দুঃসম্পর্কের বোন হবে, তার মুখ থেকে সে ঘটনাটা কালেক্ট করেছে, এবং সেই আত্মীয়দেরই এলাকারই, অর্থাৎ আসামেরই ওই অঞ্চলেরই, মানে ওই অঞ্চল বলতে ওদেরই এলাকার মানে আশপাশের প্রতিবেশীদেরই একটা ঘটনা আর কি, মানে সে আমার ফ্রেন্ড, ওর বোন থেকে, ওই দু সম্পর্কে বোন থেকে সংগ্রহ করেছে এবং সে আমাকে বলেছে, সে জানিয়েছে। তো ঘটনাটা তো বলছি যে ওই বোনের একটা বান্ধবী ছিল ওদের এই গ্রামেরই, তো তার ঘটনাটা। তো ওই মেয়েটা, মেয়ের পরিবার স্বাভাবিকভাবেই মুসলিম একটা পরিবার, স্বাভাবিকভাবেই দিনকাল কাটছিল তাদের। তো একটা সময় দেখা যেত যে তাদের মধ্যে কিছু একটা, তাদের পুরো পরিবারে কিছু না কিছু সমস্যা দেখা দেয় তাদের মধ্যে, যে তাদের যে পরিবারের মধ্যে হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়, মানে পুরো বাসা জুড়ে কিছু একটা সৃষ্টি হয়, হঠাৎ করে গ্লাস পড়ার আওয়াজ, কিংবা লাইট ফিউজড হয়ে যায়, রাতেবেলা পানির কল কেউ ছেড়ে দেয়, ইত্যাদি ইত্যাদি, যেগুলো স্বাভাবিকভাবে সিম্পটমগুলো। এবং মাঝে মাঝে ভূমিকম্প হয়ে ওঠে, কিন্তু আশপাশে কারো বাসায় সেই ভূমিকম্পটা হয় না, কিন্তু তাদের মানে এরকম ভয়ঙ্করভাবে ভূমিকম্প উঠে যে তারা খাট থেকে পড়ে যায়, এরকম একটা অবস্থা। মানে এতটা জোরে তাদের বাসা মানে এরকমভাবে নড়াচড়া করে। তো তারা যখন আশপাশে বাসা থেকে খবর নেয় যে ভূমিকম্প হয়েছিল কিনা, তো আশপাশ থেকে কেউ বলে যে না এখান থেকে কোনো ভূমিকম্প হয়নি বা ইত্যাদি ইত্যাদি এরকম। আর তারা যেহেতু মুসলিম ছিল, তো তারা এরকম ভাবে গরুর গোশত, খাসির গোশত ইত্যাদি খাবারগুলো খেত যখন, তো এই খাবারগুলো যখন এই যে সমস্যাটা শুরু হয়েছে, তো তাদের বাসায় যদি কখনো গরুর গোশত রান্না হতো, তো দেখা যেত যে মানে গরুর গোশতটা মানে পুরো পচে গেছে ভিতরটা, রান্না হয়ে রান্না করে মানে ভিতরে কেমন যেন কীট পতঙ্গ লাফাচ্ছে, মানে রান্না গোশতের পরে, মানে সব স্বাভাবিক, গোশতটা ঠিক ছিল, কিন্তু রান্না বান্না যখন শেষ, তখন দেখতো যে ঢাকনা খুলে রান্না বান্না যখন শেষ, তখন দেখতো যে ভিতর থেকে বিদঘুটে গন্ধ বেরোচ্ছে, পচা মাংসের গন্ধ বেরোচ্ছে, এবং সেই গরম তরকারির মধ্যে দিয়ে এরকম ভাবে কীট পতঙ্গ মানে লাফালাফি করতেছে, এরকম একটা অবস্থা। তো এভাবে করে তারা এই জাতীয় যেই মানে ভেজ ননভেজ যে খাবারগুলো সেগুলো তারা রান্না করতে পারতো না। তো এরকম কয়েকদিন যাওয়ার পর তারা আসলে মানে কি করবে, ভেজিটেবল খাওয়া শুরু করে দিয়েছে, ভেজ খাওয়া শুরু করেছে, কারণ বাধ্য যে ননভেজ খাবারগুলো এভাবে করে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে কিছু একটা। আর তাদের যে আলাদা সিমটমগুলো ছিল এগুলো হচ্ছিল, এবং মাঝে মাঝে তারা দেখতে পেত যে কোনো একটা মানে নামাজ পড়ছে, নামাজের মধ্যে হঠাৎ করে কিছু একটা জিনিস তার মাথার মধ্যে এসে বাড়িয়ে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, নামাজের পর দেখতেছে যে তার মাথার মধ্যে ওড়নার মধ্যে এরকম রক্ত লেগে আছে, হ্যাঁ এরকম, মানে তার মাথার রক্ত না কিন্তু অন্য কোনো একটা রক্ত লেগে আছে এরকম কিছু একটা। তো তাদের পুরো প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে এই ঘটনা ঘটতে থাকে। তো এরকম ভাবে কয়েকদিন যাওয়ার পর দেখা গেছে যে দুই তিন মাস এভাবে করে কষ্ট করে দিনকাল কাটতেছে, তারা বিভিন্ন হুজুর ওঝা এরকম ভাবে কবিরাজের কাছে যাচ্ছে, কিন্তু কোনো কিছুই ফায়দা হচ্ছে না, কোনো কিছুর মানে উন্নতি হচ্ছে না, বিভিন্ন ট্রিটমেন্ট করতেছে এরকম প্যারানর্মাল ট্রিটমেন্ট যেগুলো আছে, কিন্তু কোনো কিছুতেই তাদের উন্নতি হচ্ছে না, বরং দিনে দিনে তাদের অবনতি হচ্ছে। তো এর কিছুদিন পর, প্রায় দুই তিন মাস পর, তারা খেয়াল করে যে মানে প্রতিদিন সন্ধ্যা মানে একেবারে ফজরের সময় যখন ভোরের আগ মুহূর্তে এবং সন্ধ্যার আগ মুহূর্তে তার যে খালাতো ভাই, ওই যে মানে আমার ফ্রেন্ডের বোনের বান্ধবীর কথা বলতেছি, তার খালাতো ভাই এরকম ভাবে তাদের বাসা থেকে, মানে তাদের বাসা তো আলাদা, ওদের বাসায় ছুটে আসতো, মানে পাগলের মতো ছুটে আসতো ওদের বাসায়, এসে নক টক শুরু করে দিত, তাদের বাসায় নক করতো, এবং যখন দরজা খোলা হতো তো সে দৌড় দিয়ে এসে মানে ঘরের ভিতর ঢুকে উল্টাপাল্টা বিভিন্ন ধরনের মানে কাজ শুরু করতো, এরকম ভাবে মানে পাগলের মতো নাচানাচি শুরু করতো, পাগলের প্রলাপ বকতো, কিংবা মানে ওই মানে যে মেয়েটা, যে মেয়ের ঘটনাটা বলতেছি, ওই মেয়েকে যে ঝরিয়ে ধরতো এরকম ভাবে। তো এরকম ভাবে একটা ঘটনা চলতেছিল। কিছুদিন পর পরই ওই ছেলেটাকে আবার বাসায় রেখে আসা হতো, স্বাভাবিক থাকতো, আবার দুই তিন দিন পর এরকম ভাবে এই যে ফজরের আগ মুহূর্তে কিংবা সন্ধ্যার আগ মুহূর্তে, মাগরিবের আজানের আগ মুহূর্তে ওই ছেলেটা তাদের বাসায় দৌড়ায় এসে এভাবে করে মানে উল্টাপাল্টা কাজ শুরু করে দিত। এবং যদি তাদের দরজা না খোলা হতো, তারা যদি দরজা না খুলে এভাবে করে লক করে রাখতো, তো মানে ভয়ঙ্কর তোলপার শুরু করতো এবং বাইরে থেকে অকথ্য ভাষায় গালাগালি করতো আর কি। তো বিষয়গুলো খুব মানে ভয়ঙ্কর ভাবে মানে ঘটতে থাকে। এর কিছুদিন পর মানে এই জিনিসটা ঘটতেছে কন্টিনিউসলি, সবকিছু ঘটতেছে তাদের সাথে এরকম ভাবে। আমি যেই সমস্ত সিমটমগুলো বললাম তাদের পরিবারের সাথে, এগুলোও ঘটতেছে। পাশাপাশি এই ছেলেটা তাদের খালাতো ভাই, সেও বাসায় এসে বিরক্ত করতেছে। পাশাপাশি এরকম ভাবে এগুলো যখন চলতেছে, চার পাঁচ মাস পর হঠাৎ ফজরের সময় যখন পরিবারের মানুষ ছেলের সদস্যরা নামাজ পড়তে যায়, তখন তাদের বাসার সামনে ওই তার খালাতো ভাই, যে মেয়ের খালাতো ভাইয়ের, এরকম ভাবে ঘাড় মটকানো দেখে, মানে পুরো মাথা উল্টে আছে, পিঠের দিকে তার মাথা ঘুরে আছে, তার হাত পা সবগুলো একদম এলোমেলো বাঁকানো, এভাবে করে তার লাশটা পড়ে আছে। ঠিক আছে, এইভাবে বিদ্ঘুট একটা অবস্থায় তার মানে ওই খালাতো ভাইয়ের লাশ পড়ে থাকে। তো এটা নিয়ে পুলিশও ইনভেস্টিগেশন করে, কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট কিছুই খুঁজে পায় না যে এটা কি হয়েছে কিভাবে, বা এটা কি হত্যাকাণ্ড না কিভাবে কি। একটা সাধারণ মানুষের ক্ষেত্রে এভাবে করে এত শক্তিশালী একটা 22-23 বছর বা 25 বছর খুব অসুস্থ হয়ে যায়, সে রক্ত বমি করতে থাকে এবং প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ে, বিছানায় শুয়ে পড়ে। তো এবং অনেক ডাক্তার দেখায় এবং হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু তার কোনো মানে এর মানে উন্নতি হয় না, তার অবস্থার কোনো উন্নতি হয় না মেয়েটার। মানে সে ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়ে এবং তার মুখ দিয়ে অনবরত রক্তবমি হতে থাকে। মানে যে কিছু যে কোনো কিছুই খাওয়ানো হোক না কেন, তার মানে সে সুস্থ থাকতো না। মানে তাকে স্যালাইন পুশ করা হতো, কিন্তু সে মানে প্রচন্ড মানে ভয়ঙ্কর একটা অবস্থা, তার চোখ মুখ পুরোপুরি একদম ভিতরে গেঁথে যায় এরকম একটা অবস্থা। তখন তার আত্মীয় স্বজন বলে যে এটা তো আসলে স্বাভাবিক কিছু না, এটা অস্বাভাবিক কিছু, তোদের বাসাতে যেহেতু প্রায় এক বছর যাবৎ, প্রায় এটা হচ্ছে প্রায় এক বছর হয়ে গেছে এরকম ওদের বাসায় এরকম ঘটনাগুলো চলতে থাকে এবং তারা কবিরাজ টবিরাজও দেখাতে থাকে কিন্তু কোনো উন্নতি হয় না। তো তার পরিবার এবং মানে খুব মানে এই যে কুফুরি কালাম যারা করে ওখানকার আসামের, কিন্তু প্রচুর প্রসিদ্ধ ওরা কুফুরি কালামের জন্য। তো এরকম একজন মানে কাফের মানে কাফের কুফুরি মতবাদের একজনকে তারা মানে নিয়ে আসে যে মেয়েটাকে দেখানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত নিরুপায় হয়ে একজন মানে যে কুফুরি কালাম করে তার কাছে নিয়ে যেতে বাধ্য হয় একজন মুসলিম পরিবার। মানে বাধ্য হয় যে কোনো কিছুই মানে কাজ হচ্ছে না, কোনো ডাক্তার কোনো কবিরাজ কিছুই মানে কাজ হচ্ছে না, যেহেতু মেয়েটার অবস্থারও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, আর যেহেতু একটা ভয়ানক একটা ঘটনাও ঘটে গেছে তার খালাতো ভাইয়ের সাথে। তো একটা বড় সড় একটা ওই মানে কুফুরি কালাম যে করে তাদের তান্ত্রিক, তার কাছে নিয়ে যায় মেয়েটাকে। তো তান্ত্রিক সে বলে কি যে মানে এই মেয়েটা তো আসলে ভালো কাজ করে নাই, কি কি করেছে সে? পরে সে বলতেছে যে এই মেয়েটা তার খালাতো ভাইয়ের প্রেমে পড়েছিল। তো তখন সে কি করতো, ওই খালাতো ভাইকে বিভিন্নভাবে প্রেমের প্রস্তাবও দিয়েছে কিন্তু সে অ্যাকসেপ্ট করেনি ভাইটা। তখন সে কুফুরি কালামের মানে আশ্রয় নিয়েছিল, ওই মেয়েটাই মেয়েটাই কুফুরি কালামের আশ্রয় নিয়েছিল, কোনো এক অন্য একটা তান্ত্রিকের কাছে গিয়ে বলেছিল যে আপনি আমাকে যেভাবে হোক ওই ছেলেকে আমার জন্য বশ করে দেন, এরকম বসে এনে দেন। তো তখন সেই যে কবিরাজ বা ওই যে তান্ত্রিকটা প্রথমে যে মেয়েটা যেই তান্ত্রিকের কাছে গিয়েছিল আর কি, তো সে এরকমভাবে তাকে বলেছিল যে কোনো একটা শ্মশান থেকে মৃত মানুষের হাড় মাথার খুলি এবং কোনো একটা মৃত মানুষের মানে চুলের তালু থেকে মানে উপরে ফেলা চুল নিয়ে আসতে হবে আর কি। তো সে এটা গোপনে গোপনে এটা মানে নিয়েছে, মানে চুল তুলে এনেছিল, কালেক্ট করেছে আর কি। সে নিজে এটা বলেছিল, এটা অন্য কেউ করলে হবে না, এটা তোমাকেই করতে হবে, এবং সে সাহস করে এই সমস্ত কাজ করেছে। সে মাথার খুলি, তারপরে যে যে ছাই যেগুলো আছে মরা লাশ পোড়ানোর পরে, হিন্দুরা যখন পোড়ানোর পর যে ছাই আছে এগুলো, তারপরে মরা লাশের একবারে চান্দি থেকে যে চুল সেটা কালেক্ট করেছে, এবং তার খালাতো ভাইয়ের চুলের চুল এবং রক্ত কিছুটা কালেক্ট করতে বলেছিল, সেটাও সে কোনোভাবে মানে ডাক্তারি একটা মানে ডাক্তারের সাহায্য নিয়ে সেই এটাও মানে কালেক্ট করেছিল। তো এরপরে সে যখন এগুলো তাকে জমা দিয়েছে, ওই যে প্রথম তান্ত্রিক তার কাছে যখন জমা দিয়েছে, সে কুফুরি কালাম করেছে, আর তখন কুফুরি কালামের ফলে তো এটা ভয়ঙ্কর ভাবে ইফেক্ট করেছে ওই খালাতো ভাইয়ের উপর, আর খালাতো ভাইটা এইভাবে করে তার কাছে চলে আসতো, এসে এইভাবে করে তার কাছে পাগলামি করত। আর তাদের যে কুফুরি কালামের ফলে তার মধ্যে তার বাসার মধ্যে এই সমস্ত উল্টাপাল্টা শুরু হয়ে গেছে। তো মেয়েটা প্রচুর পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল, যার ফলে সে যে ঘটনাগুলো ঘটাইছে এটা কাউকে পরিবারের কাউকে জানায়নি। আরেকটা ইয়ে হচ্ছে, ও যে ওই শ্মশান থেকে জিনিসগুলো কালেক্ট করতে গিয়েছিল, রাতের বেলা কালেক্ট করতে গিয়েছিল, তখন সেই শ্মশানের মধ্যেই কোন একটা ছেলে জিন মানে ওই মেয়েটাকে পছন্দ করে ফেলেছে। তো এই এর ফলে ওই ছেলে যে জিনটা ওর বাসায় এসে ওর উপরে এভাবে করে হামলা গুলো করত, এবং সে মানে তান্ত্রিক যে যার কাছে পরবর্তী সময় ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে মেয়েটাকে, সে জানায় যে ওই জিনটা তার সাথে মিলনও করেছে, যার ফলে তার রক্ত বমি গুলো হচ্ছে এবং তার ভয়ঙ্কর একটা অবস্থা হয়েছে। তো তার কাছে মানে উপায় জানতে চাওয়া হয়েছিল, পরে বলছে যে এটার এখন আর শেষ সময় হয়ে গিয়েছে, এখন মেয়েটাকে আর বাঁচানো সম্ভব হবে না। তো একটা তিনি একটা কাজই করে দিয়েছেন যে মেয়েটার পেটে যেই মানে বাচ্চাটা হয়েছিল জিনের, ওইটাকে তিনি নষ্ট করে ফেলেছিলেন আর কি, আর ওই মেয়েটাকে আর বাঁচানো সম্ভব হয়নি, বাচ্চাটাকে মারার সময় মেয়েটাও মারা যায় আর কি। তো এটা ছিল ভাই আমার দ্বিতীয় ঘটনা।
অলরাইট, এবং আরো একটা ভয়ঙ্কর একটা ঘটনা, এবং যেই ঘটনাটার ব্যাখ্যা বা রিজন বা কারণ যাই বলি না কেন সবগুলো বিষয় আসলে খুব বেশি অদ্ভুত কিংবা ভুতুরে। এবং সব ভুতুরে ঘটনাগুলো নিয়ে কিন্তু আসলে আমাদের আয়োজন ভূত স্টুডিও, যেখানে আমরা প্রতি সপ্তাহে আপনাকে খুঁজে পাই। সিলভিয়া আছেন আমাদের সঙ্গে, বলছেন তিনি ইউকে থেকে সবসময় শুনেন এবং আজকেও শুনছেন। ম্যাক্সিমাম সময় রেকর্ডেড এপিসোডগুলো, মানে যেগুলো লাইভ স্ট্রিমিং হয়ে যাওয়ার পর থেকে যায়, সেই গল্পগুলো শুনেন। যেমনটা ফারুক বলছেন, 2016 সাল থেকে শুনছি, এখনো শুনি এবং ভালো লাগে। এদিকে আরও রয়েছেন আমাদের সাথে সাজেদা, এবং আছেন আমাদের সাথে এই মুহূর্তে জনি, এবং তার কাছেও বেশ ভালো লাগছে। এবং আজকে তিনি প্রথমবার জয়েন করলেন, এবং তার স্ত্রী মুনিয়া অলওয়েজ হচ্ছে আমাদের সঙ্গে থাকেন, তিনি ওটা জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আরো অনেকে রয়েছেন, আমজাদ আছেন আমাদের সাথে, আছেন আমাদের সাথে মিম আবুধাবি থেকে, আমাদের সাথে আছেন জুনায়দ ভাই। ওয়ালাইকুম আসসালাম জুনায়দ ভাই, এবং আপনি অবশ্যই অনেক বেশি ভালো থাকবেন, কিছুটা অসুস্থ রয়েছেন বলে জানিয়েছেন। আমরা পরের ঘটনাটা শুনবো আমাদের গেস্ট আসেম মোহাম্মদের কাছ থেকে। আসেম, তৃতীয় ঘটনাটা কোথাকার ঘটনা?
তৃতীয় ঘটনাটা আমার উত্তরা থেকে এক জায়গা থেকে একটা কালেক্ট করেছি আমি। আর মানে কালেক্ট করার সূত্রটা এরকম যে আমার একটা ফ্রেন্ডের বাবা মারা গিয়েছিলেন, তো আমি মানে সেই ফ্রেন্ডের বাবার ইয়েতে জানাজায় গিয়েছিলাম। তো তার বাবার যে লাশ বহনকারী যে গাড়িটা ছিল, তো সেই গাড়ির যে ড্রাইভার তাকে আমি দেখেছিলাম, একটু বয়স্ক দেখে, বয়স্ক একজন ব্যক্তি ছিলেন, তো দাড়িওয়ালা, তো তিনি বসেছিলেন গাড়ির পাশে। তো আমি খেয়াল করলাম যে লোকটা একটু মন খারাপ করে বসে আছেন। আমি ভাবলাম যে তার কাছ থেকে কিছু একটা ঘটনা সংগ্রহ করা যেতে পারে, যেহেতু তিনি লাশবাহী গাড়ির ড্রাইভার এবং তিনি বেশ পুরনো, দেখেই বোঝা যাচ্ছে, এবং তার কাছে কিছু ঘটনা থাকবে, এটা আমি বুঝতে পেরেছিলাম। তো আমি আগ্রহ নিয়ে তার কাছে গিয়েছিলাম এবং বলেছিলাম যে আঙ্কেল, আপনার কাছে এমন কোনো ঘটনা আছে কিনা। আর যেহেতু আমি ভূত স্টুডিওতে রেগুলার একজন আসি, এসে গল্পগুলো শেয়ার করা হয়, তো সেই উদ্দেশ্যে আমি সেখানে যাই এবং আঙ্কেলকে জিজ্ঞেস করি যে আপনার কাছে কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকলে আমার সাথে একটু শেয়ার করেন, আমার একটু এগুলো শুনতে একটু ভালো লাগে, আমার এগুলোর প্রতি একটু কিউরিয়াসিটি আছে। তো তিনি আমাকে একটু আশ্বস্ত, মানে একটু হেসে আমার দিকে তাকিয়ে ঘটনা শুরু করলেন একটা, যে তার সাথে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে। তিনি ঢাকার একটা মর্গ থেকে, যেটা প্রসিদ্ধ মর্গ, তো তার কাছে একটা কল আসে, ফোন কল আসে যে তাকে একটা লাশ নিয়ে যেতে হবে চট্টগ্রামে। তো তিনি এভাবে করে লাশটা যখন নেন, মর্গের ভিতর ঢুকেন, তো তিনি তো প্রায় সময় এই কাজ প্রায় 30 বছর যাবৎ করে আসছেন, তো বিভিন্ন সময় বিভিন্ন মর্গে যাওয়া হয়েছে, হাজারবার যাওয়া হয়েছে, সেটা কোনো কথাই না। এমনকি যে মর্গের কথা বলতেছে, নামটা নিচ্ছি না ওই মর্গের, তো সেই মর্গেও সে বেশ কয়েকবার গিয়েছে। তো প্রথম প্রথম দিক দিয়ে যখন তিনি একদম নতুন ছিলেন, তখন তো তার একটু ভয় লাগতো, সেটা আলাদা বিষয়। কিন্তু তিনি 30 বছর পর সে মর্গে ঢোকার পর মানে একটা বাতাস অনুভব করলেন, যেটা তার কাছে খুব মানে অস্বস্তিকর লাগলো এবং খুব ভয় পাচ্ছিলেন তিনি, কেমন যেন যেটা সেই গত 30 বছর যাবৎ তিনি যে ভয় পাচ্ছেন না, সেটা তখন এই বয়সে এসে তিনি ভয় পাচ্ছেন, মানে কেমন যেন একটা ভয় লাগতেছে যে তিনি চাচ্ছেন না যে লাশটা তিনি নিয়ে যাবেন, মানে তার মন চাচ্ছিল যে লাশটা তিনি নিয়ে যাবেন। তো তারপরও তার যেহেতু এটা কাজ, তো তিনি ভাবলেন যে এটা হয়তো মনের জন্য, মনের এতদিন ধরে কাজ করে আসছি, হয়তো কোনো একটা কিছুর কারণে আমার মনের মধ্যে একটু ভয় চলে আসছে। তো সেটা তিনি তেমন কোনো পাত্তা না দিয়ে, তো যেখানে মর্গের যে যারা থাকেন কার্য, সেখানকার কর্মকর্তারা তাদের কাছে, তাদের সাথে কথাবার্তা বলেন, তো তারা জানায় যে লাশটাকে তাকে চট্টগ্রামের দিকে নিয়ে যেতে হবে এখান থেকে, ঢাকা থেকে, আর তার সাথে কোনো আত্মীয় যাবে না। তো তার পুরোপুরি ঠিকানা দিয়ে দেওয়া হয় চট্টগ্রামের অমুক একটা এলাকা, একটা গ্রামে, সেই গ্রাম পুরোপুরি তার ঠিকানা দিয়ে দেওয়া হয় যে সেখানে গিয়ে একা তাকে লাশটা রেখে আসতে হবে। এবং তার যে হেল্পার ছিল, সেই হেল্পারটাও মানে সেদিন কোনো একটা কারণবশত তার সাথে ছিল না, অর্থাৎ সে লাশকে একা নিয়ে যেতে হবে তাকে, মানে তার সাথে আর কোনো মানুষই থাকবে না, কোনো জীবন্ত মানুষ তার সাথে যাবে না আর কি, সে একাই যেতে হবে। তো এরকম ঘটনা তার সাথেও বেশ কয়েকবার ঘটেছে যে সে একা একাই গিয়েছে, এই ব্যাপারে তার মানে কোনো ভয় নেই, অভ্যস্ততা আছে, কিন্তু আজকে একটা ভিন্ন রকম একটা ভয় লাগতেছে তার, কেন সেটা নিজেও বুঝছে না এবং সে তাও প্রকাশও করলো না। তো সে লাশ নিয়ে যাওয়া শুরু করলো, এরকম ভাবে সে যখন কিছু দূর আগালো সে রাস্তা দিয়ে, তো হঠাৎ করে তার মনে হইলো যে তার গাড়ির উপর দিয়ে কোন একটা ভারী কিছু একটা পড়লো, যে কোন ইট টিট পড়লে তো বোঝা যায় একটা আওয়াজ, কিন্তু এর থেকেও ভারী কোন একটা কিছু, মনে হচ্ছে যে 10-12 কেজি মানে ওজনের কিছু একটা তার গাড়ির উপর পড়েছে। তো সে উপরের দিকে তাকিয়ে দেখে গাড়িটার একটু থামিয়ে উপরের দিকে তাকিয়ে দেখে সব পুরো প্লেন, মানে এত 10-12 কেজি একটা ওজনের জিনিস এভাবে করে যদি গাড়ির উপর পড়ে অবশ্যই গাড়িটা ড্যামেজ হয়ে যাবে। কিন্তু তিনি দেখলেন যে উপর দিয়ে পুরোপুরি প্লেন আছে, কোনো সমস্যা নেই এবং উপরে কিছুই নেই, মানে কিছুই পড়েনি, কিন্তু একটা আওয়াজ পেয়েছেন এবং গাড়ি একটা ঝাঁকি দিয়েছে। তো তিনি মানে এটা আর ওরকম ভাবে আমলে না নিয়ে হ্যালুসিনেশন মনে করে আবার গাড়িটা নিয়ে আগাতে থাকলেন। তো আগাতে আগাতে হঠাৎ তিনি খেয়াল করলেন তার গাড়ির কাঁচের উপর দিয়ে কিছু একটা রক্তের মানে হাত, মানে কেউ একজন হাত দিয়ে মানে হাত যদি কেউ রক্তের মধ্যে মানে
লেগে যায়,
মানে হাতকে রক্তের সাথে মিশিয়ে রক্তের মধ্যে রেখে তারপর যদি একটা কাঁচের উপর রাখে যেরকম একটা অবস্থা, একটা ছাপ পড়ে যায়, রক্তের একটা ছাপ পড়ে যায় হাতের। তো এটা গাড়ির উপরে উপরের সাইডটা, মানে উপরের সাইডটা বলতে তার সামনের উপরের সাইডটা এরকম দুইটা ছাপ পড়ে আছে। তো তিনি তো হঠাৎ করে এই জিনিসটা দেখে ভয় পেয়ে গেলেন। তো তিনি মানে পানি দিয়ে ওই যে গাড়ির সামনে দিয়ে একটা সিস্টেম আছে যেটা দিয়ে পানি দিয়ে জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করলেন। তো তারপরে ওই জিনিসটা পরিষ্কার হলো না। তো এই জিনিসটা তিনি নেমে এইটা পরিষ্কার করবেন কোনো একটা রুমাল টুমাল দিয়ে, সেটারও তিনি সাহস পাচ্ছিলেন না। তো তিনি স্বাভাবিকভাবে দোয়া দুরুদ পড়ে গাড়িটা চালাচ্ছিলেন, এভাবে কন্টিনিউসলি চালাচ্ছিলেন। হঠাৎ করে তিনি খেয়াল করলেন যে এই যে হাতের ছাপ ছাপ রক্ত ছাপ ছাপ যে হাতের যে ছাপটা, এটা পুরো সামনে গ্লাস জুড়ে ভরে গেছে, মানে এখন কিছুই দেখা যাচ্ছে না। তো তিনি খুব ভয়ে আয়াতুল কুরসি পড়ে পুরো শরীর বন্ধ করে গাড়ি থেকে নামলেন, নেমে পানি টানি দিয়ে ওই জিনিসটা পরিষ্কার করে ফেললেন। তো খুব সাহসের সাথে তিনি যেহেতু এই কাজটা করতেছেন একটু সাহসী অবশ্যই, তো তিনি পরিষ্কার করে খুব ভয় পাচ্ছিলেন যদিও, আর প্রচুর পরিমাণে আয়াতুল কুরসি পড়তেছিলেন, পরে আবার গাড়িটা এগিয়ে নেওয়া শুরু করলেন। হঠাৎ করে তিনি খেয়াল করলেন যে সামনে বৃষ্টি আসা শুরু হয়েছে। তো প্রচন্ড বৃষ্টি, যে এতটা বৃষ্টি যে সামনে কিছুই দেখা যাচ্ছে না। তো তিনি খুব মানে সাবধানে গাড়িটাকে একটা সাইড করলেন, রাতের বেলা রাত 2টা তখন আনুমানিক বাজে। তো গাড়িটা একটা জায়গায় সাইড করলেন, যে সাইডে একটা মাঠের মতো একটা জায়গা পাইলেন তিনি হাইওয়ের পাশেই। তো ওখানে তিনি একটু পার্কিং করলেন যে বৃষ্টিটা থামলে তিনি আবার গাড়ি চালানো শুরু করবেন। তো যখন বৃষ্টিটা থামলো তখন তিনি খেয়াল করলেন যে তিনি একটা অন্য জায়গার মধ্যে আছেন, এরকমটা তার কাছে মনে হলো। তো তিনি গাড়ি থেকে নেমে খেয়াল করলেন যে তিনি একদম মানে একটা আশপাশে একটা খাদের মধ্যে পড়ে আছেন, মানে পুরো একটা প্রায় 20-25 ফিট উঁচু নিচে, মানে নিচু একটা খাদ সেখানে তিনি পড়ে আছেন, প্রায় 20-25 ফিট উঁচু একটা জায়গা, সেখান দিয়ে হচ্ছে হাইওয়ে, আর তিনি নিজে একটা খাদের মধ্যে পড়ে আছেন। অথচ তার গাড়ির কোনো ক্ষতি হয়নি, তারও কোনো ক্ষতি হয়নি, কিংবা এই বৃষ্টির মধ্যে তিনি গাড়িটা একদম ব্রেক করে রেখেছিলেন। তো এরকম ভাবে কোনো একটা পড়ার যে আওয়াজ বা ব্যথা তিনি কিছুই পাননি এবং গাড়িটাও স্বাভাবিক আছে। তো তিনি এই জিনিসটা খুব অবাক হয়ে গেলেন এবং তিনি নিজেই গাড়িটা এভাবে উঠানোটা, একা উঠানোটা সম্ভব না, কোনো ক্রেনের মাধ্যমে তাকে উঠাতে হবে গাড়িটা, এমন একভাবে খাদের মধ্যে পড়ে আছে প্রায় খাদা খাদের উপর। তো তিনি কি করলেন, আশপাশে যে খাদ বেয়ে উঠে গেলেন, ওই গাছ টাছ গাছের শিকড় এরকম ধরে ধরে বেয়ে বেয়ে উনি উঠে গেলেন। তো উঠে আশপাশ দেখে, তিনি যেহেতু এই এরকমভাবে রেগুলার চালক, তো তিনি প্রায় বাংলাদেশের সমস্ত জায়গায় ঘুরে থাকেন, তো তিনি আশপাশ বাংলাদেশের সব জায়গায় তার চেনা সব রোডঘাট। তিনি খেয়াল করলেন যে তিনি টাঙ্গাইলের মধ্যে পৌঁছে গেছেন, মানে তিনি এখন টাঙ্গাইলে আছেন, অথচ তিনি যাচ্ছিলেন দক্ষিণবঙ্গের দিকে, চট্টগ্রামের দিকে। আর তার মনে আছে যে তিনি স্পষ্ট মনে আছে যে তিনি কুমিল্লার কোন একটা যে 14 গ্রাম বা এই 14 গ্রামের এইখানে ছিলেন, তিনি কুমিল্লার এই অঞ্চলটায় তিনি ছিলেন। তো সেখান থেকে মানে একটা জায়গায় বৃষ্টি আসলো, 14 গ্রামের কুমিল্লার 14 গ্রামের এক জায়গায় বৃষ্টি আসলো, তিনি গাড়িটা সাইড করে পার্ক করলেন আর বৃষ্টিটা শেষ হলো, গাড়িটা খাদে পড়লো, তিনি উপরে উঠে দেখলেন তিনি টাঙ্গাইলে চলে আসছেন। অথচ টাঙ্গাইল হচ্ছে সম্পূর্ণ উত্তরবঙ্গের দিকে, মানে পুরো বিপরীত একটা রাস্তা, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে টাঙ্গাইল পড়বেই না, এটা সবাই জানেন। তো তিনি পুরো বিপরীত একটা রাস্তার মধ্যে কিভাবে এখানে পৌঁছে গেলেন তিনি এটা বুঝতে পারলেন না। তো তারপরে তিনি এই যে ক্রেন ট্রেন দিয়ে গাড়িটা উঠান, কিন্তু গাড়ির মধ্যে কোনো সমস্যাই হয় না। পরে পিছনের যে লাশ মানে খুঁজে দেখেন, মানে পিছন সাইডটা খুলে দেখেন যে সেখানে লাশটা নেই, মানে তিনি যে লাশটা নিয়ে আসতেছিলেন সেই লাশটার পিছনে নেই। তো এটা তার সাথে একটা ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গিয়েছিল, সেটা আমার সাথে তিনি শেয়ার করেছিলেন। তো
হ্যাঁ, এটা ছিল অদ্ভুত বেশি একটা অদ্ভুত স্টোরি আমরা শুনছিলাম, এবং এই স্টোরিটাই শুনতে শুনতে আমাদেরকে যেটা স্টুডিওর ঘড়ি বলছিল যে নির্ধারিত সময়টা পার হয়ে যাচ্ছে, তাই হচ্ছে আজকের মতো এখান থেকে আমাদেরকে শেষ করতে হবে। আসলে আবারও কোনো না কোনো একটা এপিসোডে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকতে হবে এবং একই সঙ্গে জাগো এফএম এর সঙ্গে থাকতে হবে। এনিওয়ে, সো আসেম মোহাম্মদকে আমরা বিদায় দিচ্ছি এবং একসঙ্গে আমরাও বিদায় নিচ্ছি, কারণ আমাদের যে নির্ধারিত সময় সেই সময়টা অলরেডি শেষের দিকে। এবং একই সঙ্গে অনেকগুলো বন্ধু আমাদের সঙ্গে জয়েন করেছিলেন, জিনা ছিলেন আমাদের সাথে, ফারাবি ছিলেন আমাদের সাথে ধামরাই থেকে, ফার্মগেট থেকে আমাদের সাথে ছিলেন এই মুহূর্তে কাইজার ভাই, থ্যাংক ইউ সো মাচ। ফরহাদ ছিলেন আমাদের সাথে সিদ্ধেশ্বরী থেকে, অমিও ছিলেন আমাদের সাথে বসুন্ধরা থেকে, এরকম আরো বেশ কিছু বন্ধু কিন্তু একদম প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। প্রত্যেকে খুব বেশি ভালো থাকুন এবং গরমের সময়টায় যতটা সম্ভব চেষ্টা করুন পানি পান করবার, এবং বাইরে যখন বেরোচ্ছেন সঙ্গে একটা ছাতা রাখবেন, সুতি কাপড়ের ড্রেসগুলো ব্যবহার করবেন, এবং অবশ্যই 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 যেটা করবেন না সেটা হচ্ছে যে গরমের সময় আসলে আমরা যারা ট্রাভেল করছি বা যেখানে যে কাজেই যাচ্ছি না কেন, বাইরে সূর্যের যে তাপ বা যে উত্তাপ, এই উত্তাপ থেকে নিজেকে একটু দূরে রাখবেন এবং অবশ্যই খুব বেশি ভালো থাকবেন। আপনার সুস্থতা কামনা করে আজকের মতো ভূত স্টুডিও থেকে আমরা বিদায় নিব। তবে আগামী পর্বে বা আসছে পর্বে যাই বলি না কেন, পরের পর্বে যদি আপনি আসতে চান তার জন্য RBS আপনার নাম, লোকেশন, প্রফেশন এবং পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। ছোট্ট একটা অনুরোধ, ঘটনাগুলো অবাস্তব না, আবার কখনো কখনো ভৌতিক, কখনো কখনো লোমহর্ষক, যাই হোক না কেন ঘটনার খুব বেশি ডিপে যে কেন ঘটলো, কি জন্য ঘটলো, এই জিনিসগুলো চেক করবার প্রয়োজন নেই, কারণ কখনো না কখনো আপনার সঙ্গেও ঘটে যেতে পারে এমন কিছু ঘটনা। তবে আশা করছি যে আপনি নিরাপদে থাকবেন এবং ভালো থাকবেন আপনার পরিবারের মানুষগুলোর সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, সালামু আলাইকুম।